This track was downloaded from fusionbd.com.
Pranab, Bhalobashar Bangladesh.
ওয়েলকাম করছি প্রাণব ভালোবাসার বাংলাদেশে। আপনি শুনছেন ঢাকা এফএম 90.4 মাই সিটি মাই টিউন। মেঘলা আছে এই মুহূর্তে আপনারই সাথে। একটু আগেও কথা হচ্ছিল আপনাদের সবার সাথে এবং আবারও যুক্ত হয়ে গেলাম আমি এখন আপনাদের সাথে, সেটা হচ্ছে প্রাণব ভালোবাসার বাংলাদেশে। এবং একটু পরেই যুক্ত হবেন আপনাদেরই সবার প্রিয় গুরু ইতেশাম এবং আজকের বিশেষ অতিথি বন্ধু। এবং ফেসবুকে যারা কানেক্টেড আছেন, আমি অলরেডি সবাইকে বলছিলাম যে আজকে আমাদের ফেসবুকে যে পোস্টটি দেওয়া আছে সেই বন্ধুটির যার ছবি আপনারা দেখতে পাচ্ছেন, তার নাম মোহাম্মদ ওসমান। এবং এই মানুষটিকেই আমরা আজকে ফোনে কানেক্ট করতে যাচ্ছি এবং ওভার দ্য ফোন তার অভিজ্ঞতার কথা আমরা আপনাদেরকে শোনাবো। এবং এই বন্ধুটি আন্দামান সাগরের মৃত্যুর সাথে যুদ্ধে জয়ী একজন মানুষ, এবং এই মানুষটির কি অভিজ্ঞতা হয়েছে সেই কথাটি আজকে আমরা শুনবো। এবং বন্ধু, আপনি খুব ভালো মতোই জানেন যে আমরা প্রথম রোজা থেকে শুরু করেছি একটা কর্মসূচি, এবং সেই কর্মসূচিটা হচ্ছে পথ শিশুদের নিয়ে। এবং আমরা পথ শিশুদের জন্য নতুন পুরনো যে কোনো সাইজের জামা কাপড় কালেক্ট করছি এবং এটার প্রোমো যাচ্ছে। এবং গত এপিসোড থেকে আমরা এটার অ্যানাউন্সমেন্ট দিচ্ছি এবং গুরু ইতেশাম বলছেন। এবং আপনারা বন্ধু জানেন যে গত সপ্তাহে অনেক বন্ধু এসেছিল আমাদের এখানে, এসেছিলেন এবং তারা কন্ট্রিবিউট করেছেন, যে যেভাবে পেরেছেন ড্রেস দিয়েছেন, এবং এই প্রতি সপ্তাহে যে যেভাবে পারছেন দিয়ে যাচ্ছেন, এবং এটার জন্য আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। এবং যারা এখন ভাবছেন যে দেবেন কিন্তু আজকে না কালকে এরকম গড়িমসি করছেন, তাদেরকে বলি যে গড়িমসি করবেন না বন্ধু। যদি মনে করেন যে দিতে চান এবং দেবেন, আপনি কন্ট্রিবিউট করবেন, সো এখনই চলে আসুন না, চলে আসুন এখনই কন্ট্রিবিউট করুন। এবং আমরা সমস্ত জামা কাপড় কালেক্ট করে অবশ্যই ঈদের আগে আগে আমরা ডিস্ট্রিবিউট করব পথ শিশুদের মাঝে। সো বন্ধু, আপনি একদমই দেরি করবেন না, প্লিজ রিকোয়েস্ট করছি আমাদের সাথে কানেক্টেড থাকুন এবং অবশ্যই এই কর্মসূচিতে আমাদের সাথেই থাকুন। আর বন্ধু, আমি জানিয়ে দিচ্ছি যে কিভাবে কানেক্টেড হবেন আপনি আমাদের সাথে। অবশ্যই SMS করবেন এবং ফেসবুকে আমাদের একটা অফিসিয়াল ফ্যান পেজ আছে, সেখান থেকে কমেন্ট করবেন এবং লাইক করবেন আমাদের ফেসবুকের পেজটিতে। এবং আমাদের ফেসবুকের যে পেজ আছে সেটির অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/dhakafm90.4। সো আমি সব বন্ধুদেরকে রিকোয়েস্ট করব যে এই অফিসিয়াল ফ্যান পেজটিতে আসুন এবং লাইক দিন আমাদের এই পেজটিতে এবং সমৃদ্ধ করুন আমাদের এই পেজটিতে। এবং আপনি যেইভাবে আমাদের এই পেজ খুঁজে পাবেন সেটি হচ্ছে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে সার্চ বারে গিয়ে ঢাকা এফএম লিখে সার্চ দিলেই সেই কাঙ্ক্ষিত অফিসিয়াল ফ্যান পেজটি ওপেন হয়ে যাবে আপনারই সামনে। এবং এখান থেকেই দেখছেন যে আজকে আমাদের পোস্ট আপলোড করা হয়েছে মোহাম্মদ ওসমানের, এবং ওনার কথাই আমি বলছিলাম অনেকক্ষণ আগে থেকে। এবং অনেক বন্ধুই লাইক করছেন, কমেন্ট করছেন, এবং বন্ধু আপনিও লাইক করতে পারেন, আপনার কমেন্ট করতে পারেন এবং অবশ্যই করবেন আশা করছি, কারণ এসব ছাড়া, এই কমেন্টস, SMS, আপনাদের রেসপন্স ছাড়া আমরা একেবারেই অসম্পূর্ণ। এবং আপনি যদি চান এই পোস্টটি আপনার অন্যান্য বন্ধুদের সাথে শেয়ারও করতে পারেন। এবং আমাদের যে কমন SMS পোর্ট আছে অবশ্যই আশা করছি সেখান থেকে SMS করবেন। এবং আমাদেরকে SMS করার নিয়মটি হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নেম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এইজ, স্পেস আপনি যে কথাটি লিখতে চান লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নম্বরটিতে। এবং যে সমস্ত বন্ধুরা আসতে চান আমাদের পরবর্তী অনুষ্ঠানে অতিথি হয়ে শেয়ার করতে চান তারই ভালোবাসার কথা, তারা যেটা করবেন সেটা হলো মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন গুরু, দেন স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা, বয়স, পেশা সবকিছু লিখবেন, তারপর পাঠিয়ে দেবেন 16260 এই নম্বরটিতে। এবং আজকে তো অষ্টম রোজা, তো কেমন করে যে দিনগুলো চলে যাচ্ছে আসলে বোঝা যাচ্ছে না। আসলে এইভাবেই বোধ হয় বরকতের দিন, রহমতের দিন, নাজাতের দিন সব চলে যাবে এবং রমজানও শেষ হয়ে যাবে এবং ঈদ চলে আসবে। এবং ঈদের প্রস্তুতি নিশ্চয়ই শুরু করেছেন আপনি, তাই না? এবং আপনার এই আনন্দকে বাড়তি মাত্রা দিতেই গ্রামীণ ফোন নিয়ে এলো ব্র্যান্ড নিউ এক্সাইটিং অফার। এই অফারে থাকছে 430 টাকারও বেশি ইউনিলিভার পণ্য, 500 GB to GB ফ্রি SMS এবং লাইফ ইন্স্যুরেন্স নির্ভয়ের 50,000 টাকার ইন্স্যুরেন্স কভারেজ। এই সবকিছু পাচ্ছেন সিম্পলি 500 টাকা রিচার্জে, সাথে টক টাইম তো থাকছেই। এবং বিস্তারিত জানতে ভিজিট করুন www.graminphone.com এই অ্যাড্রেসটিতে। এবং অবশ্যই আমাদেরকে ভিজিট করতে ভুলবেন না ফেসবুকে এবং অফিসিয়াল ফ্যান পেজের অ্যাড্রেস আরো একবার জানিয়ে দিচ্ছি, www.facebook.com/dhakafm90.4। এবং আমি যেটা বলছিলাম যে আমাদের পথ শিশু নিয়ে যে কর্মসূচি চলছে সেটা চলছে এবং চলবে, এবং সেটা আপনাদেরকে ছাড়া বন্ধু কোনো ভাবেই আমরা কমপ্লিট করতে পারবো না। সো আপনাদের সংযুক্তি সব থেকে বেশি প্রয়োজন আমাদের। ওকে, সো এই মুহূর্তে আমি একটি গানে চলে যাচ্ছি, সেটি হচ্ছে আল্লাহি আল্লাহ কিয়া করো। গানটি খুবই চমৎকার একটি গান এবং অনেক পুরনো, আপনারা জানেন গানটি সম্পর্কে। এবং এই গানটি গেয়েছেন হচ্ছে মাহির জাইন ফিচারিং মাক্কি। সো শুনতে থাকুন এন্ড সাথে থাকুন, ফিরে আসছি একটু পরে। ডিয়ার ফ্রেন্ডস, যে কোনো বিকাশ এজেন্ট থেকে আজই নিজের মোবাইলে বিকাশ অ্যাকাউন্ট খুলুন এবং নিজেই বিকাশ করুন। এজেন্টের কাছে আপনি যে বিকাশ সার্ভিসগুলো পাবেন তা হল বিকাশ অ্যাকাউন্ট খোলা, ক্যাশ ইন করা মানে বিকাশ অ্যাকাউন্টে টাকা ভরা, ক্যাশ আউট করা মানে বিকাশ অ্যাকাউন্ট থেকে টাকা উঠানো। মোবাইলে বিকাশ অ্যাকাউন্ট খুলে আপনি দেশ জুড়ে টাকা পাঠানো বা পাওয়া সহ আরো বিভিন্ন সার্ভিস পাবেন মুহূর্তে। মনে রাখবেন, বিকাশ অ্যাকাউন্ট খোলা সম্পূর্ণ ফ্রি, তাই নিজের মোবাইলে আজই বিকাশ অ্যাকাউন্ট খুলুন এবং নিজেই বিকাশ করুন। বিস্তারিত জানতে ভিজিট করুন bikash.com অথবা বিকাশ ফেসবুক ফ্যান পেজে। এবং অবশ্যই আপনি আমাদেরকে ভিজিট করছেন ফেসবুকে এবং আমাদের যে ফ্যান পেজটি আছে তার অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/dhakafm94। এবং বন্ধু সবাইকে আরো একবার স্বাগতম জানাচ্ছি প্রাণ আপ ভালোবাসার বাংলাদেশে। আজকে গুরু এতে সামতে একটু পরে যুক্ত হবেন এবং আপনি দেখতে পাচ্ছেন ফেসবুকে যে একটা ফটো আপলোড করা হয়েছে, গুরুর সাথে দুজন আছেন এবং ইনারা হচ্ছে আজকে আমাদের গেস্ট। এবং আমি যেটা বলছিলাম যে আমাদের দুটো পোস্ট আপলোড করা হয়েছে, যেটা অনেকক্ষণ আগে একটা আপলোড করা হয়েছিল সেটি হচ্ছে মোহাম্মদ ওসমান, যিনি আন্দামান সাগরে মৃত্যুর সাথে যুদ্ধ জয়ী একজন মানুষ, তার অভিজ্ঞতা আমরা শুনবো ওভার দ্য ফোন, যেটা আমি অনেকক্ষণ ধরে বলছিলাম। এবং তার পরপরই যে বন্ধুর স্টুডিওতে এসে কথা বলবেন তার ছবি গুরুর সাথে আপলোড করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং আমি আশা করব এবং রিকোয়েস্ট করব বন্ধু যে আপনি আমাদের এই পেজটিতে এসে লাইক করবেন এবং আমাদের এই ঢাকা এফএম 90.4 এর সাথে সংযুক্ত থাকবেন 24/7। এবং আমাদের ফ্যান পেজের অ্যাড্রেসটি আরো একবার জানিয়ে দিচ্ছি, www.facebook.com/dhakafm90.4। এবং আপনি আমাদের এই অ্যাড্রেসটি যেভাবে খুঁজে পাবেন, এই পেজটি যেভাবে খুঁজে পাবেন, সেটি হচ্ছে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে সার্চ বারে গিয়ে ঢাকা এফএম লিখে সার্চ দিলেই আমাদের এই মানে কাঙ্ক্ষিত অফিসিয়াল ফ্যান পেজটি খুঁজে পাবেন। এবং এখানে আপনি দেখছেন লাইকিং এর পরিমাণ 1,16,000 প্লাস। সো আমি রিকোয়েস্ট করবো বন্ধু, প্লিজ আপনি আমাদের এই পেজটিতে লাইক করবেন এবং সংযুক্ত থাকবেন আমাদের সাথে সবসময়। এবং আপনি যদি আমাদের এই অফিসিয়াল ফ্যান পেজটিতে লাইক করেন তাহলে ঢাকা এফএম এর কখন কোন জায়গায় কি প্রোগ্রাম হচ্ছে এবং কি আপডেট সমস্ত কিছু আপনি আপনার প্রোফাইলে দেখতে পারবেন। ওকে, এবং আপনি আমাকে SMS করছেন, আমাদের কমন SMS পড়ছে 16260 তে। এবং অনেক বন্ধু SMS করেছেন, অনেক কথা লিখে পাঠিয়েছেন এবং কথা তো বলতেই হবে তাই না? আর কথা দিয়েই পারবেন মন জয় করতে। বন্ধুদের সাথে অভিমান করে তো অনেকেই কথা বলা বন্ধ রাখেন, কিন্তু মন খুলে কথা বললেই দেখবেন সব সমস্যা মিটমাস। কথা দিয়েই কাজ হয়, যত বেশি কথা তত বেশি কাজ। তাই বিভেদ ভুলে কথা বলতে রেডি যারা তাদের জন্য অনেক উপহার জেতার সুযোগ নিয়ে এলো রবি। আপনার রবি সংযোগে সর্বোচ্চ কথা বলে প্রতি ঘন্টায় জিতে নিন 5টি হ্যান্ডসেট আর প্রতিদিন 5টি স্যামসাং গ্যালাক্সি ট্যাব 3। ফ্রি রেজিস্টার করতে এখনই ডায়াল করুন *140*14# এই নম্বরে। বিভেদ ভুলে কথা বলুন মন খুলে এবং জ্বলে উঠুন আপন শক্তিতে রবি। আর যেসব বন্ধুরা আছেন আমার সাথে এই মুহূর্তে SMS এর মাধ্যমে তাদের নাম পড়ছি। এবং আছেন কামরুল লক্ষ্মীপুর থেকে, লিখেছেন গুরু এবং মেঘলাপু আমার সালাম নিবেন, আজকের প্রোগ্রামটা ভালো হবে মনে হচ্ছে। ওকে, এন্ড সাইম আছেন গাজীপুর থেকে, লিখেছেন মেঘলাপি আমি তোমার খুব ছোট্ট একটা ফ্রেন্ড, আমি তোমাকে অনেক লাভ করি, তুমি কি আমাকে লাভ করো? অফকোর্স সাইম, আই লাভ ইউ সো মাচ। এন্ড আছেন আমাদের সাথে সৌরভ কিশোরগঞ্জ থেকে, গুরুকে হ্যালো বলেছেন এন্ড আমরা কেমন আছি সেটা জানতে চেয়েছেন। ওকে, ভালো আছি আমরা। এন্ড SM শাহাবুদ্দিন আছেন উত্তরা থেকে, লিখেছেন যে আপু কেমন আছো, তোমার ভয়েস অনেক ভালো লাগে এবং গুরুকে সালাম এন্ড থ্যাংক ইউ সো মাচ সালাহউদ্দিন। আর আছেন আমার সাথে সোহাগ, উনি নতুন বন্ধু এন্ড ওয়েলকাম করছি সোহাগ আপনাকে। এবং আরেকজন বন্ধু লিখেছেন যে পথ শিশুদের হেল্প করার জন্য আমি ওয়েট করছি, কাইন্ডলি আমাকে রেসপন্স করলে খুব খুশি হতাম। ওকে, থ্যাংক ইউ আপনাকে। এন্ড আমি আপনার নামটি পেলাম না, সো আপনি যদি কাইন্ডলি আরেকটা SMS আপনার নামটা পাঠান। এন্ড আপনারা জানেন বন্ধু পথ শিশুদের নিয়ে আমাদের একটা কর্মসূচি চলছে প্রথম রোজা থেকে, এবং সেই কর্মসূচিটির সাথে সবাই পরিচিত। তারপরও বলছি যে আমাদের কর্মসূচিটা হচ্ছে এই ঈদে আমরা পথ শিশুদের মাঝে নতুন হোক পুরনো হোক যে কোনো সাইজের জামা আমরা ডিস্ট্রিবিউট করব ঈদের আগে আগে। সো আপনি বন্ধু কন্ট্রিবিউট করতে পারেন আমাদের এখানে এবং চাই আপনার কন্ট্রিবিউশন, তাছাড়া আমরা একেবারে অসম্পূর্ণ হয়ে যাব। এবং অনেক বন্ধুই আপনি জানেন যে গত প্রোগ্রামে যেদিন আমরা এটা অ্যানাউন্সমেন্ট করেছি প্রথমে, সেদিন অনেক বন্ধু রাতে এসে কন্ট্রিবিউট করে গেছে, এবং এই সপ্তাহে প্রতিদিনই অনেক অনেক বন্ধু আসছে এবং তাদের কন্ট্রিবিউশন দিয়ে যাচ্ছেন আমাদের এই ঢাকা এফএম এর অফিসে। সো বন্ধু, আপনি যদি মনে করেন যে কন্ট্রিবিউট করবেন, সো আপনি চাইলে এক্ষুনি চলে আসতে পারেন আমাদের ঢাকা এফএম এর অফিসে, এবং অ্যাড্রেসটি হচ্ছে 45 নাভানা টাওয়ার, 15 ফ্লোর, গুলশান 1, এবং নাভানা টাওয়ারের 15 তলা হচ্ছে ঢাকা এফএম এর অফিস। সো আপনি এখানটিতে এসে আপনি আমাদের আপনার কন্ট্রিবিউশনটি রাখতে পারেন। ওকে, অ্যান্ড আরো বন্ধু আছেন, হারুন মানিকগঞ্জ থেকে উনি লিখেছেন, মেঘাপু আমি যাকে লাইক করি, ওকে, উনি ওনার ভালোবাসার একটা কথা জানিয়েছেন। অ্যান্ড মোহাম্মদ আলমগীর হোসেন আছেন আমার সাথে, লিখেছেন আমি ওকে মাইজবাগ থেকে বলছি, আপু আমি তানজিকে অনেক ভালোবাসি, প্লিজ বলে দাও। ওকে আলমগীর, বলে দিলাম আপনার হয়ে। এবং মাজহারুল ইসলাম আছেন, উনি ক্লাস 8 পড়েন এবং লিখেছেন আই আচ্ছা উনি গুরুকে অনেক ভালোবাসেন, অ্যান্ড লিখেছেন যে প্লিজ সুইট আপু এস এম এস টা পড়ো। ওকে মাজহারুল, তোমার এস এম এস টা আমি পড়ে দিলাম। অ্যান্ড ইমনও যুক্ত হয়েছেন মিরপুর থেকে, লিখেছেন মেঘলা আপু আপনার এবং গুরুর দেশের বাড়ি কোথায়? ওকে, এটা গুরু আসলে আমি বলবো। অ্যান্ড মোহাম্মদ মোশারফ আছেন রায়পুরা থেকে, আমাদেরকে ওয়েলকাম করেছেন, মানে আমাকে অ্যান্ড গুরুকে, অ্যান্ড থ্যাংক ইউ অ্যান্ড মোশারফ, আপনাকে ওয়েলকাম করছি প্রাণব ভালোবাসার বাংলাদেশে, সবসময় সংযুক্ত থাকবেন। এবং বন্ধু, যারা আমাদেরকে শুধুমাত্র শুনছেন কিন্তু এস এম এস বা ফেসবুকে এই দুটো পোর্টে কোনোভাবেই কানেক্টেড নেই, তাদেরকে রিকোয়েস্ট করছি প্লিজ আমাদের এই দুটো পোর্টে কানেক্টেড হন এবং এস এম এস করুন, এবং ফেসবুকে আপনার মতামতগুলো দিন, যেটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং প্রত্যেকটি এস এম এস, প্রত্যেকটি কমেন্ট আমরা খুব গুরুত্বের সাথে পড়ি, যদিও অন এয়ারে সবসময় পড়া পসিবল হয় না, এবং এর জন্য আপনার কাছে আমরা মাফও চেয়ে দিই, কিন্তু তারপরও রিকোয়েস্ট করছি বন্ধু আপনি আপনার মূল্যবান মতামত এবং এস এম এস করুন আমাদের কাছে। এবং নিয়মটি জানিয়ে দিচ্ছি, মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নেম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এইজ লিখবেন, তারপর যে কথাটি লিখতে চান লিখে পাঠিয়ে দিন 16260 এই নম্বরে। এবং আপনি যদি আসতে চান আমাদের পরবর্তী অনুষ্ঠানে অতিথি হয়ে শেয়ার করতে চান আপনারই ভালোবাসার কথা, তাহলে যেটা করবেন সেটা হলো মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন গুরু, দেন স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা, বয়স, পেশা লিখবেন, তারপর সিম্পলি পাঠিয়ে দেবেন 16260 তে। এবং যেটা বলছিলাম আমি, যে আমাদের ফেসবুকে যে অফিসিয়াল ফ্যান পেজ আছে সেটি হচ্ছে www.facebook.com/thakafm90.4। সো বরাবরের মতো আজকেও রিকোয়েস্ট করছি যে প্লিজ আমাদের এই পেজটিতে আপনি লাইক করুন এবং সংযুক্ত থাকুন আমাদের সাথে 24/7। এবং আপনি আমাদের এই পেজটিতে লাইক করলে ঢাকা এফএম এর সমস্ত আপডেট আপনার প্রোফাইলে চলে যাবে এবং আপনি জানতে পারবেন আমাদের কখন কোথায় কি কি হচ্ছে। অ্যান্ড আপনি দেখছেন যে এখানে আমাদের একটা পোস্ট আপলোড করা হয়েছে গুরুর সাথে, গুরুর সাথে আজকে আমাদের যে অতিথি বন্ধু তার ছবি আপলোড করা হয়েছে। তো আপনি এই পোস্টটিতে লাইক করবেন এবং কমেন্ট করবেন, এবং যদি চান আপনি ইচ্ছে করলে এই পোস্টটি আপনার অন্যান্য বন্ধুদের সাথেও শেয়ার করতে পারেন। ওকে, তো এই মুহূর্তে ঘড়িত সময় ঠিক রাত 10:59, একটু পরে 11 বেজে যাবে এবং অবশ্যই গুরু এতে সাম একটু পরেই যুক্ত হবেন আপনাদের সাথে, তো ওয়েট করছেন আমি জানি। অ্যান্ড এই মুহূর্তে আমি চলে যেতে চাচ্ছি একটি গানে, সেটা হচ্ছে সজনা বাই দ্য ফিল্ম বোঝে না সে বোঝে না। রাইট বন্ধু, কথা দিয়ে পারবেন মন জয় করতে। বন্ধুদের সাথে অভিমান করে তো অনেকেই কথা বলা বন্ধ রাখেন, কিন্তু মন খুলে কথা বললেই দেখবেন সব সমস্যা মিটমাট। কথা দিয়ে কাজ হয়, যত বেশি কথা তত বেশি কাজ। তাই বিভেদ ভুলে কথা বলতে রেডি যারা, তাদের জন্য অনেক উপহার জেতার সুযোগ নিয়ে এলো রবি। আপনার রবি সংযোগে সর্বোচ্চ কথা বলে প্রতি ঘন্টায় জিতে নিন 5টি হ্যান্ডসেট এবং আর প্রতিদিন 5টি স্যামসাং গ্যালাক্সি ট্যাব 3। ফ্রি রেজিস্টার করতে এখনই ডায়াল করুন *140*14# এই নম্বরে। বিভেদ ভুলে কথা বলুন মন খুলে, জ্বলে উঠুন আপন শক্তিতে রবি। আর বন্ধু, সবাইকে ওয়েলকাম করছি আরো একবার প্রাণ আপ ভালোবাসার বাংলাদেশে। এই মুহূর্তে আপনার সাথে আছি আমি মেঘলা, এবং একটু পরে যুক্ত হতে যাচ্ছেন আপনাদের সবার প্রিয় গুরু এহতেশাম, এবং আজকের বিশেষ অতিথি বন্ধু তো থাকছেনই। এবং যারা ফেসবুকে অলরেডি কানেক্টেড আছেন তারা দেখতে পাচ্ছেন যে গুরুর সাথে একটি ফটো আপলোড করা হয়েছে ফেসবুকে, এবং উনি হচ্ছেন আমাদের আজকের অতিথি বন্ধু। এবং স্টুডিওতে ওনার সাথে আজকে আমরা কথা বলবো, এবং যার সাথে আমরা ওভার ফোন কথা বলবো তিনি হচ্ছেন মোহাম্মদ ওসমান, যার পোস্টিও আপলোড করা হয়েছে। উনি হচ্ছেন আন্দামান সাগরে মৃত্যুর সাথে যুদ্ধ জয়ী একজন মানুষ, যার কথা আমি অনেকক্ষণ ধরে বলছিলাম আপনারা জানেন। এবং অনেক বন্ধু কমেন্ট করেছেন যে ওয়েট করছেন কখন এই অনুষ্ঠানটি শুরু হবে, কখন তার কথা শুনতে পারবেন। আর বেশিক্ষণ সময় নিব না, অবশ্যই তার কথা আমরা শুনব, এবং তার পরপরই স্টুডিওতে আসবেন আমাদের এই বন্ধুটি যে লাল রঙের ড্রেস পরে আছেন এবং গুরুর সাথে ফটো তোলা। এবং বন্ধু, আপনি আমাদের এই ফেসবুকের পেজটি যেভাবে খুঁজে পাবেন সেটি হচ্ছে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে সার্চ বারে ঢাকা এফএম লিখে সার্চ দিলেই সেই কাঙ্ক্ষিত অফিসিয়াল ফ্যান পেজটি আপনার সামনে চলে আসবে, এবং অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/ঢাকা FM 90.4। এবং বন্ধু, বরাবরের মতো আমি রিকোয়েস্ট করবো যে প্লিজ আমাদের এই পেজটিতে লাইক করুন এবং আমাদের এই পেজটিকে সমৃদ্ধ করুন, এবং ঢাকা এফএম 90.4 এর সাথে 24/7 কানেক্টেড থাকুন। এবং আপনি যদি আমাদের এই পেজটিতে লাইক করেন তাহলে আমাদের যত আপডেট আছে সমস্ত কিছুই আপনার প্রোফাইলে চলে যাবে। কে এন্ড আপনি আমাকে এসএমএস করছেন এই মুহূর্তে কমন এসএমএস পোর্টে, এবং নিয়মটি জানিয়ে দিচ্ছি আরো একবার। মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নেম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এইচটি লিখবেন, তারপর স্পেস দিয়ে আপনার যে সমস্ত কথা আছে লিখে পাঠিয়ে দিবেন 16260 এই নম্বরটিতে। এবং বন্ধু, জানেন যে আমাদের একটা কর্মসূচি চলছে পথ শিশু নিয়ে, এবং আমরা প্রথম রোজা থেকে এই কর্মসূচিটি শুরু করেছি। ওকে, এবং অনেক বন্ধুই কন্ট্রিবিউট করে গেছেন আমাদের অফিসে এসে। সো বন্ধু, যারা ভাবছেন যে করবেন তাদের জন্য বলছি যে ভেবে আসলে আপনি যদি চান তো এখনই এসে আমাদের এখান থেকে কন্ট্রিবিউট করে যেতে পারেন, এবং অবশ্যই আমাদের অফিসের এসে কন্ট্রিবিউট করবেন। আমাদের অফিসের অ্যাড্রেসটি হচ্ছে 45 নাভানা টাওয়ার, 15th floor, গুলশান 1। এবং অনেক বন্ধুই আমাদের এখান থেকে এসে কন্ট্রিবিউট করে গেছেন, এবং সেই নামগুলো আমি পড়ব, তবে আমি গুরু এহতেশামকে সাথে নিয়ে সে নামগুলো পড়তে চাই। সো আপনি বুঝতেই পারছেন ইটস টাইম টু Yes, signature tune to shuni bujhe gechen, it's time to welcome Guru Etasham, and Guru, welcome korchi apnake.
Dhonnobad Meghla, ebong dhonnobad shobai ke jara ei muhurte amader sathe jukto hoyeche. Amra ekta onurodh apnader kache rekhechhilam je jaderke amra potho shishu bole daki ei manush gulor pashe daranor jonno, ebong ami shotti shotti onek beshi matray kritoggo apnader kache je apnader pokkho theke darun shara poreche এবং সবাই এসেছেন। আমরা যতদূর আমাদের স্টোরেজের জন্য যে রুমটা রেখেছিলাম সেটি অলরেডি মানে ওভারফ্লাডেড আপনাদের দেয়া এই কন্ট্রিবিউশনে। অনেকে দোয়া করেছেন, অনেকে পাশে থাকব সব সময় সেই আকুতিটা জানিয়েছেন, অনেকে সরাসরি এসে আপনাদের কন্ট্রিবিউশন এখানে পৌঁছে দিয়েছেন। আমি জানি এখন এই মুহূর্তে অনেকেই হয়তো ভাবছেন যে আমি দিতে চাই নতুন অথবা পুরাতন কাপড় এই পথ শিশুদের জন্য। যারা এই ভাবনা দেয়া এবং না দেয়ার এই দোটানার মধ্যে আছেন তাদেরকে বলি, এখন এই মুহূর্তে যদি সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে চলে আসুন প্রাণাব ভালোবাসার বাংলাদেশের স্টুডিওটাকে আরো একটু বেশি অন্য একটা উচ্চতায় নিয়ে যান, যেটি সত্যিকার অর্থে আপনাদের এই প্ল্যাটফর্ম, আপনাদের স্টুডিও, আপনাদের এই কথা বলার জায়গা। এই স্টুডিওটাকে এর সাধারণত্বকে অসাধারণ একটি জায়গায় নিয়ে যেতে আপনারাই পারেন। আপনারা চাইলে আমার উপস্থিতিতে এখনই আমরা এই এই কন্ট্রিবিউশনটা রিসিভ করতে পারি পথ শিশুদের পক্ষ থেকে, এবং আপনাদের ভালোবাসা আমরা শিখতে হতে চাই। আমি এই অর্থে অনেক বেশি মাত্রায় লোভাত, যাতে করে আপনাদের কাছ থেকে অনেক অনেক বেশি মাত্রায় এই কাপড় কালেকশনের যে উদ্যোগ আমরা নিয়েছি সেই কন্ট্রিবিউশনটা আমরা পেতে পারি। আমার তো বিশ্বাস, আমার তো আশা, যাতে করে এই শহরে একটা শিশুও যেন এবারের ঈদ কোন রকমের নতুন অথবা পুরাতন যে কাপড়ই হোক না কেন সে কাপড় ছাড়া ঈদ করবে না, সেই আশা নিয়ে আপনাদের সাথে আমি আছি। এবং এই যুদ্ধে আমি অবতীর্ণ হয়েছি, আমি ধৃষ্টতা দেখাচ্ছি, আমি সাহসী হচ্ছি, অনেক বেশি মাত্রা আত্মবিশ্বাসী হচ্ছি আপনারা আমার সাথে আছেন বলে। তাই যদি মনে হয় বন্ধু যে এখনই আপনার এই ভালোবাসার কথা, আপনার এই সংযোগের কথা, আমাদের সাথে সম্পৃক্ত থাকার কথা, আমাদের সাথে লাখো বন্ধু যারা দেশ এবং বিদেশ থেকে আমাদেরকে এই মুহূর্তে শুনছে সবার সাথে ভাগ করে নিতে চান, প্লিজ কাম শর্ট, সরাসরি চলে আসুন আমাদের স্টুডিওতে এবং আপনাদের এই কন্ট্রিবিউশনটা আমাদের মাধ্যমে লাখো বন্ধুর কাছে ভালোবাসা হিসেবে ছড়িয়ে দিন। আর একটি কথা বলাই বাহুল্য যে কেন আমাদের ভিতরে এই ধরনের তাগিদ তৈরি হয়, আমরা কি কোনো রকম কোন বিজনেস স্ট্র্যাটেজি সাকসেসফুল করার জন্য এটা করছি? কখনো না। আমরা কি কোন রকমের নিজেদের কোন স্বার্থ সিদ্ধি চরিতার্থ করার জন্য এইসব কাজ করছি? কখনো না। তাহলে এই পথ শিশুদের জন্য ঈদের আগ দিয়ে এই কাপড় পৌঁছে দেওয়ার যে উদ্যোগটা কেন আমরা নিতে গেলাম, এই কোয়েশ্চেনগুলো খুব স্বাভাবিকভাবে সাধারণ মানুষের মনস্পটে চলে আসে, যেখানে পৃথিবী এখন অনেক বেশি আনরেস্ট, যেখানে মানুষ নিজের ধান্দা নিজের স্বার্থ চরিতার্থের বাইরে একটি পদক্ষেপও নেয় না, সেখানে আমরা কেন স্রোতের বিপরীতে সাঁতার কাটার কথা চিন্তা করছি, কেন ভাবছি এই পথ শিশুদের হাতে কাপড় পৌঁছে দেওয়ার মতো এই উদ্যোগটাকে সামনের দিকে নিয়ে আসা যায়, নিয়ে আসা উচিত। আপনারাও কিন্তু এই টাচটা অনুরোধ অনুভব করতে পারবেন যদি আপনাদের কাছে এ ধরনের তথ্য পৌঁছে যায়। যখন আমার হটসিটে যে বন্ধুটি বসে আছে অতিথি বন্ধু, তার বয়স মাত্র 4.5 থেকে 5 বছর, সে স্পষ্টভাবে কথা বলতেও পারে না। এই মানুষটির সাথে যখন আমি অফ এয়ারে কথা বলছিলাম, তখন ভাবছিলাম নিজের সন্তানের কথা, ভাবছিলাম আমার আত্মীয় স্বজনের কথা, যারা খুবই অল্প বয়স, খুব কম বয়সে আমার প্রচন্ড ভালোবাসা স্নেহ মমতায় বড় হয়ে উঠছে, আর তাদের সাথে নিজের অবচেতন মনে কম্পারিজনে যাচ্ছিলাম এই এই শিশুটিকে নিয়ে। আমরা তো পূর্বজন্মে বিশ্বাসই করি না বন্ধু, আমরা তো ভাবি না যে পূর্বজন্মে কোনো অন্যায় বা দোষ করেছি যে কারণে আমাকে এই ভাগ্যটাকে বরণ করে নিতে হবে, আর তাই যদি হয়ে থাকে ফুলের মতো মানুষগুলোকে এই কষ্টের মধ্যে পড়তে হচ্ছে, তাহলে মানুষ হিসেবে দায় চলে আসে মানুষগুলোর পাশে দাঁড়ানোর। বরং আপনাদেরকে আর কথা না বাড়িয়ে আমি এই টাচটা সরাসরি আপনাদের কাছে দিতে চাচ্ছি, এবং যথারীতি মেঘলা তারপর আমাদের যে ডেডিকেটেড প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামে অবশ্যই আমরা যাব, তার আগে টাচটা দিয়ে দিই যাতে করে আমার বন্ধুরা বুঝে নেবে যে কেন এই উদ্যোগটা নেওয়াটা এত বেশি জরুরি হয়ে পড়েছে, কেন এই মানুষগুলোর সামনে আসাটা এত বেশি জরুরি হয়ে পড়েছে, কেন এই মানুষগুলোকে পাগলের মতো বুকে আগলে ধরে চাপটে ধরে ভালোবাসার এত বেশি দরকার হয়ে পড়েছে। একটু কথা বলছি তোমাকে, আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য অনেক ধন্যবাদ, অনেক স্বাগত জানাচ্ছি তোমাকে। তোমার নাম কি মা?
তানিয়া।
তানিয়া, তোমার বয়স যতটুকু আমরা অনুমান করতে পারছি এবং তোমার পরিচিত জনের কাছ থেকে কথা বলে জেনেছি 4.5 থেকে 5 বছর, তোমার মা কোথায় এখন?
আমার মা স্টেডিয়াম।
স্টেডিয়াম মানে কি স্টেডিয়ামে ওই সামনে ওই জায়গাতে থাকে?
হ্যাঁ।
সে তোমার সাথে থাকে না?
না।
তার মানে কি সে কি আলাদা আলাদা ভাবে সংসার করছে? সে কি তোমাকে ছেড়ে দিয়ে অন্য কোথাও বিয়ে করে সংসার করছে এরকম কিছু?
হ্যাঁ।
তুমি থাকো একা, তোমার বাবা?
আমার বাবা জেলে আর আমি একা।
কোথায় থাকো তুমি?
আমাদের ঘর মায়াকরণ।
মায়াকরণ একটি সংস্থা আমি যতটুকু জানি যে সেখানে এই পথ শিশুদের থাকার ব্যবস্থা করে দেয়। তানিয়া,
হ্যাঁ,
বাবা মার কথা মনে হয় না?
হ্যাঁ।
তাদের বাবা মা আছে? তানিয়া, মা তুমি তুমি কান্নাকাটি করো না, কারণ তুমি কাঁদলে আমাদের নিজেদেরকে অনেক বেশি ছোট মনে হয়। আমরা যারা প্রচন্ড গর্ববোধ করি নিজেদের প্রভাব প্রতিপত্তি নিয়ে, নিজের প্রতিষ্ঠাকে নিয়ে, নিজেদের বড় হয়ে ওঠাকে নিয়ে, সেটিকে অনেক ছোট মনে হয়। বাবা মার কথা মনে হলে কি করো তুমি?
আমি অনেক কান্দা কান্দি করি।
আমাদের এখানে অ্যাসিস্ট্যান্সের দায়িত্বে আছে সাইদ বারুই, এবং যথারীতি আমাদের প্রোগ্রামটাকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে প্রডিউসার ইন্তেজার। সাইদ এবং বারুইকে অনুরোধ করব যে এখনই আমাদের ওই স্টোর রুমে যাওয়া হোক, যেখানে প্রচুর পরিমাণ ভালোবাসা সিক্ত করেছে ওই স্টোর রুম, যে স্টোর রুমটা ওভারলোডেড হয়ে গেছে বন্ধুদের পাঠানো এই কাপড় চোপড়ে। আমার সামনেই আমি চাচ্ছি যে আমার এই ছোট বন্ধুটার জন্য একটা তার মাপের একটি পোশাক নিয়ে এসে এখনই পরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়। বন্ধুরা, আমি বলি যে অনেক কষ্টের সিন যেমন আমাকে দেখতে হয়, অনেক কষ্টকে সামনাসামনি টাচ করতে হয়, ঠিক সেরকম আমি অনেক ভালো লাগারও মুহূর্তের ভেতর দিয়ে যায়। যেমন এখন আমি এই তানিয়ার গায়ে যখন নতুন কোনো কাপড় চড়িয়ে দিব, তখন ওর মুখে যে হাসিটা ফুটে উঠবে বন্ধু, সেটি দেখার সৌভাগ্য আমার হবে। আমি তোমাদের কাছে এই অনুভূতিটা বলছে দেব। তানিয়া, ঈদ সামনে, ঈদের আগে বাবা মা তোমাকে কাপড় কিনে দিয়েছে, এরকম কোন স্মৃতি, এরকম কোন ঘটনা তোমার মনে পড়ে? কি হয়েছিল তখন?
তখন আমার মা কিনে দিয়েছিল।
কি কিনে দিয়েছিল? ফ্রক?
না, সালোয়ার কামিজ।
সালোয়ার কামিজ? কি রঙের মনে আছে?
লাল রঙের আর কমলা রঙের।
কমলা লাল। এখনো তো ঈদ জানো, আর মাত্র হয়তো 20-25 দিন পরে ঈদ আসছে। তোমার মনে হয় না যে আমার বাবা মা যদি থাকতো তাহলে হয়তো এরকম কিছু কিনে আবার আমাকে দিত, আবার আমি ওইভাবে পড়তে পারতাম? বাবার সাথে ঈদের দিন ঘোরাঘুরি করেছে নাকি, এরকম কোনো কিছু মনে পড়ে তোমার? এখন আর ঘোরা হয় না ওইভাবে? এই দিনগুলোর কথা খুব বেশি মনে হয় তোমার এখন? মা, তোমার কিরকম মনে হয় যে সবকিছু যদি ঠিক হয়ে যেত? একদিন ধরো তুমি ঘুমিয়ে গেলে রাতের বেলায়, সকালবেলায় ঘুম থেকে উঠে দেখলে যে সব ঠিক হয়ে গেছে, তোমার মা আর স্টেডিয়ামে থাকে না অন্য কোনো পুরুষের সাথে, তোমার মা ফিরে এসেছে তোমার কাছে, তোমার বাবা জেলে থাকে না, তোমার বাবা মা একসাথে আছে এবং তোমাকে নিয়ে দারুণভাবে তারা ভালো আছে, সুখে আছে। খুব ভালো হতো না যে স্বপ্নের মতো যদি হতো এরকম কিছু? এরকম স্বপ্ন কি দেখো মা তুমি?
হ্যাঁ দেখি, কিন্তু এই সকালটা হয় না আমার।
এই কথা কি আর সামনের দিকে গিয়ে নেওয়ার প্রয়োজন আছে বন্ধু? যারা দেখছেন বা ভাবছেন যে কি ধরনের ডেমনস্ট্রেশন আমাদের সামনে হচ্ছে, আমাদের দিন এত বেশি খারাপ তো হয়নি মেঘলা, যে আপনাদের দেয়া পোশাক আমাদের গায়ে চড়িয়ে দিনের আলোতে বের হব। আসলেই এই তাগিদটা একেবারে ভেতর থেকে আসা, যে একটা পথশিশু এ শহরের যেন নতুন বা পুরাতন যে পোশাকই হোক সে পোশাক ছাড়া ঈদ যেন না করতে হয় তাদেরকে। এখন কি বন্ধুরা অনুভব করতে পারছো যে কেন আমরা এরকম ভাবে টাচড হই, কেন আমাদের মধ্যে এই প্রণোদনা সৃষ্টি হয় যে মানুষগুলোকে নিয়ে কিছু করা প্রয়োজন? একটা কথাই এই 4.5-5 বছরের এই শিশুটি একটা কথা, অনেক বড় একটি কথা উত্তর দিয়েছে। আমি এতেশাম আমার মুখের কথা স্তব্ধ করার জন্য একটি কথায় যথেষ্ট, যে স্বপ্ন ঠিকই দেখি, ভোরের আশায় ঠিকই থাকে, কিন্তু সেই সকাল আমার আর আসে না। তানিয়া, এখন কিন্তু তুমি ম্যাজিক বুঝো তানিয়া, যে ম্যাজিক দেখায় না জাদুকররা, যে ম্যাজিক থেকে দেখা যাচ্ছে একটা ফুল থেকে কবুতর বানায় দিল, কবুতরটাকে ভ্যানিশ করে দিল, তারপর একটা আবার জাদু দিয়ে বড় একটা ফুলের গাছ তৈরি করে ফেললো, এরকম জাদু দেখো না? ঠিক সেই রকম মানুষ, যে মানুষগুলো এখন তোমার কথা শুনছে দেশের এবং দেশের বাইরে থেকে, বিভিন্ন দেশ থেকে তোমার কথা এখন শুনছে, তারা তাদের কাছে তোমার কথা পৌঁছে যাচ্ছে। আমি বিশ্বাস করি তানিয়া, আমি চরমভাবে বিশ্বাস করি যে একটা ম্যাজিক এখন ঘটতে যাবে। তুমি যখন এদেরকে অনুরোধ করবে যে তোমরা আমার পাশে আসো, তোমরা আমাকে ভালোবাসো, আমার যা যা প্রয়োজন তোমরা আমার কথা শোনো, আমার কাছে আসো, যেভাবে বাবা মার কাছে তুমি আবদার করতে সেভাবে যদি এই মানুষগুলোর কাছে আবদার করো, আমার বিশ্বাস তোমার আবদারের কারণে এই মানুষগুলো সত্যিকার অর্থে তোমার কাছে ফিরে আসবে তানিয়া, এবং এই মানুষগুলোর ভালোবাসায় তোমার যে কষ্ট আছে না তানিয়া, সব কষ্ট দূর হয়ে যাবে। চাও তুমি এদের কাছে, বলো এই মানুষগুলোকে উদ্দেশ্য করে কি চাও তুমি তাদের কাছ থেকে, বলো কি কি দুঃখ তোমার, কি চাও এদের কাছ থেকে, কি হলে তোমার ভালো হয় বলো?
কি হলে? আমি খালি চাই আমার মা বাবাকে এনে দিতে।
কাটাব কিভাবে
আমিও বুঝতে পারছি না।
মারে ম্যাজিকেরও তো একটা সীমাবদ্ধতা থাকে, যে চেষ্টাটা আমরা হয়তো করতে পারি, আমরা জানি না যে চেষ্টাটা আদৌ সফল হতে পারব কিনা। কিন্তু মা অনেকেরই, কিন্তু অনেকেরই হয়তো বাবা মা তোমার হয়তো পৃথিবীতে আছে, অনেকেরই কিন্তু বাবা মা আকাশে তারা হয়ে গেছে, আকাশে তারা হয়ে গেছে, তারাও কিন্তু পৃথিবীতে বেঁচে থাকে, ভালোভাবে বেঁচে থাকে, যেহেতু সাধারণ মানুষজন ওদেরকে ভালোবাসে। তাই সেই ভালোবাসা দেওয়ার জন্য এখন সবাই উন্মুখ হয়ে আছে যারা তোমার কথা শুনছে। তোমার এই কচি মুখের কণ্ঠস্বর যখন তাদের কাছে পৌঁছবে, আমার বিশ্বাস তারা আর তোমাকে ফিরিয়ে রাখতে পারবে না। তুমি তাদেরকে বলো যে আমাদের মতো শিশু যারা আছে তাদের পাশে এসে দাঁড়াও, তোমরা তাদেরকে খাবার দাও, তাদেরকে পোশাক দাও, তাদেরকে ঘর বাড়ির নিশ্চয়তা দাও, তাদেরকে অনেক অনেক ভালোবাসো তোমরা। বলো তুমি মা, আমার কথাতে হয়তো কাজ হবে না, তুমি বললে হয়তো কাজ হবে, বলো সবাইকে বলো উদ্দেশ্য করে। এখন কিন্তু লাখ লাখ মানুষ তোমার কথা শুনছে, সবাইকে বলো যে আমাকে ভালোবাসা দাও, আমাদের মতো মানুষদেরকে কাপড় দাও, খাবার দাও,
আমাকে ভালোবাসা দাও, আমাকে কাপড় দাও, আমার ঘর দিয়ে দাও।
প্রশ্ন থেকে যায় যে এ ধরনের ডেমনস্ট্রেশনের প্রয়োজন ছিল কিনা, এত র ভাবে এই জিনিসগুলো উপস্থাপন করার দরকার ছিল কিনা, 110% ছিল। যখন আবেগ শূন্যর কোঠায় এসে নেমেছে এই একবিংশ শতাব্দীতে এসে, যখন মানুষের প্রতি টান হিমাঙ্কের নিচে নেমে গেছে, যখন মানুষকে ভালোবাসার ওই হৃদয়টা একদম মরে গেছে, তখন একটু ঝাঁকুনি দেওয়ার জন্য এতানিয়াদের আসতে হয়, এতানিয়াদেরকে এভাবে কথা বলতে হয়, এভাবেই কানতে হয়, এভাবেই ডাকতে হয় যে তোমরা আসো, আমার পাশে দাঁড়াও, আমাকে ভালোবাসো, আমাকে কাপড় দাও, আমাকে ঘর দাও, আমাকে আমাকে ঈদের দিনে অন্তত কিছু ভালোবাসা দাও, যেন আর 10 জন শিশু বাচ্চার মতো আমিও তাদের মতো করে আনন্দ বেল হয়ে ভালোবাসা নিয়ে ঈদটাকে পার করতে পারি, আমার প্রত্যেকটা দিন যেন ঈদের মতো হয়ে ওঠে। মারে তোর জন্য কাপড় নিয়ে আসছি, ওই দেখ কাপড় পছন্দ হচ্ছে কি দেখ তোমা সাইদ, এটা কি পছন্দ করে পাওয়া গেল? তাই তো, আরো ছিল, আরো দরকার হলে ওকে আমরা পুরো স্টোরে ঢুকে যে কয়টা কাপড় পছন্দ হয়, যেমন পছন্দ হয় ওর সাইজের, সে কাপড়গুলো নিয়ে আসবো। আপাতত ওর কাছে আমি একটা সালোয়ার দেখছি, এই কাপড়টা ওর হাতে দিয়ে দেওয়া হোক। আর মা তোর তোমার জন্য আরো কাপড় রাখা আছে, যেটা পছন্দ হয় সেটা তোমাকে দেয়া হবে। আমাকে কি আগে কখনো দেখেছো তুমি তানিয়া? আজ প্রথম দেখলে? এরকম লাখ লাখ মানুষ আছে যারা তোমাকে চোখেও দেখেনি, তাদেরই দেয়া কাপড় এইটা যেটি তোমার হাতে আছে। তুমি কি এতদিন এটাই বুঝতে যে ভালোবাসা, আদর, স্নেহ, মমতা এগুলো শুধু বাবা মার মাধ্যমে আসে? তাই জানতে, তাই তো? এখন থেকে জেনে রাখো যে আদর, ভালোবাসা, স্নেহ এটা মানুষের হাত ধরে আসে, ভালো মানুষের হাত ধরে। এরকম কিছু ভালো মানুষ আছে পৃথিবীতে, এরকম কিছু ভালো মানুষ আছে এই সমাজে, যার কারণে স্রষ্টা এখনো পৃথিবীটার এক্সিস্টেন্স রেখেছেন, না হলে পৃথিবীটাকে হয়তো উনি ধ্বংস করে দিতেন। তাদেরই পাঠানো কাপড় এখন তোমার হাতে। এই মানুষগুলো যদি তোমাকে এইভাবে ভালোবাসতে থাকে তানিয়া, তাহলে কি তোমার আর কষ্ট থাকবে জীবনে?
না।
হ্যাঁ,
না
কষ্ট থাকবে
না।
তাহলে তো আসার খবর, আসার খবর, প্রয়োজন শুধু আপনাদের একটু ভালোবাসা, আপনাদের মনোযোগী দৃষ্টি। যে জিনিসটি যেমন রভাবে আপনাদের সামনে উপস্থাপন এই কারণেই করতে চাই, কোথাও একটু ঝাঁকু লাগুক, কোথাও হেলে দুলে উঠুক সমস্ত কিছু। রেক্টার স্কেলে 9+ একটা ঝাঁকুনি হোক, অবশ্যই ভূমিকম্পের ঝাঁকুনি না, এই ভূমিকম্পটা হোক মনের মধ্যে, হৃদয়টা যেন একেবারে উলট পালট হয়ে যায়। আমি এতে শাম এখনই যদি আমার ঘোষণা চলে আসে উপর থেকে, পৃথিবী থেকে তুই চলে যাবি এখন এই মুহূর্তে, এই ঘোষণা যদি এই মুহূর্তে চলে আসে আমার কাছে, অলরেডি ঘোষণা চলে এসেছে, আমার জীবনটাকে আমার মাঝ থেকে বের করে নেওয়া হলো, আমার কাছের মানুষজন মাইকিং করা শুরু করেছে, আপনাদের পরিচিত এহতেশাম তিনি মারা গেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আগামীকাল বা জোহর তার নামাজে জানাজ অনুষ্ঠিত হবে অমুক গোরস্থানে, আপনারা উপস্থিত হয়ে তার জানাজে অংশগ্রহণ করুন। এবং ফাইনালি আমার জানাজ অনুষ্ঠিত শুরু হয়ে গেছে, আমাদের এলাকার মসজিদের ইমাম সামনে থেকে তাকবীর দিয়ে জানাজা শুরু করলেন, সালাম ফেরানোর মধ্য দিয়ে জানাজা আমার শেষ হল, সবাই দোয়া পড়তে পড়তে আমার খাটিলাটাকে নিয়ে গোরস্থানের দিকে সবাই আস্তে আস্তে ধাবিত হচ্ছে, খাটলিটা ধরা নিয়ে হয়তো একটা ভিতরে ভিতরে প্রতিদ্বন্দ্বিতা কাছের মানুষগুলোর ভিতরে, যারা আমার ভাই, যারা আমার কাছের বন্ধু বান্ধব, ফাইনালি আমার কবরের জন্য নির্ধারিত স্থানে আমাকে পৌঁছে দেওয়া হল। সবাই মিলে প্রস্তুতি সম্পূর্ণ, এখন আমাকে কবরে নামানো হবে। কবরে নামানোর সময় সিদ্ধান্ত হল যে তিনজন আমার সাথে কবরে নামবে, যথারীতি কবরে আমাকে নামানো হয়েছে। কবরে নামানোর পর আমি হয়তো ভিতরে ভিতরে প্রস্তুতি নিচ্ছি যে সবাই আমাকে ছেড়ে চলে যাবে, এই তিনজন হয়তো আমার সাথে থাকবে, আমি অন্তত একা না। পরবর্তীতে দেখা গেল কিছুক্ষণ পরই দুইজন উঠে গেল, একজন আছে, আমি আর সে। ভাবছি আমার পৃথিবীতে অর্জন এটি, এই ব্যক্তিটি যে আমার সাথে সারা জীবনের জন্য থাকবে, মৃত্যুর পরবর্তী এই সময়টা। উপর থেকে দোয়ার আওয়াজগুলো আস্তে আস্তে স্পষ্ট হয়ে উঠছে, শেষে সে ব্যক্তিটাও কিছু সময় পরে আমাকে ছেড়ে চলে গেল। আমার ভিতরে হু হু করে উঠল যে আমার সাথে কেউ থাকবে না এই অন্ধকার কবরে, এই নিঝুম জায়গাতে আমি একা। আস্তে আস্তে মানুষের দোয়ার যে উচ্চারণ সেটিও আমার কাছ থেকে আস্তে আস্তে ক্ষীণ থেকে ক্ষীণকায় হয়ে আসলো। মিনহা খালাকনাকুম অফিহা নুহিতুকুম অমিনহা নুখরিজুকুম তারাতা নুখরা, মিনহা খালাকনাকুম অফিহা নুহিতুকুম অমিনহা নুখরিজুকুম তারাতা নুখরা। তিন চুল করে মাটি দিয়ে দিয়ে সব আস্তে আস্তে চলে যাচ্ছে, শব্দটা আস্তে আস্তে ক্ষীণকায় হয়ে উঠছে, আমি স্পষ্টতই আমি বুঝতে পারছি সবাই আমাকে ছেড়ে চলে যাচ্ছে। দোয়াটাও আস্তে আস্তে খুব ক্ষীণ শোনাচ্ছে আমার কাছে, বাঁশের পরে পুরুত দিয়ে চাটাই দেয়া, তারপরে মাটি পড়ছে, সবকিছুর আওয়াজ থেকে মানুষের আওয়াজগুলো হারিয়ে যাচ্ছে, খুব ধীরে আমার কানে আসছে মিনহা খালাকনাকুম অফিহা নুহিতুকুম অমিনহা নুখরে যখন তারাতা নুখরা। সবাই চলে গেছে, যথারীতি আমার সামনে সওয়াল জবাবের জন্য নির্ধারিত ফেরেশতা হাজির, মান রব্বুকা মান নবিয়ুকা মান দীনুকা, আমার বিশ্বাস আমার আশা, সেদিন যেন সঠিক উত্তরগুলো আমার ভেতর থেকে বের হয়ে আসে, এটি তখনই সম্ভব। তখন হয়তো আমি ফ্ল্যাশব্যাকে আমার জীবন চরিত পুরোটাকে দেখতে পাচ্ছি, কি কি খারাপ করেছি, বারবার নিজে সেটার জন্য হতাশ, বারবার আস্ফালন করছি, কেন করেছিলাম এটা, কেন এই খারাপ কাজটা করেছিলাম। ফ্ল্যাশব্যাকে সমস্ত কিছু স্পষ্টভাবে মনে পড়ছে, কেন করেছিলাম এই খারাপ কাজ। ভালো কাজের খতিয়ান যখন চিন্তা করছে তখন মনে পড়ছে এই তানিয়ার কথা, মনে পড়ছে আগের দিন চলে যাওয়া বিলালের কথা, রাশিদার কথা, কত মানুষ যাদেরকে সাথে নিয়ে আপনাদের কাছে আমি দাঁড়িয়েছিলাম, ভিক্ষা জুলি না, ভিক্ষা দাও আমাকে, ভিক্ষা দাও, এদের মানুষের জন্য এটা দরকার, ওর জন্য সেটা দরকার, এর জন্য এই দরকার, ওর জন্য সেই দরকার, ভিক্ষুকের মতো করে চেয়েছিলাম, সেগুলোই আমার কাছে পুঁজি মনে হচ্ছে। যদি কিছু আমল করে থাকি সেগুলো আমার কাছে পুঁজি মনে হচ্ছে, আস্থাবান হচ্ছি, আশ্বস্ত হচ্ছি, ইনশাল্লাহ ইনশাল্লাহ সবকিছু ঠিক হয়ে যাবে, ইনশাল্লাহ আমি বেহেশতের সাথে লিঙ্গার হয়ে যাবে আমার পথ। তাই বলি বন্ধু, ভালোবাসাটা প্রয়োজন। আমি পেট চালানোর জন্য আমি আগেও বলেছি যে প্রোগ্রাম আমি করি না, আমি একটি বহুজাতিক টেলিকমিউনিকেশন কোম্পানিতে আছি, স্রষ্টার অশেষ রহমতে আমি যে পরিবারে জন্ম নিয়েছি, যে পরিমাণ ওয়েলথ অ্যান্ড প্রপার্টিজ আছে সেটি যথেষ্ট আমার পেট চালানোর জন্য। তারপরেও এ রোজার মধ্যেও সাত ঘন্টা জার্নি করে এসে আপনাদের সামনে বসি ইক্কা ঝুলি নিয়ে, শুধু এই কারণে যে মানুষ হিসেবে সেই দায় যেন সামাল দিতে পারি। স্রষ্টার কাছে যখন চলে যাব বলতে যেন পারি কিছুই যে করে আসেনি এমন কিছু না, স্রষ্টা দেখো আমার কাছে এই জিনিসটা আছে, অ্যাটলিস্ট এটাকে কনসিডার করে হলেও, তুমি তো রহমানুর রহিম, অন্তত সেটার ওসিলায় হলেও তুমি আমাকে ভেস্তে দাও। এই তাগিদ থেকে আসি বোধ, এই নিঃশ্বাস এখন আছে, কয়েক সেকেন্ডের মধ্যে আমাকে বিট্রে করতে পারে, যদি আর ফিরে না আসে কিছু একটা ভালো কাজ করে যায়। কে কি করছে করুক, কেউ তেলাপোকার জীবন যদি বরণ করে নেয় নেক, একটা দিন একটা ঘন্টা একটা মুহূর্তের জন্য আমি সিংহের মতো করে বাঁচতে চাই, আমার ভালোবাসা আমার বাচ্চাটা মানুষের মধ্যে ছড়িয়ে দিতে চাই, সেই আবদার নিয়ে আসি, সেই প্রার্থনা নিয়ে আসি। সেই জীবনের দায় যদি মেটাতে হয় বন্ধু, সেই তাগিদ যদি অনুভব করতে পারেন, প্লিজ আমার এই প্ল্যাটফর্মের মধ্য দিয়ে করতে হবে জরুরি না, যদিও এটা আপনাদেরই প্ল্যাটফর্ম, যে যেখান থেকে যেভাবে পারেন এই ভালো কাজগুলোর সাথে সম্পৃক্ত হন, প্রত্যেকটা মানুষের মধ্যে ভালোবাসা ছড়িয়ে দেন, কারণ মানুষের চাইতে বড় আর উপলক্ষ আর কিছুতে হতে পারে না। স্রষ্টাই বলেছেন সৃষ্টির সেরা জীবী মানুষ, বড় বড় মনীষীর মুখ দিয়ে এসেছে, মানুষ দেখতে এসেছিলাম হবে এমন জনম আর কি হবে। বন্ধুরা এই দায় থেকে এই উদ্যোগটা নেয়া, আমি যেহেতু ইসলাম ধর্ম বিলংস করি তাই আমি আমার ধর্মীয় রেফারেন্স টেনে কথাগুলো বললাম, যারা খ্রিস্টিয়ান যারা হিন্দু যারা বৌদ্ধ অন্য ধর্মাবলম্বী স্বাভাবিকভাবে তারাও তাদের সেই অবস্থার প্রেক্ষিতটাকে চিন্তা করতে পারছেন, রিলেট করতে পারছেন, সেখান থেকে মুক্তির সময় এসেছে বন্ধু। এবং দেখুন আমি আসলে আশাবাদী, আমি অনেক বেশি আশাবাদী এই প্রজন্মের ছেলেদের কাছে, আমার কথা শেষও হয়নি, অলরেডি আমার স্টুডিও ভরে গেছে, যাদের সাথে আমার কোনো কানেকশন নাই, যারা সত্যিকার অর্থে নিজের আত্মার তাগিদে মনের তাগিদে ছুটে এসেছে, আচ্ছা তাদের কাছেই বরং জানি কেন এসেছে তারা। আপনারা প্লিজ স্টুডিওতে অলরেডি এসেছেন, মাইক্রোফোনের সামনে আসুন এবং বলুন কেন এসেছেন, এই রাত বিরাতে মনে হয় রোজাও ছিলেন, রোজা ছিলেন, কিসের তাগিদে এসেছেন বলেন?
অসহায় মানুষের তাগিদে আমরা এসেছি, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য এসেছি।
এই তাগিদটা ভিতরে তৈরি হয়েছে শুধুমাত্র এই কারণে আমি ভালো আছি, আমার আশপাশের মানুষজন ভালো থাকুক, আপনাদের কাছে কৃতজ্ঞতা জানানোর ভাষা মানে আমার কাছে কিছুই নাই ভাই। অনেকে হয়তো চিন্তা করে আসেন যে গুরুর জায়গাতে বসেছে, হি ইজ সামথিং ডিফারেন্ট, সামথিং স্পেশাল, আল্লাহর অনেক হয়তো সে কষ্টও পান যে গুরু গুরু তো কোন অ্যাঙ্গেল থেকে মনে হয় না, একটা ক্যারেক্টার নিতে হয় তাই হয়তো ক্যারেক্টার থেকে কথাগুলো বলি আমি। বাট যদি বলেন যে মনের কথা, যদি বলেন আপনার মাইন্ডসেটের কথা, আপনার অ্যাটিটিউডের কথা, 110% কনফার্ম যে মানসিকতা নিয়ে আপনি এখানে এসেছেন ঠিক সেই মানসিকতা নিয়ে আমি এখানে বসে আছি এবং আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, আপনাদের কাছে ভিক্ষা চাচ্ছি। একটা একটা করে সবাই আপনাদের নাম বলুন এবং আপনারা অলরেডি আমি জানি যে আপনারা কন্ট্রিবিউট করেছেন, যে আপনি কোথেকে এসেছেন?
টঙ্গিচারাগালি
থেকে। ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা আপনাকে। সাধারণ চাকরিজীবী এবং আপনি অলরেডি ড্রেস নিয়ে এসেছেন।
আমার দুইটা ছোট ভাই আছে, ওদেরকে আমি বাসা রেখে আসছি, ওরা আসতেছে।
ওদের নাম কি?
একজন নাম হচ্ছে সুজন, একজন নাম হচ্ছে সুমন।
সুজন সুমন, আপনার ভাই এখানে আছে আমাদের মতো, আপনারাও তিন ভাই আর কি? তিন ভাই তো না? কৃতজ্ঞতা যে এত রাতে এত দূর থেকে এসেছেন এই পথ শিশু এই মানুষগুলোর মুখে হাসি ফোটানোর জন্য, অনেক অনেক কৃতজ্ঞতা।
ধন্যবাদ।
জি, আরেকজন আরো সিরিয়াল একটু কথা বলি। জি, আপনি কোথেকে এসেছেন?
আসিফ।
কোথেকে এসেছেন?
আমি এসেছি টঙ্গি চেরাগালি থেকে।
আচ্ছা আচ্ছা, টঙ্গি থেকে। জি,
তো আমি গেছি পর্ব ওই যে বিশেষভাবে আপনার অনুষ্ঠান শোনার পরে,
জি,
আমার চোখের পানি মনে যা রাখতে পারি নাই।
জি,
তো আমি একটা ফাঁসুর ধরনের জব করি, ঠিক আছে, তো ওরা আমার বন্ধু বান্ধব চিন্তা করলাম যে আমি একটা যদি কিছু করতে পারি, তো আমি আর অন্য এক জায়গাতে জব করতাম, তো চিন্তা করলাম যে ওই জায়গাতে যদি আমি কিছু সংগ্রহ করতে পারি, আমার যদি কেউ কিছু সাহায্য করে দিই না, আমি মানুষের পাশে থাকতে পারি কিনা, তো ওই মনে করে সে অনেকের কাছে গেছি, কেউ 20 টাকা দিচ্ছে, কেউ 10 টাকা দিচ্ছে, তখন বললাম যে টাকা যদি দিতেছেন ওনারা তো টাকা নিব না, ওনারা চাচ্ছে যে কোনো ধরনের পোশাক ওনারা নিবে, তো এই জন্য অনেকে পুরান পোশাকও দিয়েছে, আবার অনেক কিছু যে টাকা আমরা দিয়ে দিই, তুমি পুরান কাপড় এই নতুন কাপড় কিনে নিয়ে যাও। তো এই এই উদ্দেশ্যে মোটামুটি ভালো চার পাঁচ হাজার টাকার মতো হচ্ছে। পরে আমরা ২৪টা পাঞ্জাবি আমরা পাঁচজন একসাথে গিয়ে পরে কিনছি, কিনে পরে নিয়েছি।
আসিফ একটা সত্যি করে কথা বলেন তো, পুরো কাজটা আপনি করলেন, পৌঁছেও দিলেন, এগুলো পৌঁছে যাবে সেই পথ শিশুদের কাছে, মনের মধ্যে কি দারুণ একটা সুকুন, দারুণ একটা ভালো লাগা, দারুণ একটা শান্তি অনুভব করছেন না?
অবশ্যই আমি অনেক খুশি যে আমি এই কাজটা করতে পারছি। প্রথম হয়তো ঘাবড়ে গেছিলাম যে আমি মনে হয় পারবো না, কিন্তু আমি চিন্তা করছি যে কেউ যদি আমার সাহায্য না করে, তাহলে আমি যেহেতু একটা দোকানে চাকরি করি, আমার সাথে আরো ২৭ জন স্টাফ আছে, যেমন তাজু হয়ে আছে, আরো অনেকে আছে, ওদের চিন্তা করলাম যে আমরা যেহেতু ২৭ জন আছে, ওদের মিলে যদি আমরা ২টা জানা কিনে দিতে পারি তাহলে আমার সাহায্যগত হইব। যেহেতু অনেকের দ্বারা গেছি সবাই, এই জন্য কেউ আমার মানে না করে নেই, সবাই মোটামুটি হেল্প করছে। আবার অনেকে অনেক কিছু দিতে চাইছে, কিন্তু সময়ের কারণে যে আমরা এবিসিতে চলে আসবো এই জন্য অনেক কিছু আনতে পারিনি, অনেকে আরো দিতে চাইছি।
অনেক ধন্যবাদ। পেছনে আরো দুইজন আছে, একটু আরো একটু কথা বলি। আপনাদের নাম? আপনিও কি টঙ্গী থেকে আসছেন?
হ্যাঁ, টঙ্গী থেকে আসছি, টঙ্গী স্টেশন রোড, আলাইন বেকারি। আমার তো কানতে কানতে সারাটা রাত গেছে, মানে যেকোনো ভাবে এই জিনিসটা করতে হবে। পরে বললাম যে ঠিক আছে, তোমার বন্ধু বান্ধব আমরা সবাই মিলে যা পারি যেকোনো ভাবে যাইতে হবে।
কারণ একজন পিছনে আছে, তার নামটা একটু শুনে নি।
আসসালামু আলাইকুম, আমার নাম ফয়সাল, টঙ্গী থেকে আসছি, আলাইন বেকারি। তো আমার মামা আসিফ, ওর সাথে আমার অনেকদিন যাবো চলা বেড়া, আমার বলছে বেশি বিশ্বাস করছে যে ফয়সাল আমি তো অনেক ইয়ে করে আসছি তোর কাছে একটা কথা
বলবো, সবাই মিলে উদ্যোগটা নিয়েছে।
সবাই বলছে যে আমি বিশদ ভাবে শুনলাম লাভগুরু থেকে
আপনাদের বয়স আমি অলমোস্ট আশা করছি ২০-৩০ মধ্যেই মনে হয়। আমি হয়তো আপনাদের চাইতে ৮-৯ বছরের বড়ই হব। তো আমি খুব ছোটবেলা থেকে, যখন কোন রকমে প্রচন্ড শীত পড়ত, আমি যে এলাকায় থাকি রাজশাহীতে, ওখানে প্রচুর ঠান্ডা পড়ে, এবারও আমি ওরকম কম্বল বিতরণ করেছি, যে এই বয়সগুলোতে প্রচুর পরিমাণের বন্যার সময় বা শীতের সময় এ ধরনের কাপড় চোপড় বিতরণের কাজগুলো যখন করতাম, একরকম একটা ডিভাইন ফিলিংস, একটা স্বর্গীয় অনুভূতি যেন ভিতরে ছেয়ে থাকতো। এবং যখন কষ্টের সময় আসে না আসিফ, দেখা যাচ্ছে আমার চরম অসুখ, বাঁচবো কি মরবো, অথবা চরম একটা অ্যাক্সিডেন্টের ভিতর দিয়ে যাচ্ছি, চরম একটা দুর্ঘটনা, তখন কিন্তু এই ভালো কাজগুলোই শুধু মনে পড়ে, আর কিচ্ছু মাথায় থাকে না, যে আল্লাহ আমি তো এইসব কাজ করেছি, আল্লাহ তুমি আমাকে সাহায্য করো। তো এই এই জিনিসটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। আসলে আমরা পথশিশুদেরকে কিছু দিচ্ছি, বিনিময়ে কিন্তু অনেক বেশি কিছু নিচ্ছি আসিফ। এবং আপনারা যারা এসেছেন, আপনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞতা, অনেক অনেক ভালোবাসা, যারা সামনে থেকে নেতৃত্ব দিয়ে ভালো একটি কাজকে এক্সিকিউট করেছেন। আর আমি হয়তো একটা ব্রিজের মতো, যারা এই পথের শিশু এবং আপনাদের মধ্যে একটা সোপান তৈরি করার চেষ্টা করছি, আর অন্য কিছুই না। আপনাদেরকে সম্মান জানানো, শ্রদ্ধা জানানো, কৃতজ্ঞতা জানানো, সত্যি আমার ভাষা নাই, যে আমার কথা, আমার কণ্ঠস্বর, আমার আহ্বান সত্যিকার অর্থে আপনাদের ভেতর পর্যন্ত পৌঁছেছে, এই কারণে যে আসলে মনের দিক থেকে আপনারা এ ধরনের ভালোবাসা পোষণ করেন এই মানুষগুলির জন্য। এবং যাদের এই যে এই যে এই বয়স, বিশেষ করে আমি বলছিলাম যে এই বয়সের এই প্রজন্মের মানুষদের ব্যাপারে আমি অনেক বেশি মাত্রায় আশাবাদী। এদের যে কন্ট্রিবিউশন, এদের যে রেসপন্স, পাগল হওয়ার মতো। অনেক ভালোবাসা আপনাদের জন্য, অনেক ভালো থাকবেন, এবং এইভাবে আমাদের সাথে প্রত্যেকটি ভালো কাজের সাথে আপনারা সম্পৃক্ত থাকবেন। আচ্ছা, কি ফোনে আছে? আচ্ছা, আমি যেহেতু স্টুডিওতে, আমি তারপরে বলি। সুজন, আমি স্টুডিওতে আছি, তোমার কথা অলরেডি আমি বলেছি। সুজন, ওয়ালাইকুম আসসালাম, তোমার কথা বলেছি, তুমি ভালো থাকো, সুখে থাকো, শান্তিতে থাকো, আর তোমাদের এই ভালোবাসা চতুর্গুণ হয়ে তোমাদের কাছে ফিরে যাক। সুজন, আমি দোয়া করছি, ভালো থাকেন আপনারা।
আমার অনেক ভালো লাগছে যে আমার এলাকা থেকে সবাই এসেছে, টঙ্গী থেকে।
মেঘলা মেঘলা টঙ্গী রিপ্রেজেন্ট করে আর কি। ভালো থাকবেন। এবং আমি চাচ্ছি যে এইভাবে আপনাদের আসা যাওয়া চলতে থাকুক, এবং আপনাদের এই কন্ট্রিবিউশন এইভাবেই চলতে থাকুক, যাতে করে আমরা লোভী আর কি ব্যাপারে, যাতে করে আপনাদের একনলেজ এভাবে নিয়ে আমরা সামনে থেকে প্রোগ্রামটাকে কন্টিনিউ করতে পারি। যথারীতি মেঘলা, আমরা চলে যাব এখন
রাইট। এন্ড গুরু, আপনি দেখছেন যে ফেসবুকে তানিয়া নতুন জামা পরে যে ছবি তুলেছে সেটার ফটো আপলোড করা হয়েছে, কি হাস্যোজ্জ্বল সুন্দর একটা চেহারা, এবং অনেক বন্ধুই লাইক করছেন। এন্ড বন্ধু, আপনার কাছ থেকে আশা করছি লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমাদের অফিসিয়াল ফ্যান পেজটিতে সংযুক্ত হবেন লাইকিং এর মাধ্যমে, লাইকস এর মাধ্যমে। এবং আমাদের অফিসিয়াল ফ্যান পেজের অ্যাড্রেসটি বলে দিচ্ছি, www.facebook.com/dhakafm94। এবং গুরু, আজকে যেভাবে আসলো সবাই কন্ট্রিবিউট করতে, গত সপ্তাহে যখন আমরা প্রথম এটার অ্যানাউন্সমেন্ট শুরু করি তখন থেকে কিন্তু অনেক ভালো রেসপন্স করছিল সবাই, এত ভালোবাসা দিয়ে সবাই আসছিল।
আমি তো দেখলাম, যে স্টোর রুমটা একদম ওভারফ্লাডেড, ওখানে তিল পরিমাণ জায়গা নেয় নতুন কাপড় আর প্লেস করা। তারপরেও আমরা বলে রাখা ভালো যে আমরা সমস্ত কিছু আপনাদেরকে ফেসবুকের মাধ্যমে, অনুষ্ঠানের মাধ্যমে আপনাদেরকে আপডেট দিব যে আমরা কত পিস কাপড় টোটাল কালেক্ট করলাম, কত পিস ডেলিভার করলাম সবকিছু। এখন আমি অন্তত চাচ্ছি মেঘলা যে কিছু নাম অর্থাৎ প্রাপ্তি শিকারটা ডেলিভার করা হোক মেঘলা মাধ্যমে।
এক্স্যাক্টলি। এবং এই সপ্তাহে মানে এত বন্ধুরা এসেছেন এবং কন্ট্রিবিউট করেছেন, এবং প্রথমে যার নামটি বলতে চাই আনিসুজ্জামান, জিএম ঢাকা এফএম 90.4, এবং ওনাকে অনেক ধন্যবাদ প্রাণব ভালোবাসার বাংলাদেশের পক্ষ থেকে। অ্যান্ড ছোয়া আক্তার উত্তরা ঢাকা থেকে, মোবারক হোসেন নরসিংদি থেকে, দেব
চিফ এক্সিকিউটিভ থেকে, জেনারেল ম্যানেজার, কেউ কিন্তু ঢাকা এফএম এর বাদ পড়েনি এই কন্ট্রিবিউশনে। এটি ভালো দিক যে যারা বলছে তারা নিজেরা আগে কন্ট্রিবিউট করছে কিনা।
এক্স্যাক্টলি। অ্যান্ড দেব বড়াল আছেন বাগদা ঢাকা থেকে, হাফিজ ফকির আছেন পুরানো ঢাকা থেকে, এবং আছেন আমাদের সাথে দীপ্তি দাস আজিমপুর থেকে, আছেন মোহাম্মদ আলম গুলশান ঢাকা থেকে, কামরুজ্জামান আছেন, মানে ওনারা কন্ট্রিবিউট করেছেন, আমি যাদের নাম পড়ছি তারা কিন্তু পুরো সপ্তাহ জুড়ে কন্ট্রিবিউট করে গেছেন অফিস এসে। ওকে, মোহাম্মদ সাগর রহমান উত্তরা বাড্ডা থেকে, কামরুল ইসলাম ছিলেন, আব্বাস মিয়া, শৈফাকুর রহমান, শিলি বেগম, আলী তারেক, মোহাম্মদ রাজীব শেখ, শহীদ মালিক, শাহাদাত হোসেন, দীপ্ত সরকার, রাফিয়া নুসরাত, নুসরাত জাহান, রহিমা বেগম, মোহাম্মদ ইউসুফ, আরিফুল ইসলাম, ইব্রাহিম আহমেদ, আর্ত সারথি, নীলিমা বেগম, স্বপ্ননীলা হালদার, উনি বরিশাল থেকে এসেছেন, এবং সোহাগ মোহাম্মদপুর থেকে। এবং আমি যাদের নাম বলছি বন্ধু, তারা কিন্তু এই সপ্তাহে পুরোটা সপ্তাহ জুড়ে এসেছেন আমাদের অফিসে এসে কন্ট্রিবিউট করে গেছেন পথ শিশুদের জন্য। এবং আরো নাম পড়ছি, আশিক, শাহরিয়ার তামিম, আল আমিন, সৈয়দা নাহিমা, নাইমা, মেঘা, মোহাম্মদ হাবিবুল্লাহ, এম রহমান, নাইম খান, ময়না বেগম, আতিক হাসান, রাকিব হোসেন, তালিব মাহমুদ, নয়ন তালুকদার হাসান, ঝর্ণা আক্তার, মতিন মিয়া, এবং হাসান সাহেব এসেছেন বাড়িধারা থেকে, এবং রতন দাস উনি মুন্সিগঞ্জ থেকে এসেছিলেন, মানিক, দীপান্বিতা হালদার, মনিরা আক্তার, রুহুল কবির, মামুন খান, ইমদাদুল হক, রেণুকা, স্বপন মিত্র, ইনারা এসেছিলেন আমাদের এখানটিতে এবং কন্ট্রিবিউট করে গেছেন। আর বন্ধু, আপনিও রাইট, এক্স্যাক্টলি। এবং আরেকটা ইনফরমেশন আমি জানাতে চাই, তবে তার আগে বলবো যে বন্ধু, আপনি আমার সাথে এই মুহূর্তে যুক্ত হতে পারেন, এবং আমাদের সাথে, যেহেতু আমি গুরুহিতেশাম আছি আপনারই সাথে, সো আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হন SMS এর মাধ্যমে এবং অবশ্যই ফেসবুকের মাধ্যমে। সো আমাদেরকে যেভাবে SMS করবেন সেই নিয়মটা বলে দিচ্ছি, মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নেম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এইজটি লিখবেন, তারপর স্পেস দিয়ে আপনি যে কথা লিখতে চান লিখে পাঠিয়ে দিবেন 16260 এই নাম্বারটিতে। এবং যে সমস্ত বন্ধুরা আসতে চান আমাদের পরবর্তী অনুষ্ঠানে অতিথি হয়ে শেয়ার করতে চান তারই ভালোবাসার কথা, তারা যেটা করবেন সেটা হলো মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন গুরু, দেন স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা, বয়স, পেশা সবকিছু লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে। এবং ছোট্ট একটা ইনফরমেশন আছে যে আজকের প্রাণ লাসি উইনার হচ্ছেন তৌফিক, ওনার নাম্বারটি জানিয়ে দিচ্ছি, সেল নাম্বারটি, সেটি হচ্ছে 01685408029। এবং আমি নামটা আরেকবার বলছি, প্রাণ লাসি উইনার হচ্ছে তৌফিক। সো তৌফিক, আপনাকে অনেক অভিনন্দন, এবং যেটা বরাবরের মতো জানাই আরো একবারও জানাচ্ছি, যে কোনো বিকাশ এজেন্ট থেকে আজই নিজের মোবাইলে বিকাশ অ্যাকাউন্ট খুলুন এবং নিজেই বিকাশ করুন। এজেন্টের কাছে আপনি যে বিকাশ সার্ভিসগুলো পাবেন তা হলো, বিকাশ অ্যাকাউন্ট খোলা, ক্যাশ ইন করা মানে বিকাশ অ্যাকাউন্টে টাকা ভরা, ক্যাশ আউট করা মানে বিকাশ অ্যাকাউন্ট থেকে টাকা উঠানো। মোবাইলে বিকাশ অ্যাকাউন্ট খুললে আপনি দেশ জুড়ে টাকা পাঠানো বা পাওয়া সহ আরো বিভিন্ন সার্ভিস পাবেন মুহূর্তেই। মনে রাখবেন, বিকাশ অ্যাকাউন্ট খোলা সম্পূর্ণ ফ্রি, তাই নিজের মোবাইলে আজই বিকাশ অ্যাকাউন্ট খুলুন এবং নিজেই বিকাশ করুন। বিস্তারিত জানতে ভিজিট করুন bikash.com অথবা বিকাশ ফেসবুক ফ্যান পেজে। এবং বন্ধু, আপনি আমাদেরকে ভিজিট করছেন আমাদের অফিসিয়াল ফ্যান পেজে, এবং অ্যাড্রেসটি হচ্ছে Okay, www.facebook.com/dhakafm90.4. And বন্ধু অনেকে আমার সাথে যুক্ত হয়েছে এসএমএস এর মাধ্যমে এবং অবশ্যই কিছু এসএমএস পড়তে চাই যেমন আছেন আমার সাথে বিলাস মগবাজার থেকে নাসির ফরিদপুর থেকে লিখেছেন হ্যালো গুরু আমরা তোমাকে নিয়মিত শুনি কিন্তু আজকে তানিয়ার মতো এমন মানুষের পাশে এসে এমন পদক্ষেপ নেওয়ার জন্য সত্যি গুরু ঢাকা এফএম 90.4 কে এবং তোমাকে অসংখ্য ধন্যবাদ এবং থ্যাংক ইউ নাসির আপনাকে এসএমএস করার জন্য এবং মোহাম্মদ শিমুলা আছেন নারায়ণগঞ্জ থেকে লিখেছেন গুরু কেমন আছে এবং গুরু হয়তো আমরা তানিয়ার চোখের আমি মুছে দিতে পারবো না কিন্তু আমরা নিজের আমার নিজের সাধ্য মতো কিছু আচ্ছা দিতে চেষ্টা করবেন এন্ড থ্যাংক ইউ শিমুল আপনাকেও আরিফুল ইসলাম উনি ফেসবুক থেকে লিখেছেন যে ফেসবুকে লিখেছেন অনেক কষ্ট হচ্ছে গুরু তানিয়ার কান্নার সহ্য হচ্ছে না ওর কি দোষ ছিল ওকে এন্ড এন্ড বন্ধু আপনি দেখছেন ফেসবুকে যে তানিয়ার একটা হাস্যোজ্জ্বল ফটো আপলোড করা হয়েছে সুইট একটা সুন্দর একটা ড্রেস পরেছে সে এন্ড ব্ল্যাক এন্ড রেড এর কম্বিনেশন এবং হোয়াইট স্ট্রাইপ এন্ড চেক আছে খুব সুন্দর লাগছে তানিয়াকে এন্ড বন্ধু আপনি এই পোস্টটিতে লাইক করছেন এন্ড কমেন্টও করবেন আর বন্ধু অফিসিয়াল ফ্যান পেজটিতে আপনি লাইক দিয়ে সংযুক্ত থাকুন ঢাকা এফএম 90.4 এর সাথে 24/7 ওকে এবং আমি অফিসিয়াল ফ্যান পেজটির অ্যাড্রেস আরো একবার বলে দিতে চাই www.facebook.com/dhakafm90.4 এবং আমাদের এই অফিসিয়াল ফ্যান পেজটা আপনি যেভাবে খুঁজে পাবেন সেটি হচ্ছে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে সার্চ বারে গিয়ে ঢাকা এফএম লিখে সার্চ দিলেই সেই কাঙ্ক্ষিত অফিসিয়াল ফ্যান পেজটি আপনি খুঁজে পাবেন এবং সেখানে দেখছেন যে আমাদের লাইকিং এর পরিমাণ হচ্ছে 1,17,000 প্লাস এবং এটি হচ্ছে ঢাকা এফএম এর রিয়েল অ্যান্ড অ্যাকিউরেট অফিসিয়াল ফ্যান পেজ সো আপনি নিশ্চিন্তে এই পেজটিতে লাইক করুন এবং ঢাকা এফএম এর সাথে সংযুক্ত থাকুন 24/7 এটাই আশা করছি এন্ড বন্ধু এখন চলে যাচ্ছি ছোট্ট একটি ব্রেকে বিরতির পর আবারও চলে আসছি সো কোথাও যাবেন না জাস্ট কামিং ব্যাক টু ইউ
দিস ট্র্যাক ওয়াজ ডাউনলোডেড ফ্রম fusionbd.com
বন্ধুরা আমরা ফিরে আসলাম এবং আমরা যথারীতি এই ছোট্ট বিরতির মধ্যে আমি দেখার চেষ্টা করেছি যে কিভাবে আপনারা রেসপন্স করছেন আপনাদের জায়গা থেকে আমাদের ডেডিকেটেড পোর্ট 16260 তে অথবা আমাদের ডেডিকেটেড ফেসবুক আইডি যেখানে আপনারা লাইক দিচ্ছেন এবং কমেন্টস করছেন এবং আমি বিশ্বাস করি এবং এই কথাটা প্রায়শই বলি যে আপনারা যেভাবে কন্ট্রিবিউট করতে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন এরকম স্টুডিওতে ঠিক সেই রকম ভাবে আপনাদের দেয়া একটা লাইক অথবা একটা কমেন্টস সেটিও কিন্তু কন্ট্রিবিউশন যে আমাদের পুরো কাজটির সাথে আপনারা সমর্থন যোগাচ্ছেন অনুপ্রেরণা দিচ্ছেন বা আপনাদের জায়গা থেকে সাহস দিচ্ছেন যাতে করে আমরা এই কাজগুলোকে এগিয়ে নিতে পারি বন্ধুরা আমরা বলেছিলাম যে আপনাদের সাথে আমরা যোগাযোগ করিয়ে দিব সেই ব্যক্তির যে ব্যক্তির জীবনের অভিজ্ঞতাটা আমরা শুনবার চেষ্টা করব আর এই কথাটি এই ব্যক্তির সাথে কথা বলার পেছনে একটি ইন্টেনশন অবশ্যই আছে সেটি হচ্ছে এইরকম যে স্রষ্টার এই পৃথিবীতে তিনি অবশ্যই বিভিন্ন ক্যারিশমার ভেতর দিয়ে আমাদেরকে নিয়ে যান এবং আমি যখন স্রষ্টার এই ক্যারিশমার কথার আগেও যখন বলছিলাম তখন বলছিলাম আমাদের পার্থিব জীবনে বিভিন্ন রকমের ঘটে যাওয়া ঘটনা বা পার্থিব জীবনে বিভিন্ন কর্মফলের কথা এটি উচিত যাতে জ্ঞান এবং কর্মের মহিমায় আমরা প্রত্যেকটা মুহূর্তটাকে মহিমান্বিত করতে পারি তবে স্রষ্টার হয়তো এই ক্যারিশমা দেখার সুযোগ আমাদের হলেও হতে পারে আপনারা সবাই অবগত আছেন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার কল্যাণে যে মালয়েশিয়ার লমুট বন্দর থেকে রওনা হওয়ার পর 3 জুলাই আন্দামানের সাগরে ঝড়ের কবলে পড়ে বাংলাদেশের জাহাজ এমভি হোপ এবং জাহাজে ছিলেন 17 জন নাবিক জীবন বাঁচাতে সাগরে ঝাঁপ দেন নাবিকেরা ঝঞ্ঝা বিক্ষুব্ধ সমুদ্রে শুরু হয় বাঁচার লড়াই বেঁচে আসা একজন নাবিকের জীবনের কথা আমরা তার মুখ থেকে শুনব ওভার ফোনে যার নাম মোহাম্মদ ওসমান তো মোহাম্মদ ওসমান অবশ্যই ব্লেসড যিনি যার সৌভাগ্য হয়েছে জীবন এবং মৃত্যুর সন্ধিখান থেকে এইভাবে ফিরে আসার এইভাবে বের হয়ে আসার এবং আমরা এই এই স্রষ্টার এই যে ক্যারিশমা সেইটাকে মেনে নিয়ে সেই জিনিসটাকে সামনে রেখে আরো আরো ভালো কাজের জন্য উদ্যোগী হব যেমন ভালো কাজের আহ্বান আমরা প্রতিনিয়ত জানাচ্ছি এখান থেকে সেটি হচ্ছে পথ শিশুদের জন্য কাপড় সংগ্রহে আপনারা আমাদের সাথে সম্পৃক্ত হন এখন ফোনে নিতে যাচ্ছি সেই ব্যক্তিকে যার কথা আমি এখন বললাম তাকে আমরা ফোনে নিতে যাচ্ছি হ্যালো আসসালামু আলাইকুম
আসসালাম বলেন কি
এখন বন্ধুদের অবগতির জন্য বলে রাখি যিনি আমাদের সাথে এখন ফোনে আছেন তিনি হচ্ছেন মোহাম্মদ ওসমান যিনি এমবি হোপ এই জাহাজের নাবিক এবং যে ১৭ জন নাবিক জীবন মৃত্যুর সন্ধিক্ষণে সেই ঝঞ্ঝা বিক্ষুব্ধ সাগরে ঝাঁপিয়ে পড়েছিলেন এবং ফাইনালি বেঁচে যাওয়া যে মানুষটি তিনি হচ্ছেন মোহাম্মদ ওসমান। ওসমান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের ভালোবাসার বাংলাদেশি স্টুডিও থেকে, এবং আপনার অবগতির জন্য এটি জানিয়ে রাখি যে দেশ বিদেশের প্রচুর মানুষ আমাদের অনুষ্ঠানের সাথে কানেক্টেড থাকে। 30-35 লাখ পিপুল একসাথে হিট করে অনুষ্ঠানটি শোনবার জন্য, আপনার অভিজ্ঞতা শোনার জন্য এরা একদম একদম তীর্থের কাকের মতো অপেক্ষা করছে। আপনার জীবন মৃত্যু সন্ধিক্ষণের সেই যে যুদ্ধ, যেখান থেকে আপনার ফিরে আসা, সেই ঘটনাটা যদি একটু স্বল্প পরিসরে আমাদের সাথে শেয়ার করেন।
তখন রাত্রে যখন 12টা বাজছিল, তখন আপনার সবাই কমছিলেন, এরপরে দেখতেছি শিলটা একটু অনেক বাইরে, তখন তুফান চলতেছে প্রচুর, হঠাৎ আপনারা দেখি আমাদের শিলটা প্রায় লিস্ট হয়ে গেছে ১৫ ডিগ্রি উপরে লিস্ট হয়ে গেছে তখন আমি লাইফ জ্যাকেট নিয়ে তাড়াতাড়ি বাইরে চলে গেছি। যাওয়ার পরে দেখি যে অনেক সবাই দেখেছি 20 ডিগ্রি আস্তে আস্তে এখন রুটিং অনেক আরো বেশি হয়ে যাচ্ছে। তখন দেখতেছি লোকজন দেখি সবাই একটা আতঙ্কা থেকে ঘটনা করছি, রুলিং করলে তো এই ধরনের হয় না, এবার ডাইরেক্ট এক্সাইড হাইটই থাকতে গেল। এবার মাত্রার শিব অভিযান শিবির নেওয়া যত উত্তর আছে সবাই একটা আতঙ্কের মধ্যে হয়ে গেছে।
আপনারা কতজন লোক ছিলেন তখন?
কোনো কিছু নাই,
জাহাজে কতজন লোক ছিলেন তখন?
কি করতে পারি এখন মাস্টারের দেখে সমর্থন বাইরে চলে যাচ্ছে, তখন মাস্টার চারিদিক দিল আমাদেরকে, তোমরা আসো উদ্ধার করো, আমরা বিপদের মধ্যে আছি। কারণ বাইরের দরজা গুলি দেখতেছি যে প্রচুর বাতাস সাইক্লোনের মতন একদম, মানে বাইরে থাকাটা বহুত মুশকিল। তখন তখন আমরা সবাই লাইফ জ্যাকেট আর কিচেন স্যুট পরে স্ট্যান্ড বাই সবাই রেডি। তখন আমাদের পিছনে একটা প্রায় 15-20 কিলোমিটার একটা রাস আসছিল, এদেরকে মেসেজ দিয়ে দিছে আমাদের শিপের এই অবস্থা কন্ডিশন, আমাদেরকে উদ্ধার করো। এরা বলছে ঠিক আছে আমরা পাশাপাশি আছি, আপনারা স্ট্যান্ড বাই থাকেন, ভয় পাওয়ার কিছু নাই, আমরা আসতেছি। এখন তখন পরিস্থিতি সামনে থেকে ভয়ঙ্কর হয়ে যাচ্ছে, তখন 30 ডিগ্রির উপরে লিস্ট হয়ে গেছে, 30 ডিগ্রির উপরে লিস্ট হয়ে পরে তখন আমাদের আর কিছু নাই। মাস্টার সাহেব বলতেছে চারিদিকে মেসেজ তো দিচ্ছেই, এরপরে আমরা সবাই স্ট্যান্ড বাই থাকার পরে ইয়া করতেছে আমাদেরকে। তখন 40 উপরে চলে গেছে, তখন মাস্টার আমাদের ইয়াটা বন্ধ হয়ে গেছে, মানে মেইন জেনারেটর বন্ধ হয়ে গেছে। তখন উদ্ধারকারী জাহাজটা আমাদের প্রায় পাশাপাশি চলে যাচ্ছে, তারপরে উদ্ধার ওই ডাক্তারকে বলতেছে আপনারা ভয় পাইলেন না, আমরা পাশাপাশি আছি। তখন আমাদের মেইন জেনারেটর বন্ধ হয়ে গেছে, এদিকে মেইন ইঞ্জিন বন্ধ হয়ে গেছে, আমাদের পুরো এখন ব্ল্যাক আউট হয়ে গেছে, মানে অন্ধকার হয়ে গেছে পুরো জাহাজটা। তখন আমরা আরো ভয়ঙ্কর হয়ে গেছি, ভয় পাই গেছে সবাই। তখন মাস্টার বললো যে এখন তো আর কিছু করার নাই, সবাই আমাদের একটা আমাদের কোন ইয়া ছিল না, তাহলে সবাই মিলে ধাক্কা মারি পানিতে চলে
গেছিলাম,
হয়ে গেল বাস্ট হয়ে একটা গড়ের মতন হয়ে গেল। তখন আমরা এখন মাস্টারা বলতেছে ঠিক আছে এখন আর কিছু করো না, এক এক করে জাম্পিং করো,
জাম্পিং
এখন জাম্পিং করবো কি যে তুফান যে বৃষ্টি এখন। তখন এই পরিস্থিতি দেখি মাস্টার এখন কেউ কেউ বলতেছে ভাই আপনি আগে লাভ দেন, এ বলতেছে হ্যাঁ আগে লাভ দেন, নিচের দিকে তাকাই তো লাভ দিতে আর মন চায় না, একটু শীত পরিস্থিতি খারাপ
একদম উত্তাল সমুদ্র।
একের পরে দুইজন দেওয়ার পরে তৃতীয়বারের মধ্যে আমি দিয়ে দিলাম লাভটা, লাভ দেওয়ার পরে আমি তাড়াতাড়ি যাই লাইফ ল্যাপটা ধরলাম, ধরার পরে আর আমার পিছনে পিছনে দেখি আরো অনেকে দিল, এক এক করে আমরা বাইরে জন এর মধ্যে উঠলাম, লাইফ ল্যাপটা উঠলাম, উঠার পরে আর পাঁচ জনে লাভ দিয়ে লাস্টে এরা ধরতে পারে না, এটা এরা চলে যাচ্ছিল পানির স্রোতে, অনেক কারেন্ট ছিল, কারেন্টের রুলিং বাতাস
ভেসে যাচ্ছিল, তারা
ধরতে পারে নাই। তারপরে এদেরকে এরা চিৎকার করে বলতেছে আমাদেরকে বাঁচাও বাঁচাও, মাস্টারের সাথে আর ওদের সাথে ছিল রেডি ছিল, তোমরা চেষ্টা করো বাঁচার, একসাথে থাকো পাঁচজন, পাঁচজন যাতে একসাথে বাঁচার চেষ্টা করো। আমরা অনেক চেষ্টা করছি এদেরকে ধরার জন্য, কিন্তু সরিয়ে বাইরে চলে গেছে তারা আমাদের। ঘন্টা অনেক পরে দেখি যে আরো হেভি রুলিং হয়ে গেল, আমাদের যে লেফট লেফট কার সেটা উল্টে গেল, উল্টে যাওয়ার পরে আমরা বাইরে 12 জন লোক একসাথে উল্টে পানি নিচে চলে গেলাম। এরপরে দেখতেছি আমাদের আমরা 2-3 জন বাইরে হয়েছি আর ভিতর থেকে কোন রকমেতে, আর বাকিরা কোথায় গেছে আর দেখলাম না। তারপর আমি কবে উল্টে যাওয়ার পরে ওইটার আমি আবার ধরছি, আমরা 2-3 জনে ধরার পরে এর উপরে উঠছি, উঠার পরে এটা আবার আমাদেরকে উল্টে ফেলা দিল, এরপর আর কাউকে লক পাইলাম না, এক একজনে এক এক জায়গায় চলে গেল, এই অবলা লাস্ট পর্যন্ত আমি অনেক ট্রাই করছি প্রায় রাত্রি এইগুলা করতে করতে একটার থেকে আমি দিনের 11টা কি 12টা বাজে আমাকে উদ্ধার করছে। আমি খুব কষ্ট করে উঠছি, মানে কি আমি তো বাঁচার কোন আমার কোন ইয়া ছিল না। আল্লাহ পাক আমাদের বাচ্চার উপলক্ষ এমনি আমাকে বাঁচাচ্ছে একমাত্র আল্লাহ পাক জানে। তো খুব কষ্ট পাইছে আমার, আমার এই কষ্টটা আমার এখনো গুম যেতে পারি না। আমার চোখ কল্পনা আসতেছে, মানে কি গুম যেতে গেলে আমার এগুলো কল্পনা চোখের মধ্যে আসতেছে। খুব কষ্ট করেছি আমি, কিন্তু আমার এই কষ্টটা আমি কখনো জিন্দগি যদি বাঁচিয়ে থাকি আমার বলতে পারবো না আমার লাইফের এই কষ্ট। নতুন করে আমি একটা জন্ম নিয়েছি, এক একবার আমি তিন চারবার সিঁড়ি ধরতে কিন্তু পারি নাই। আমাদের বলতেছে মাই ফ্রেন্ড ইউ রিল্যাক্স ইউ নাও সে স্লোলি স্লোলি অফ। আমি বললাম ঠিক আছে, আমি তখন আমার ভিতরে চান্সটা ঠিক আছে আস্তে আস্তে উপরে উঠার পরে লাস্ট পর্যায়ে আসার পর আমি এখন পড়ে যাচ্ছি, আমার শরীরের এনার্জি নাই। এ বলতেছে আর একটু উপরে উঠাও আমরা ধরে ফেলবো, আমার এনার্জি নাই। ও নাও দিস মাই হ্যান্ড হোল, তবে আমাকে চট করে টি শার্টটা ধরলো আর দুজন আমার হাত ধরলো এই ব্যাগের উপর টানি উঠালো। উঠানোর পরে আমি আর কিছু করলে বলতে পারি না, এরা জানি আমাকে এক্সচেঞ্জ করে অক্সিজেন দিয়ে কি কি করলো এগুলো দেখলাম। পরে আমি তিন ঘন্টা পর দেখতেছি আমার সাথী ভাই আরো সাতজন আমার পাশে বসে রয়েছে, এদেরকে চোখ খুলি দেখতেছি এরা সাতজন। মনটা তখন একটু বড় লাগছে, জিজ্ঞাসা করলাম আমার বাকি লোক কোথায়, হয় তুমি এগুলো চিন্তা করিও না সবাই বাঁচিয়ে আছে রিজেকশন দেখো। তখন আমার চোখ কাঁপতেছে কি বাবা, ব্ল্যাঙ্কেট অনেক দিছে তবু আমার কাঁপানিটা বন্ধ করতে পারে না কেউ, মানে আল্লাহ ভাগ আমাকে বাঁচাই উঠেছে। এরপরে শুনতেছি আস্তে আস্তে এগুলো আমরা পাঁচজন বাঁচছি করতে থাকছে আর বাড়ি গুলা পাওয়া যাচ্ছে না। আমার জীবন এই ধরনের ঘটনা ঘটে নাই, আমি এই পর্যন্ত ছয়টা সাতটা হিসেবে থাকতে করলাই এই ধরনের শিক্ষা আমি কখনো বলিনি। এই ঘটনা যদি আপনারা জানেন আমাদের অনেক কিছু লস হয়েছে, আমার যত সার্টিফিকেট সামান টামান অনেক বাচ্চাদের জন্য গোল্ড নিজে নিজের মোবাইল অনেক কিছু লস, মানে কি জিরো নিয়ে কোন রকম হতে বাজে চাল্লার আমরা।
কিন্তু সবকিছু সবকিছু হারানোর পরেও উসমান আপনার স্পেশালি মনে পড়ছে আপনার মায়ের কথা যে মা বলছিলেন
চোখে দাঁড়ায়। আমি যখন উপরে উঠছি চিন্তা করলাম আল্লাহর রাসূলের দোয়া আমার মায়ের কথা চিন্তা করলাম, আমার একটা ছোট্ট বাচ্চা তার দেখি নাই 7 মাসের বাচ্চা,
তার তো দাঁত এখন পর্যন্ত উঠেনি।
আল্লাহ দেখি আল্লাহ তাদের রসুল আল্লাহ আমাকে বাঁচাই, আমার আরো দুইটা মেয়ে আছে
আপনার পেছনে আপনাকে তো আর হাত ছাড়া করতে চান না উনি।
এখন মাথা করতেছে আমি আর যাই না, আমি এখানে দরকার বলে কিছু করি, এখন কেউ রাজি হচ্ছে না আমার ফ্যামিলিতে, কেউ রাজি হচ্ছে না, আমি শিখে যাই।
বন্ধুরা এখন আমাদের সাথে এতক্ষণ কথা বলছিলেন মোহাম্মদ উসমান, যিনি জাহাজ এমভি হোপ যে জাহাজের নাবিক ছিলেন, ঝঞ্ঝা বিক্ষুব্ধ আন্দামান সেই সাগরে ঝাঁপিয়ে পড়েছিলেন বাঁচার জন্য। অনেক চেষ্টা করার পর স্রষ্টার অশেষ কৃপায় এবং আমাদের সকলের দোয়া এবং ভালোবাসায় তিনি ফিরে এসেছেন তাদের ভালোবাসার ভালোবাসার মানুষদের কাছে, শান্তা শোভা ইভা তার প্রাণের তিনটি কন্যা সন্তান এবং সেই সাথে মা এবং প্রিয়তমা স্ত্রী তাদের সবার কাছে ফিরে এসেছেন। এবং উসমান আপনাকে আজকে ফোনে নেওয়ার পেছনে উদ্দেশ্য একটি ছিল, সেটি হচ্ছে যে আমরা এই প্রাণাব ভালোবাসার বাংলাদেশের স্টুডিও থেকে আমরা পথশিশুদের জন্য ঈদকে উপলক্ষ করে কাপড় কালেকশন করছি, নতুন এবং পুরাতন কাপড়। আপনি অবাক হয়ে যাবেন যে মানুষ কি পরিমাণে যে সাড়া দিচ্ছে, সবাই সবার জায়গা থেকে কন্ট্রিবিউট করছে যাতে করে পথশিশুগুলোর কাছে ঈদের আগ দিয়ে আমরা কিছু একটা কাপড় পৌঁছে দিতে পারি। এবং তখন আমি কথা প্রসঙ্গে বলছিলাম যে স্রষ্টার যে ক্যারিশমা সেটি দেখবার সুযোগ অনেক সময় পৃথিবীতেই হয়ে যায়, যে ক্যারিশমা দেখে এসেছেন আপনি উসমান নিজে। এবং যখন ওই রকম পরিস্থিতিতে পড়েছিলেন, যখন সাগরে ঝাঁপ দেওয়ার মতো বাস্তবতা ছিল না, কিন্তু পেছন দরজা খোলা নাই দেখে বাধ্য হয়ে আপনাকে সাগরে ঝাঁপ দিতে হয়েছিল, এবং সাগরে বাঁচা এবং মরার মাঝখানে যখন ছিলেন আপনি, তখন হাজারো বার লাখবার কোটিবার আপনার নিঃশ্বাসে নিঃশ্বাসে আল্লাহ রাব্বুল আলামিনের কথা অবশ্যই মনে হয়েছে, এবং আপনি জীবনের সব ভালো কাজগুলো করেছেন সেই কথাগুলো হয়তো মনে হয়েছে যে সেটার ওসিলায় হলেও আপনাকে যেন আপনার সেই প্রাণের কন্যা সন্তানদের কাছে আল্লাহ আপনাকে ফিরিয়ে দেয়, তাই তো ওসমান? এবং আমিও চাইবো আপনি আমাদেরকে সাথে নিয়ে সেই আহ্বানটা রাখুন আমাদের বন্ধুদের কাছে, যারা যাতে করে সবাই মিলে এই পথ শিশুদের কাছে আমরা আমাদের ভালোবাসা পৌঁছে দিতে পারি, এবং আমরা আশা করতে পারি স্রষ্টা আমাদের এই রকম কোন পরীক্ষার ভেতর দিয়ে নিয়ে যাবেন না, তিনি আমাদের সবাইকে সবসময় আমাদের পক্ষে আমাদেরকে হেফাজত করবেন। ওসমান, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাদের সাথে যুক্ত হবার জন্য।
আপনাদের অনেক ধন্যবাদ, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলিদের জন্য, যাতে আমি আগের মত স্বাভাবিকভাবে চলতে পারি এদেরকে নিয়ে, এটাই দোয়া করবেন একটু।
জি অবশ্যই, আপনার জন্য অনেক অনেক দোয়া থাকলো আমাদের পক্ষ থেকে। বন্ধুরা, আমরা অনুষ্ঠানের একদম মূল জায়গাতে এখন চলে এসেছি বন্ধু। আজকে আমরা যে অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি হটসিটে, সে অলরেডি বসে আছে আমাদের সাথে, তাকে আমি আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাচ্ছি। তোমাকে স্বাগত জানাচ্ছি প্রাণা ভালোবাসার বাংলাদেশে। এবং আমরা এর আগে একজন পথ শিশুর সাথে কথা বলেছি, যার নাম তানিয়া, যার বয়স 4.5 থেকে 5 বছরের মতো হবে। এখন যে আমাদের সাথে উপস্থিত হয়েছে তার নাম
সালমা।
সালমা, তোমার আনুমানিক বয়স কত হবে?
আমার বয়স 12।
সালমা, তোমার কাছ থেকে শুনি তোমার জীবনের কথা, কিভাবে তোমার জীবন চলা শুরু এবং তোমার জীবনের কি কি ঘটনা বা দুর্ঘটনার কারণে আজকে তোমাকে একরকম পথ শিশুর এই জায়গাতে তোমাকে দাঁড় হতে হলো। আমি এই ঘটনাগুলো সালমার কাছ থেকে শুনতে থাকবো। সালমা, তোমার মতো করে তুমি শুরু করো এবং শুনি তোমার জীবনের কথা। এবং এগুলো কথা বলতে বলতে অলরেডি আমাদের স্টুডিও একের পর এক শ্রোতা বন্ধুদের মাধ্যমে আসলে তাদের পদচারণা পড়তেই আছে। আমি চাইবো যেভাবে আসতে যদি তারা চায় আসতেই থাকুক এবং তাদের কন্ট্রিবিউশনের কথা বলতে থাকুক। সালমা, আমি তোমার কথা শুনবো, তার আগে আমি একটু স্বাগত জানাই যারা এখন স্টুডিওতে এসেছে। কে কে এসেছেন, নাম বলুন।
আসসালামু আলাইকুম, আমি রাজীব সরকার, রনি, আমি উত্তরপাড়া থেকে।
রনি বাড্ডা থেকে। তারপরে পেছনে
বাবুটার কথা শুনে আর থাকতে পারলাম না, বাবুর মা কিছু কাপড় চোপড় গোছাই দিছে, আমি নিয়ে চলে
আসছি। জি, এবং সাথে আরো
আসছি সবাই এক জায়গা থেকে।
এক জায়গা থেকে। আপনার নাম? আচ্ছা, ওই লক্ষ্মী বাচ্চাটার নাম কি?
তোমার নাম চাঁদনি।
চাঁদনি, চাঁদনি, অনেক অনেক ধন্যবাদ। সাথে আর একজন আছেন।
আসসালামু আলাইকুম গুরু।
জি,
আমি উত্তরবাড্ডা থেকে আসছি। আপনি তো ঢাকা এফএম প্রোগ্রামটা আমি প্রতি বৃহস্পতিবারই শুনি, তাই আসলে আমার খুব মানে প্রোগ্রামটা শুনে খুবই মানে আমার ঘরে মানে খুব কান্দা কান্দা ভাব, আমি আর ঘরে মন রাখতে পারিনি, তাই আমি কিছু পুরাতন কাপড় নিয়ে আসছি আমার ভাতিজির, আমার সামর্থ্য থাকলে আমি নতুন কিনে দিতাম, তাই আপনারা সবাই ভালো থাকেন।
আর আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সামর্থ্য যাদের আছে তাদের চাইতে সামর্থ্য তুলনামূলকভাবে যাদের কম তাদেরকে তুমি মানে জাস্ট রিভার্স হয়ে গেছে মনে হচ্ছে। একজনের কাছে আছে প্রচন্ড ভালোবাসা, অনেক মহব্বত, মানুষের প্রতি বুক ভরা টান, কিন্তু তাদের হয়তো সামর্থ্য সীমিত, যা আছে তাই নিয়ে হাজির হচ্ছে। অনেকের হয়তো আছে বেসুমার সামর্থ্য, কিন্তু হয়তো তাদের সময় হচ্ছে না এই কথাগুলো মনোযোগ দিয়ে শোনার বা এই আহ্বানে সাড়া দেওয়ার। রিভার্স যদি হতো, এবং রিভার্স হচ্ছে অনেক ক্ষেত্রে রিভার্স হচ্ছে, যাদের ক্যাপাবিলিটি আছে তাদের মনও আছে, তারা অবশ্য অনেক অনেক কন্ট্রিবিউট করে গেছেন। এবং আমি বিশ্বাস করি, আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই দানের কথাটা বারবার মনে হয় যে তিনি এসে দিয়েছিলেন এক মুষ্টি শস্য দানা, এবং উনি বলেছিলেন যে কসম খোদার আমার ঘরে আল্লাহ এবং আল্লাহ রাসুল ছাড়া আর কিছু আমি রেখে আসিনি। তাই এই কন্ট্রিবিউশনটার মূল্য অনেক বেশি, যার যা আছে তাই নিয়ে এই মানুষগুলো পাশে দাঁড়ানোর। অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আপনাদের স্টুডিওতে আসবার জন্য, এবং আপনাদের এই কন্ট্রিবিউশন আমাদের প্রডিউসার ইন্তেজার অলরেডি রিসিভ করেছে এবং সেগুলো সেই পথ শিশুদের কাছে পৌঁছে যাবে। তানিয়া যখন কান্নাকাটি করছিল, তানিয়া যখন বলছিল, তখন আমি বিশ্বাস করেছিলাম যে এই আহ্বান প্রত্যেকটা মানুষের মধ্যে পৌঁছে যেতে বাধ্য, এবং দেখা যাচ্ছে সেটি পৌঁছে গেছে। আপনাদেরকে ধন্যবাদ। আমরা শুরু করছি সালমাকে নিয়ে। সালমা, শুনি আপনার জীবনের কথা। জি জি,
যখন আমি বুঝতে শুরু করি তখন আমার মা, আমার বাবা, আমার মা যখন একসাথে থাকে তখন আমার বাবা আর মামার সাথে একটা ঝগড়া হয় আমাকে নিয়ে। কিন্তু আমার মা চাইছিল যে আমাকে বাসা বাড়ি দিয়ে দিবে, কিন্তু আমার বাবা তা চায় নাই। আমার বাবা সবসময় চাইছে যে উনার কাছে আমাকে রাখার জন্য, যে যতটুকু কষ্ট করে হোক আমার বাবা আমাকে খরচ চালাবে, আমার আমার জন্য কষ্ট করবে। কিন্তু আমার বাবার সাথে আমার মা যখন ঝগড়া হইল তখন আমার বাবা চলে গেল। তখন আমার মা ভাবলো যে
আমরা আবার হয়তো অনুষ্ঠানের মধ্যেই এইভাবে ইন্টারাপ্ট করতেই হবে, কারণ যত সময় যাচ্ছে, যত যত মুহূর্ত সামনের দিকে এগোচ্ছে, তত সময়গুলো হয়তো ভালোবাসা মহব্বত টান আর অনেক বেশি দরদ নিয়ে আমাদের স্টুডিওতে এসে ঝরে পড়ছে। স্রষ্টার কাছে আমি সত্যি অনেক বেশি কৃতজ্ঞ যে স্রষ্টা আমাদেরকে এইরকম এইরকম অনেকগুলো মুহূর্ত দেখার সুযোগ করে দিয়েছেন। এবং এখন রোজা অলরেডি চলমান, রোজা অলরেডি চলমান, এবং এই সময় এই মহামান্বিত রাতে এই জিনিসগুলো দেখবার সুযোগ করে দিয়েছেন। আমি এখন অলরেডি স্টুডিওতে এসেছেন দুইজন, এবং যিনি বয়োজ্যেষ্ঠ আমার সামনে আছেন তাকে দেখে আমি সত্যিকার অর্থে কিছুটা হলো আবেগপ্রবণ। খুব ভালো হয়, মানে ইটস এ রিয়েলি অনার এন্ড প্রিভিলেজ যদি আপনি আমাদের সাথে আপনার মনের কথাগুলো শেয়ার করেন, খুব অল্প করে হলেও। আমি আমি সত্যি খুশি হব, এবং খুশি হব আমার বন্ধুরা যারা দেশ বিদেশ থেকে লাখ লাখ মানুষ এখন এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন। প্লিজ, আপনি এত রাত আমাদের কাছে এসেছেন এবং আপনার কন্ট্রিবিউশনের করেছেন এবং সবকিছুকে উদ্দেশ্য রেখে। জি, ওয়ালাইকুম আসসালাম।
আসছি আসলে অনেকদিন যাবতই আমি আপনাকে ইয়ে করি, যার জন্য আমি মানে আজকে আর থাকতে পারলাম না, কালকেও ইয়েটা শুনলাম, আজকেও ইয়ে করলাম, আমার ঘরে হাতের কাছে যা ছিল তাই নিয়ে চলে আসছি। এক কথা হলো আপনাকে দেখবো, আর এক কথা হলো যে আমি ওদের সাথে একটু হলেও আপনাদের সাথে শরিক হব।
বিশ্বাস করবেন না, আমার
মানে আমাকে সবাই পাগল বলতেছে, আমি ওই নিচতলা থেকে ওরে বলছি যে যাবা গেলে চলো, ড্রাইভারও বলতেছে আপনি কি পাগল, আমি কি না আমি আজকে যাব।
তাহলে তো বড় পাগল আমি যে এখন আপনার সাথে কথা বলতে গিয়ে আমার চোখ ভিজে উঠতেছে, সে হয়তো সবচেয়ে বড় পাগল। আমি এর আগে
গুরু তেমন কিছু আমি করতে পারিনি, তারপর আমি আপনাদের সাথে একটু শরীক হচ্ছি এটাই।
আল্লাহর কাছে আমি কিছুক্ষণ আগে আপনি আসার আগ দিয়ে প্রার্থনা করছিলাম যে স্রষ্টা যাদের সামর্থ্য আছে তাদেরকে তুমি বুক ভরা ভালোবাসা দাও, যাতে করে তোমার সবচেয়ে সৃষ্টির
সেরা আমাদের যেটা হলো না, আসলে মানে আমি আসলে গুরু বলবো না,
আমাকে প্রয়োজন নাই,
আমার ছেলের
বয়সী অবশ্যই।
তো আমার কথা হলো যে আমাদের দেওয়ার মতো মন আছে কিন্তু আমরা এখন জায়গা খুঁজে পাই না, আজকে যখন আমি ইফতারের জন্য ওদের জিজ্ঞেস করলাম তখন ওরা আমার যে কথা বললো, আমি আজকে বললাম যে আজকে আমার শেষ, আমার জীবনে ইফতার দেওয়া আমি আর জীবনে দিব না। সে আমার মুখের উপরে বললো আমরা ইফতার নিব না। কি নিবেন? জিলাপি দেই, শরবত দেই, না কি নিবেন? ফল ফ্রুট পাঠান। তা যেহেতু আজকে বলে ফেলছি, যার জন্য আমি বললাম যে ঠিক আছে আমি ফল ফ্রুটই কিনে দিয়ে আসছি, কিন্তু আমি আর দিব না। পাঁচটা রিক্সাওয়ালাকে দিব, ওরা মানুষের কাছে চাইতেও পারে না বলতেও পারে না, ওদের দিলে লাভ আছে, কিন্তু যার আছে তার তাকে দিয়ে কোনো লাভ।
এবং দিন এবং সমাজ দিনকে দিন এমন একটি জায়গাতে চলে যাচ্ছে যে খুব বড় বেশি প্রয়োজন যে
মানুষকে বিশ্বাস করব বলেন, কাকে বিশ্বাস করব? আমি তো হাজার হাজার ভিক্ষুক পাই, হাজার হাজার লোক পাই, কাকে দিব আমি? কাকে দিলে আমার দাওয়াটা গিয়ে হবে, ঠিক হবে?
এগুলোর আসলে সদুত্তর নাই, কারণ আমরা অনেক সময় বলি যে আমরা করতে চাই, দেখতে চাই, অনেকেই বলে যে ভালোবাসার বাংলাদেশের এই প্ল্যাটফর্ম থেকে
কোনো যেটা মানে আমি যা পাইছি ঘরে, মানে আমি মানে তোমার প্রোগ্রাম শুরু হওয়ার সাথে সাথে মানে আমি যা পাইছি হাতের কাছে টুকটাক যা ছিল, দুইটা শাড়ি ছিল কেনা নিয়ে আমি থাক যা আছে তাই আমি তোমাদের সাথে একটু শরিক হইলাম। এই
আপনাকে আসলে আমি মানে কিভাবে শ্রদ্ধাবোধ জানাবো? আমার
ওইটা না, আমি তো বললাম যে আমি তুমি যদি আমার বয়সে বড় হতে আমি তোমার পা ধরে সালাম করতাম, তুমি যে কাজ এখানে বসে করতেছো এটার জন্য তুমি আল্লাহর কাছে অনেক অনেক ইয়ে পাবে। আমি আজকে থেকে না, আমি আজকে চার বছর যাবৎ আমি তোমার প্রোগ্রাম শুনি।
আল্লাহ তোমার দরবারে লাখো শুকরিয়া, যেমন দিন এমন মুহূর্ত দেখবার সুযোগ তুমি করে দিয়েছো, সকল প্রশংসা তোমার জন্য। এবং আমি আপনি আসার আগ দিয়ে বলছিলাম যে আমি একটা বহুজাতিক কোম্পানিতে
অবস্থায় ছিলাম, ঠিক সেই অবস্থায় বেরিয়ে চলে আসছি।
এই মানুষগুলো যদি মূল্যায়ন না হয়, এই মানুষগুলোকে এই ছেলে মানুষই যদি বলে কেউ, বা এটা যদি পাগলামির পর্যায়ে পড়ে, তো স্রষ্টা তুমি আমাকে শক্তি দাও, আমাদের সবাইকে সে শক্তি দাও, এমন পাগলামো যেন হাজারবার আমরা করতে পারি, যাতে করে তোমার সৃষ্টির এসে রাজি মানুষ বেঁচে যায়। এবং আমরা অনেকেই বলছিল যে ভালোবাসা বাংলাদেশের মাধ্যমে বিভিন্ন অনুষ্ঠান, এ ধরনের অনুষ্ঠানগুলো দারুণভাবে এক্সিকিউশন হয়। আসলে যিনি এতক্ষণ কথা বলছিলেন যে আমাদের আস্থার জায়গাগুলো এত বেশি সংকুচিত হয়ে পড়ছে, কোথায় দিয়ে কোন মাধ্যম দিয়ে আমরা সাহায্য করতে পারি, কোথায় সাহায্য করলে আমরা যাকে সাহায্য করতে চাই ঠিক জায়গাতে সাহায্যগুলো গিয়ে পৌঁছাবে, এই ভরসার জায়গাগুলো সংকুচিত হয়ে যাচ্ছে। তাই টানেলের মধ্যে সামান্য একটা আলোর ছটা দেখতে পেলে মানুষ সেখানে এসে মনে করছে এখানে হয়তো আমার মনের সেই ইচ্ছেটা পূরণ হবে। যদি ভালোবাসার বাংলাদেশে জায়গাটা তৈরি করে থাকে, কথা দিচ্ছি আপনাকে, সবাইকে হাজির নাজির জেনে, স্রষ্টাকে হাজির নাজির জেনে, আমার শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আপনাদের সামান্য থেকে সামান্যতম কন্ট্রিবিউশনের এতটুকুর স্বেচ্ছাচারিতা করার সুযোগ বা সাহস কেউ পাবে না। যে উদ্দেশ্যে, যেমন মানসিকতা নিয়ে, যে মাইন্ডসেট নিয়ে মানুষগুলোর কাছে আপনারা এগুলো পৌঁছাতে এসেছেন, এগুলো ঠিকভাবে পৌঁছে যাবেন। আর আপনার মতো মানুষ বেঁচে থাকুক পৃথিবীতে বহু বছর, আপনাদের মতো মানুষ পৃথিবীতে বহুবার আসুক, যাতে করে আমরা বেঁচে থাকি, আমরা ভালো থাকতে পারি। আপনাকে অনেক অনেক শ্রদ্ধা, অনেক ভালোবাসা, অনেক সম্মান, এবং আমি দাঁড়িয়ে সম্মান জানাচ্ছি আমার মা তুল্য যিনি এখানে স্টুডিওতে এসেছেন, দাঁড়িয়ে আমি সম্মান জানাচ্ছি এই মানুষটিকে, সমস্ত শ্রোতা বন্ধু যারা দেশ এবং বিদেশ থেকে আমার সাথে এই মুহূর্তে সম্পৃক্ত আছেন, সবার পক্ষ থেকে মানুষ বেঁচে থাকুক, মানবতা বেঁচে থাকুক। আর এই মানুষগুলো বেঁচে থাকলে সত্যিকার অর্থে এই সালমা বা এই যে আমাদের হট সিট এসেছিল কিছুক্ষণ আগে, তারা বেঁচে থাকবে বা ভালো থাকবে। অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আপনাকে আমাদের এখানে আসবার জন্য। এবং যথারীতি আপনি বিদায় নেওয়ার শেষ মুহূর্তে আমার বন্ধুরা, আমি যতটুকু মেঘলার মাধ্যমে, মেঘলা কিছু বলতে চাচ্ছিস মনে হয় তুই, দু একটা কথা বলে আমি চাইবো যে উনি আমার শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে যদি কিছু বলে তারপরে বিদায় নেন।
এক্স্যাক্টলি, বন্ধুরা অনেক SMS করছেন আপনাকে নিয়ে, বলেছেন যে এরকম মানুষ, গুরু যেটা বললেন যে বেঁচে থাকুক বহু বছর এবং মানুষকে করে যাক সব সময়, এবং কিছু নাম বলি যে যারা SMS করেছেন এই বিষয়ে, সুমাইয়া, নিশাদ, আলোক, রকি, মনিকা হাসান এবং আরো বন্ধু আছেন যেমন শ্রেষ্ঠ, সালিম, কিশোর, সাইফুর, পিঙ্কি, এনারা সবাই কিন্তু এই রিলেটেড, পিঙ্কি, হ্যাঁ, ওনারা SMS করেছেন, আপনাকে সম্মান জানিয়েছেন, শ্রদ্ধা জানিয়েছেন। এবং আপনি যেটা বললেন যে আসলে এরকম বিশ্বস্ততার জায়গা খুঁজে পান না, সেই প্রসঙ্গে
কিন্তু একদম আমি মানে মন থেকে বললাম যে এই যে আজকে হয়তো রিক্সা দিয়ে যাচ্ছি, পকেটটাকে দিচ্ছি, কালকেই শুনলাম যে ওর নাকি ঢাকায় বাড়ি আছে, আমি কাকে দিলাম, কাকে করলাম? আমি এখন সত্যি কথা আমি যেটা বলি, আমি যেটা করি এই রোজার মধ্যে, আমি পুরো রিক্সায় যদি মানে রিক্সায় খুব কমই, আসলে আমি অসুস্থ, হ্যাঁ আমার ডায়াবেটিস আছে, প্রেশার আছে, যার জন্য আমার মেয়ে বারবার বলতেছে তুমি ঘুমাও, তুমি এখন রাতে বেরোয় না, তুমি ঘুমাও। আমি কই না ঘুমাবো না, আমি দৌড় দিয়ে যাবো আর আসবো, আমি দিয়ে চলে আসবো।
সাইদ বারোই অনুরোধ করবো যে নিজ পর্যন্ত উনাকে ঠিকভাবে পৌঁছে দেওয়া হোক, উনি আমাদের এখান থেকে বিদায় নিচ্ছে বন্ধু। এবং বিদায় নেওয়ার শেষ মুহূর্তে আমরা এই মানুষটার জন্য সবাই মিলে দোয়া করি, এই মানুষগুলো বেঁচে থাকা খুব জরুরি বন্ধু, খুব জরুরি।
তার সমস্ত আমার আমার যেটা হলো যে হ্যাঁ আমার জন্য সবাই যেন দোয়া করেন, এটাই কথা। আমি আর দুনিয়া থেকে গেলেও আমার কোনো আফসোস নেই, আল্লাহ যেন আমার সম্মানের সাথে নিয়ে যায়,
অবশ্যই। আপনার সন্তান আপনার জন্য বাসায় অপেক্ষা করছে, তাকেও আমি আশ্বস্ত করছি যে আমরা সত্যি আজকে আমরা তার প্রেজেন্সে অনেক অনেক সম্মানিত বোধ করছি। ভাগ্যিস যে ফাইনালি আপনি আসতে দিয়েছেন, না হলে হয়তো স্টুডিওতে এত দারুণ একটু মুহূর্ত সাক্ষী হতো না।
আসতেছে বলতেছে আম্মু তুমি কি পাগল হয়ে গেছো, তুমি এত দূরে যাবা, আমি জিগাতলা থেকে আসছি, আম্মু তুমি পাগল।
জি, মানুষকে ভালোবাসার এই পাগলামি আমাদের আসলেই ভর করেছে, এই পাগল আমরা থাকতে চাই, এইভাবে পাগল হয়ে থাকতে চাই। ব্লাড কালেকশন,
ওই
আচ্ছা, এর আগে যে অনুষ্ঠানটি,
ব্লাড কানেকশনের আগে ওই যে ধসে পড়লো তখনও আমি মানে আমি এই পর্যন্ত আসার পরে বৃষ্টি আসলো, তারপর আর আমি আসতে পাইনি। তখন আমি বললাম যে ৫০০ টাকা হলেও দিয়ে দেয়।
অনেক অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা।
আমি সত্যি কথা যেটা বলবো যে আমার মন আসছে,
কিন্তু
আল্লাহ যদি মানে দোয়া করেন সবাই মিলে, আমার যদি আল্লাহ ওই রকম তৌফিক দেয়, আমার ইচ্ছা আছে যে আমি ভালো কিছু করার, মানুষকে করব, আমার করার করার মতো মন আছে আমার
ইনশাআল্লাহ।
অবশ্যই অবশ্যই স্রষ্টা আপনার মাধ্যমে অনেক বড় বড় কাজ সমাধা করুক, সেই প্রত্যাশা থাকলাম। অনেক ভালো থাকবেন, আপনার কাছ থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিচ্ছি।
ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ।
আমরা ফিরে যাচ্ছি,
আমি প্রত্যেক বৃহস্পতিবারে আমি সব কাজ সেরে আসি।
আমি ফিরে যাচ্ছি আজকের অতিথি বন্ধুর কাছে। সালমা, তুমি বলছিলে তোমার জীবনের কথা, তোমার বাবা মার কথা দিয়ে তুমি শুরু করেছিলে, সেইখান থেকে আবার শুরু করছি। আর বন্ধুরা, তোমাদের এই আসা যাওয়া চলতে থাকুক, আর ভালোবাসে আমরা শিখতে হতে থাকি। সালমা,
তখন আমার বাবা মা আলাদা হয়ে যায়। আলাদা হয়ে যাওয়ার পরে আমার মা ভাবে যে আমার একটা মেয়ে বড় হইতেছে, এখন আমি তাদের কি খাওয়াবো, তাকে আমি কি করব। তখন আমার মা ঠিক করলো আমাকে বাড়িতে রেখে আমার মা ঢাকা আসলো। আসার পরে আমার মা আরেকটা বিয়ে করলো। করার পরে মা আবার বাড়িতে গেল। যাওয়ার পরে মা আমাকে বলল আমি তোরা ঢাকা লয়ে যাব। তখন আমি বললাম আমার নানি একা, আমার নানির পাশে কেউ নাই, এখন যদি আমি না থাকি তাহলে আমাদের এগুলা ঘর এগুলা দেখবে কি। তখন আমার মা আমার কথার আর গুরুত্ব দিল না। তখন আমার মা আমাকে ঢাকায় নিয়ে আসলো। নিয়ে আসার পরে কিছুদিন তার কাছে রাখলো আমারে। কিছুদিন থাকার পরে আমার মা আমার বাসা বাড়ি দিয়া দিল। তখন আমি কিছু বলি না।
সালমা, তোমাকে তো বলা হয়েছিল যে তোমাকে বাসায় নিয়ে ঢাকায় নিয়ে এসে তার কাছেই রাখবে, তাই তো?
সে বলেছিল যে তুই আমার কাছে কয়েকদিন থাকবি, থাকার পরে আমি তোকে বাসা বাড়ি দিয়ে দিব।
আচ্ছা, তারপর বাসা বাড়িতে দিল, কাজ করবে দাও। তখন বয়স কত তোমার যখন বাসা বাড়িতে দিল কাজ করানোর জন্য?
তখন আমার বয়স ৭ থেকে ৮ বছর।
তারপর
তখন ওই জায়গায় আমি গেলাম। যাওয়ার পরে দেখলাম পরিবেশটা খুব খারাপ, লোকটা ভালো ছিল না, আমাকে খুব মারধর করতো, কিন্তু আমি সহ্য করতে পারতাম না। কিন্তু আমি বলতাম যে আমি কোন জায়গায় এসে পড়ছি। তখন আমার মা আমার কাছে গেল, কিন্তু তার পরে আমারে বলল মানে আমি ওইখানে বসে বসে কাঁদতেছিলাম। আমার মা আমাকে দিয়ে টাকার ব্যবসা করবে বলে এই জন্য আমাকে নিয়ে আসতো ঢাকা শহরে। আমি কিছু বলতে পারি না। তখন আমার মায়ের মধ্যে ১০,০০০ টাকা উকি মানছিল, আমি কিছু তখন বলতে পারি না। যখন আমি রাঁধতে গেলাম তখন আমার হাত থেকে একটা পাথর পড়ে গেছিল। তখন ওই মহিলাটা আমাকে একটা খুন্তি দিয়ে পিঠের মাঝে সাইড দিছিল। তখন আমি সহ্য করতে পারি নাই। তখন আমি ঠিক করলাম আমি ওইখান থেকে পালায় যাবো। পরের দিন সকালবেলা আমি ব্যাগ গুছাইলাম, ওনারা সবাই ঘুমায়াছিল, গেটের চাবি আমার কাছে ছিল, ওইখান থেকে চলে গেছিলাম কারণ মাথায়। কিন্তু সেইখানে যাওয়া দেখে একই অবস্থা,
বলেন একটু কষ্ট করতে হলে দশটু কথা শুনতে হয়, কিন্তু আমি আমি তা চাই না। আমি চাইছিলাম আমি সুন্দর হয়ে বাঁচবো, কিন্তু আমার সে আশাটা হইল না। যখন আমি গান বাজার আসলাম, তখন আমি যখন তরকারি ঢুকাইতেছিলাম, তখন একটা লোক আমাকে ডাক দিল, আমি গেলাম। লোকটা আমাকে বলল যে আমার বাসায় যাবে, একটা রাত থাকবে শুধু আমার সাথে, কিন্তু আমি রাজি হই না। তখন লোকটা আমাকে কয়েকটা খারাপ খারাপ ভাষা বলছে, তখন সেখানে আমার রান্নায় কান্না পাইছে। আমি লোকটার কথা সহ্য করতে পারি না, আমি একজন ওইখান থেকে চলে আসছি। আসার পর আমার খুব ক্ষুধা লাগছিল।
তোমার বয়স কত তখন যখন এরকম? আট নয় বছর এরকম। তোমাকে বলছে যে তার সাথে যাওয়ার জন্য একটা রাত থাকবে, তাকে টাকা দিব, এরকম?
আট বছর বয়স
কোনোভাবেই তো এই জিনিসগুলো কোনোভাবেই মেনে নেওয়ার মতো না যে মানুষ এইরকম মানসিক একটি ধারণা বা আশা পোষণ করবে কোনো ক্ষেত্রে। আট বছর বয়স যে লোকটি বলছিল, সে লোকটির বয়স আনুমানিক কত হবে সালমা?
আমার বাবার সমান না, পুরো
বয়স্ক একজন লোক, তাই তো? হয়তো তার পরিবারে তারও এরকম ছেলে মেয়ে আছে। কিভাবে রুচিতে কুলোয় এ ধরনের আহ্বান করার, এ ধরনের কুকুর বিড়ালের মতো মানুষের ছড়াছড়ি পৃথিবীতে এই সমাজে? আমাদের দেশে তো প্রচুর পরিমাণে আছে, শুনতে ভালো লাগুক আর নাই বলে নিজের এই রিপুর তাড়না চরিতার্থ করার জন্য, নিজের এই এই লালসা চরিতার্থ করার জন্য, এদের মানসিক অবস্থা, এদের ধ্যান ধারণা, এদের রুচি যে কত নিচে নামতে পারে এটা কল্পনার অতীত। আমরা নিজেদেরকে আগে চেষ্টা করব বন্ধু, যে আমাদের প্রত্যেকটি সংসার, প্রত্যেকটি ঘরকে একদম দুর্গের মতো করে তৈরি করতে। বিলাসিতার সময় একেবারেই নাই বন্ধু, এবং একেবারেই সময় নষ্ট করারও সময় সে অর্থে নাই। কারণ আমি আপনি যারা পরিবারকে রিপ্রেজেন্ট করছি, পরিবারের দায়িত্বে আছি, ভুলে গেলে চলবে না, আমাদের অনুপস্থিতিতে এদের জীবন কেমন হতে পারে সেই কথাটা ভেবে এখন এই মুহূর্ত থেকে আমাদের পরিবারটাকে সমস্ত রকমের নিরাপত্তার একটা বলয়ের মধ্যে নিয়ে আসার চেষ্টা করতে হবে। সেটি অর্থনৈতিক নিরাপত্তা হবে, সামাজিক নিরাপত্তা, পারিবারিক নিরাপত্তা, সমস্ত দিক থেকে। এবং যতটুকু সম্ভব আমাদের মতো করে আমরা চেষ্টা করব, যেন দারুণ একটি নৈতিক বলয়ের মধ্যে তাদেরকে আমরা রেখে যেতে পারি। যদি আজকের তারিখে আমার জীবন লীলা সাঙ্গ হয়ে যায়, তারপরেও আমার পরিবারের কাউকে যেন এরকম দিন বা এরকম মুহূর্তের সামনে না পড়তে হয়। উপর থেকে যদি তাকিয়ে দেখি যে আমি চলে আসার পরে আমার সবচেয়ে কলিজার টুকরা, আমার কলিজার ধন এই অবস্থাতে আছে, সালমা যে ধরনের ঘটনার কথা বলছে, তাহলে উপরে যাওয়ার পরেও হাজারবার হয়তো মৃত্যু ঘটবে আমাদের। আরেকটি জিনিস খুব বেশি মাত্রায় জরুরি, এ ধরনের নপুংসুক, এ ধরনের চরিত্রহীন বজ্জাত, এ ধরনের মানুষগুলোকে আইডেন্টিফাই করা, আইনের হাতে তুলে দেওয়া এবং সামাজিকভাবে দারুণভাবে বয়কট করা, যাতে করে এই জঘন্য কাপুরুষ নপুংসুকরা সমাজে মাথা তুলে না দাঁড়াতে পারে, সমাজে চুনকালি মাখিয়ে দেওয়ার মতো করে এদেরকে পরিচয় করিয়ে দেওয়া, এদের একটা নাম দিয়ে দেওয়া, এ যে নোংরা, এ নপুংসুক, একে চিনে রাখো, এর কোনো জাত নাই। কুকুরের সাথে বা একেবারে যদি নিকৃষ্ট, কুকুর তো খুব বিশ্বস্ত প্রাণীর নাম আমি বলে ফেললাম, নিকৃষ্ট কোন প্রাণীর সাথে এর কোন পার্থক্য চলে না। সালমা, তারপর
ওইখান থেকে আমি চলে আসি, ওই লোকটার কথা আমি কান দিলাম না। তখন আমার পেটে ছিল খুব ক্ষুধা, সেজন্য আমি সেই লোকটার কাছে গেছিলাম দুটা বাচ্চা হওয়ার জন্য। কিন্তু সেই লোকটা প্রতিদিন আমাকে এসেছিল। তারপরে আমি আরেকটা লোকের কাছে গেলাম, সেই লোকটা আমাকে বললো তোমার দেশের বাড়ি কোথায়। তখন আমি বললাম আমার দেশের বাড়ি ময়মনসিং। বললো তুমি কোথা থেকে আসছো। আমি বলছি আমি একটা বাসায় কাজ করতাম, কিন্তু লোকটা ভালো ছিল না। তখন আমি ওই লোকটাকে বললাম ভাই আমার খুব ক্ষুধা পাইছে, আমাকে দুইটা খাইতে দেন। সেই লোকটা আমাকে কিছুই দিল না। তখন আমি বললাম আমার খুব ক্ষুধা পাইছে, আমাকে দুইটা খাইতে দেন। সেই লোকটা আমার কথাটা গ্রাহ্য দিল না। তখন আমি ঠিক করলাম যে আমি আর কারো কাছে কিছু চাইব না, আমি যেদিনকে নিজে রোজগার করতে পারবো সেদিনকে আমি মুখে ভাত তুলব। তখন আমি একটা বস্তা হাতে নিলাম, তারপরে সেই বস্তাতে আমি কয়েকটা ভাঙারি টুকাইছি।
এইভাবেই হয়তো সালমার টোকায় নামের সাথে পরিচয় হয়ে যাওয়া, এইভাবেই হয়তো সমাজের উচ্ছিষ্ট গুলো টোকানোর সাথে তার পরিচিতি হওয়া, আর এভাবেই হয়তো আকাশের তারাগুলো মাটিতে হুটুপুটি খায়, মাটিতে এসে ঝরে পড়ে যে তারাগুলোর আকাশে থাকার কথা ছিল।
मैं कभी बतलाता नहीं पर अंधेरे से डरता हूं मैं मां, यूं तो मैं दिखलाता नहीं तेरी परवाह करता हूं मैं मां, तुझे सब है पता है ना मां, तुझे सब है पता मेरी मां। तुझे सब है पता मेरी माँ मैं कभी बतलाता नहीं पर अंधेरे से डरता हूँ मैं माँ यूं तो मैं दिखलाता नहीं तेरी परवाह करता हूँ मैं माँ तुझे सब है पता है ना माँ तुझे सब है पता मेरी माँ
সালমার কথা শুনছিলাম এতক্ষণ এবং যখন আমরা এই কথাগুলো শুনছি তখন হয়তো অনেকে ভাবছে যে আমরা আমার ছোট্ট একটি টাকা বা আমার একটা পুরাতন কাপড় কিভাবে এই মানুষগুলো এত বেশি সংখ্যায় এই মানুষগুলোর ভাগ্য কিভাবে পরিবর্তন ঘটতে পারে ভাগ্য কিন্তু পরিবর্তন ঘটতে পারে আমরা আমাদের সামর্থ্য নিয়ে যদি এই মানুষগুলোর পাশে সেইভাবে দাঁড়াতে পারি জিসানের কথা মনে আছে বন্ধু গত অনুষ্ঠানে এসেছিল এবং প্রচুর টেক্সট আমি জিসানকে নিয়ে দেখেছি আপনারা ফেসবুকে জিসানকে অ্যাকনোলেজ করছিলেন জিসান নিজেও মনে হয় দেখেছে এগুলো এবং জিসান আজকেও স্টুডিওতে এসেছে জিসানকে অনুরোধই করেছিলাম স্টুডিওতে আসবার জন্য যে একজন এরকমই হয়তো যার পরিচয়টা পথ শিশু হিসাবে হতে পারত কিন্তু অনেক ভালোবাসা অনেক মমতায় তেমনই একজনকে জায়গা করে দিয়েছে জিসান যে কারণে তাকে ওই নামটার সাথে পরিচিত হতে হয়নি বা ওই জীবনটাকেও কাছ থেকে দেখতে হয়নি জিসান আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে এবং আপনাকে ধন্যবাদ যে ফাইনালি আপনি তাকে নিয়ে এসেছেন আমরা একজন সালমাকে নিয়ে আজকে অনুষ্ঠান করছি সেই ভাগ্যটা অন্তত তাকে বরণ করে নিতে হয়নি ওর নাম কি
সাকিব
সাকিব তোমাকে স্বাগত জানাচ্ছি কেমন আছো তুমি জিসানদের ওখানে
অনেক ভালো
কবে থেকে আছো
আমি
তো দেখছিলাম জিসানের হাতে তিন তিনটা সেলফোন এবং সবগুলো অ্যাপেল এর সব রিসেন্ট যেসব ভার্সন এবং তোমার কাছে কয়টা সেলফোন
দুটা
খুব ভালো আছো ওখানে সবচেয়ে বেশি আদর করে
সবাই করে
সবাই করে রোজা ছিলে কি আজকে রোজা করছো আজকে ইফতারে কি খাইছো
পেঁয়াজি খাইছি আলু চপ খাইছি তারপর বেগুনি খাইছি মুড়ি মাখন খাইছি
সবার সাথে
জি
এই যে ভালোবাসা এই ভালোবাসার কথাই আমি বলছিলাম যেটা এটা খুব সহজেই একটি একটি উদ্যোগটাকে দারুণ ভাবে ট্রান্সলেট করতে পারে যখন আমরা সালমাকে নিয়ে অনুষ্ঠান করছি সালমার এই কান্নাকাটি সালমার এই দীর্ঘ নিঃশ্বাস সালমার এই হাজারি এটা আমাদের উদ্দেশ্য না যে আমাদের কাছে দেখতে হোক আমাদের এটাই দেখতে গেলে আমাদেরও প্রচুর পরিমাণ কষ্ট হয় বন্ধু স্বেচ্ছায় যে জিনিসটি করি তা কিন্তু না কিন্তু যাদের কান্না দিয়ে গড়া জীবন যাদের কষ্টে কষ্টে প্রত্যেকটা অনুপরমাণুতে কষ্ট লুকিয়ে আছে তাদের কাছে কান্না ছাড়া আপনি কি বা আশা করতে পারেন কিন্তু যারা আমরা ভাবছি যে আমার ছোট্ট একটা কন্ট্রিবিউশন এদের জীবনটাকে কি পরিবর্তন ঘটাতে সক্ষম অবশ্যই সক্ষম যেমন জিসান যাদের কথা বলছিলেন এর আগেও যিনি আসছিলেন তার চেহারাটা আমার বারবার চোখের সামনে ভাসছে বারবার মনে পড়ছে এবং খুব বেশি সম্মানিত বোধ করেছি যে এই মানুষগুলো আমাদের আসলে ভালোবাসার বাংলাদেশ এটা কোনো ক্লাস্টারের সাথে কোনো নির্দিষ্ট কোনো সেগমেন্টের সাথে আর কানেক্টিভিটি নাই সব সেগমেন্ট সমস্ত ক্লাস্টারের মানুষকে স্পর্শ করেছে ওনাকে দেখে আমার এরকমটাই মনে হয়েছিল এবং আসলে কি সম্ভব সমস্ত কিছুকে পরিবর্তন ঘটানো অবশ্যই সম্ভব যখন উনারা থাকেন যখন জিসানরা থাকে তখন সম্ভব জিসান সত্যি এই উদ্যোগটাকে এই আকাঙ্ক্ষাটাকে আমরা যে স্বপ্নটা দেখতেছি এই মানুষগুলোকে নিয়ে সেগুলোকে দারুণভাবে অলরেডি আপনারা ট্রান্সলেট করেছেন
আজকে অ্যাকচুয়ালি আসার মেন উদ্দেশ্যটা হচ্ছে আপনার প্রোগ্রাম থেকে সেদিন যখন আমি রাতে গেলাম তা পরের দিন হচ্ছে যে আমরা যখন শপিং এ যাচ্ছি ও শপিং টপিং সব কমপ্লিট ও ইভেন ও ঈদে পিএইচপি কিনবে এবার
এর জন্য
ওরে বাবা এটা তার ডিমান্ড
হ্যাঁ না ওর শপিং শেষ ও পাঞ্জাবি জানি ইফতি আমার ছোট ভাই আছে একটা ইফতি ও ক্যাম্বিয়ানে পড়ে তা ওর পাঞ্জাবি আর ওর পাঞ্জাবি সেম দোকান সেম প্রাইস সেম টি শার্ট সবকিছু ওদের ইভেন ও যে টি শার্টটা পরে আছে আজকে পাপা এটা মনে হয় ইন্ডিয়া থেকে আনছে না সাকিব ইন্ডিয়া থেকে ওর জন্য আর আম্মার জন্য আনছে আমি আর ইফতি পাই নাই আমি বলতেছিলাম যে এমন এমন বাচ্চাদেরকে নিয়ে একটা প্রোগ্রাম হচ্ছে তা মানুষ কি ধরনের টর্চার করতে পারে এটা দেখো আমি একদিন ওরে নিয়ে যাব যে ওরে নিয়ে যে মানুষ যাতে একটু সিম্প্যাথিটা চেঞ্জ হয় যে অ্যাকচুয়ালি সব আর খারাপ না
বেসিক্যালি এটাই অনুরোধ ছিল আমাদের জিসানের কাছে যাতে করে জিসান এই ডেমনস্ট্রেশন আপনাদের সামনে দিতে পারে যাতে করে আমরা যারা চিন্তা করি মনে মনে ভাবি যে কি করতে পারি
ওর লাইফ স্টাইল কিন্তু সেম এক ও হচ্ছে যে আরো পাঁচ বছর আগে আমাদের হচ্ছে যে সেগুন বাগিচাতে হচ্ছে আমাদের মার দেশের বাড়ি ওখানে চেয়ারম্যান কমিশনার সব আমরাই তা ওখানে হচ্ছে যে আমাদের নিশ্চয় একটা বেল্টের ফ্যাক্টরি ভাড়া দেয়া তা ওর মা কিন্তু ওর তোর বাবা মারা গেছে আর ওর মা হচ্ছে যে ওকে রেখে আরেক জায়গায় বিয়ে বসে গেছে
সেম ঘটনা
ওর মামা হচ্ছে যে ওই কারখানার ফ্যাক্টরিতে কাজ করতো তা আম্মা একদিন বাড়ি ভাড়া আনতে গেছে তারপর দেখতেছে যে ওর মামা ওর কাছে ওরে নিয়ে আসছে নিয়ে আসার পরে ও মানে ওর মামা খুব ফ্রাস্ট্রেটেড যে ও কামাই করে কি আর ওরে খাওয়াবে কি তা আম্মা বলছে যে বাচ্চাটা তুমি আমার কাছে দিয়ে দাও এটা আমি নিয়ে যেতেছি তারপর ইভেন এক বছর পরে ওর মামা তো আমাদের নামে কেসও করছিল যে আমরা নাকি বাচ্চারে কিডন্যাপ করে ফেলছি বাচ্চারে বিক্রি করে দিছি ওর সাথে আর ও এমন যে ওর মামা ফোন দিলে ও বলে যে তুই আয় তোরে মেরে ফেলবো এই করবো সেই করবো তারপর হচ্ছে যে থানায় অনেক কেস চলতেছে ডিসি টিসি সব আসছে তারপর ভাড়াটিয়া আবার আম্মারে ফোন দিয়ে বলতেছে যে আপা আজকে আপনি আইসেন না এখানে অনেক পুলিশ টুলিশ আসছে তা আম্মা বলছে আমি কি চোর নাকি ডাকাচ্ছি আমি এখানে আসবো না কেন তা আজকে তো আমি আসবো না ওরে নিয়ে কালকে আমি ডিসির সাথে বসে তারপর মিটিং করতেছি তারপর হচ্ছে ওরে নিয়ে গেছিলাম তখন তিন বছর আগে না সাকিব তিন বছর আগে তারপর ওখান থেকে ওরা এমন ভাবে হ্যান্ড ওভার করে দিছে আমাদের কাছে যে যদি ও কোনো সময় ওর মাকে ও দেখতে যেতে চায় তাও এটা থানাতে পারমিশন করে নিলে কপি জমা দিয়ে তারপর যেতে হবে
কারণ এই খবরদারি করতে আসছে তখন এতদিন কিন্তু কোনো খোঁজ খবর নাই কিচ্ছু নাই যখন খবরদারি করার প্রয়োজন ছিল তখন নাই এটা হয়তো বিষয়টা আসলে কি জিসান এবং তাদের পরিবারকে একটু এম্বারেস করা সেখান থেকে যদি কিছু টু পাইস ইনকাম করা যায়
ইভেন ও কিন্তু
ব্ল্যাকমেইল করা
ও মানে আমার মাকেও কি জিজ্ঞেস করে আপনি একটু ওকে আস করেন আমার
শুনে সাকিব কি বলে ডাকো
আম্মু
আম্মু বলে ডাকো
আমি সবসময় খাই ও তো খাই না ওরে আজকে নিয়ে যেতে এখান থেকে যে ওরে আসছে ওয়েস্টিনে আজকে
ভাই আমাদের দু এক বেলার জন্য দত্তক না এই ফাঁকে ওয়েস্টিনের খাবারটা খাওয়ার সুযোগটা অন্তত পাই এনিওয়ে জিসান আমার কাজটা সহজ করে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ ভাই অনেক অনেক ধন্যবাদ কারণ আমি আসলে এই কারণে
আমার মা ফোন দিছে আম্মা মনে একটু লাইভে কথা বলবে
আচ্ছা প্লিজ প্লিজ উই উইল বি অনার্ড আমরা নাম্বার ওনার নাম্বারে আমরা ফোন দিচ্ছি
আমাদের এখান থেকে আম্মুকে ফোন দিচ্ছি আম্মুকে তুমি ফোনটা ধরতে পারো হ্যাঁ
আর বন্ধুরা আমরা আসলে জিসানকে চিন্তা মনা জানিও না আপনারা খুব ভালো করে জানেন যে গত প্রোগ্রামে জিসান ছুটে এসেছিল তার জামা নিয়ে যে জামাটা তার মা তাকে গিফট করেছে যে জামাটা আমরা পরে গিফট করেছিলাম বিলালকে এবং জিসানকে আমরা সেদিনই প্রথম চিনলাম পরবর্তীতে যখন জানি যে জিসানের বাসাতে এরকম একজন পথ শিশুকে রেখেছে তারা পাঁচ বছর ধরে দারুণ মমতা এবং ভালোবাসায় যেখানে জিসানদের পরিবারের মধ্যে কোনো পার্থক্য তৈরি করা হয় না তখনই আমি চিন্তা করেছিলাম যে সালমাকে নিয়ে আসছি যে তানিয়াকে এখানে আমি নিয়ে আসছি যে পথ শিশুদের কথা আমি বলছি যে বিলালের কথা আমি বলেছি যে শাহিদার কথা বলেছি এই কাজগুলো কিন্তু অনেক বেশি সহজ হয়ে যায় জিসানদের মতো ক্ষমতা যাদের আছে এর জন্য কিন্তু খুব বেশি ক্ষমতা লাগে না একটু ভালোবাসা বিতরণ করতে গেলে
আপনার বাসায় একটা মানুষ দুইটা মানুষ তিনটা মানুষ খাবে এখানে খুব বেশি কি রান্না করার প্রয়োজন
খুব বেশি প্রয়োজন পড়ে না আসলে ওটা তো আর কিছুই না ওটা হচ্ছে ভালোবাসার বন্টন এই ভালোবাসার বন্টন করলে ভালোবাসা বাড়ে কখনোই কমে না এবং যারা এই কাজগুলো করছে তাদেরই একজনকে রিপ্রেজেন্ট করার জন্য তাদেরই কাউকে একজন এখানে নিয়ে এসে ডেমনস্ট্রেট করা যাতে করে আমরা কি চাচ্ছি কিভাবে চিন্তা করলে এই পথ শিশুদের আমূল একটা পরিবর্তন আসতে পারে রেভলিউশনের একটা রেজাল্ট ক্রিয়েট করা সম্ভব হয় সেই আশা থেকেই কিন্তু জিসানকে আজকে আমন্ত্রণ জানানো এবং সাকিবকে নিয়ে আসা এবং আপনারা স্পষ্টত এখন বুঝতে পারছেন যে এইভাবে যদি আমরা নিজেদের এইভাবে এগিয়ে নিতে পারি পথ শিশুগুলোর পাশে তাহলে আমার মনে হয় পথ শিশুর আকাল পড়ে যাবে এই শহরে আমরা চাইলেও আর নতুন করে কোনো পথ শিশু খুঁজে পাবো না আমাদের ভালোবাসায় শিখতে হবে তারা এইভাবে আমরা এখন ফোনে নিতে যাচ্ছি জিসানের মাকে হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম
ওয়ালাইকুম সালাম
জি আমি সত্যি অনেক উচ্ছ্বসিত আপনাকে ভালোবাসায় বাংলাদেশের স্টুডিওতে এখন পেয়ে
এবং আমি বিশ্বাস করি যে এমন এক গর্বিত মায়ের সাথে আমি কথা বলছি যার কাছে পরম নির্ভরতায়, পরম ভালোবাসায়, পরম স্নেহে সবকিছু মিলিয়ে যার কাছে ভালো থাকা যায়। অনেক কৃতজ্ঞতা আপনাকে আমাদের সাথে এই ভালোবাসার বাংলাদেশে পেয়েছি বলে। সাকিব এখন এখানে আমাদের স্টুডিওতে, স্টুডিওতে আপনার সন্তান জিসান উপস্থিত এবং আমরা কথা বলছিলাম পথ শিশুদেরকে নিয়ে, যাদেরই একজনকে গত পাঁচ বছর আগে আপনারা চরম মমতায় দারুণ ভালোবাসায় আপন করে নিয়েছেন। তাকে দেখে বুঝবার উপায় নাই যে কখনো পথে থাকার কথা ছিল তার। জি প্লিজ, আপনি কিছু বলবেন আপনার মনের অবস্থা সম্বন্ধে এবং আমাদের উদ্যোগকে ঘিরে। জি, আপনার আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি আপনার বর্তমান মনের অনুভূতি এবং আমাদের যে উদ্যোগে পথ শিশুদেরকে নিয়ে সেই সম্বন্ধে যদি কিছু বলেন।
সাকিবকে আমি পাঁচ বছর আগে আমার যে সেগুন বাগিচাতে একটা বাড়ি আছে সেই বাড়ির ফ্যাক্টরিতে সাকিবের মামা সাকিবকে নিয়ে আসছে বেল্ট মানি ব্যাগের আঠা লাগানোর জন্য। ঢাকা শহরে তো ভাত খেলেই 2,000 টাকা দিতে হয়। এত ছোট ছিল সাকিব যে 2,000 টাকার কাজ সে করতে পারত না। তখন ওর মামা ওকে খ্রিস্টানদের কাছে দিয়ে দিতে চাইছে। পরে আমি যখন সেগুন বাগিচাতে যাই বাড়ি ভাড়া উঠানোর জন্য, ওকে দেখে 5 বছর আগে খুব ছোট ছিল, ওকে দেখে আমার এত মায়া লাগছে। পরে আমি আমার ভাড়াটিয়াকে বলছি যেভাবেই হোক তাকে আপনি আমার কাছে দিয়ে দিবেন, আমি আমার মায়ের আদর স্নেহ দিয়ে ওকে আমি বড় করতে চাই। ওকে আমি 5 বছর আগে ঠিকই পাইছি, ওকে আমি দেখে বোঝ নাই, তো ওর জন্য আমার এত ভালোবাসা এত মায়া মমতা যে আমি বলতে পারবো না। ওর মা কখনোই ওকে ফোন দেয় নাই, ওর খোঁজ নেয়নি, খবর নেয় নাই, কোনো কিছুই না। আমার সাকিব আমাকে ছেড়ে 10 মিনিট বাইরে থাকি তাহলে আমি পাগলের মতো হয়ে যাই। আমি আমার বাচ্চাদের থেকে বেশি সাকিবকে ভালোবাসি। ওর জন্য আমি এক টিচার রাখছিলাম 1,200 টাকা বেতন দিয়ে, ওর টিচার কাছে 6 মাস শুধু শুধু টাকা দিচ্ছি কিন্তু ওকে আমি পড়াইতে পারি নাই। ওকে আমি এমন কাপড় টাপড় কিনে দেয়, ওকে আমি কোনো কিছুর কষ্ট দেই না, কিন্তু ও বুঝে না। ও মাঝে মাঝে আমার সাথে একটু বেয়াদবি করে, একটু করে হয়ে যায়, কিন্তু ওকে আমি একটা জীবনের প্রতি চাই। ও আমার কাম থাকে, ওরা থাকে চাই যাতে ওর জানে কখনো কারো মুখ্য না হয়, আমার ছেলেদের দিকেও যাতে ওর না থাকাইতে হয়। ওকে আমি বড় হয়ে দেশ মাঠে দিব, নতুবা ওর আব্বুর অফিসে জীবনের চাকরি দিয়ে দিব, সেটাই এক আল্লাহ মাথায় রাখি তার একটা।
জি, আপনার জন্য অবশ্যই আমরাও দোয়া করি এবং
আব্বাও কথা বলবে,
যে মমতায় আপনি জড়িয়ে রেখেছেন সাকিবকে। সাকিবকে দেখে আমরা বুঝতে পারছি সাকিবের চোখ টোক লাল হয়ে উঠেছে যখন আপনি এসব কথা বলছিলেন। সাকিব মা ফোনে, এবং সাকিব তুমি যে জায়গাতে বসে আছো এখন চেয়ারের যে মাথাটাতে, আপনি তো আমাদের সাথে ফোনে আছেন তাই তো?
আচ্ছা,
তুমি যে চেয়ারটাতে বসে আছো সেই চেয়ার থেকে সালমার চেয়ারের দূরত্ব কিন্তু খুব বেশি না, খুব বেশি হলে হয়তো কয়েক গজ হবে, কিন্তু তুমি যে জায়গা থেকে উঠে এসেছো আর সালমা যে জায়গা থেকে উঠে এসেছে সেই জায়গার দূরত্ব কিন্তু সেখানে কিন্তু দূরত্বই নাই, একই জায়গা থেকে তোমরা দুইজন এসেছো। কিন্তু তুমি হচ্ছে ব্লেসড, তুমি ফরচুনেট যে তুমি সেই সৌভাগ্যবান ব্যক্তিদের মধ্যে পড়ো যারা পৃথিবীতে কিছু অ্যাঞ্জেল পাঠান, সে অ্যাঞ্জেলের হাত ধরে যিনি এখন আমাদের সাথে ফোনে আছেন তাদের হাত ধরে এরকম একটি অবস্থানে পৌঁছেছো যেখান থেকে সালমার দূরত্ব আবার যোজন যোজন মাইল। তো আমরা কিন্তু এই কারণে আপনাকে ফোনে নেওয়া, এই কারণে জিসানকে আসতে বলা, এই কারণে হয়তো আমরা এই কথাগুলো বলছি যে এইভাবে যদি আমরা ভালোবাসার ডেমনস্ট্রেশন করতে পারি, এরকম ভাবেই যদি চরম মমতায় একজন একজন যার সাথে কোন রকমের নারীর কানেকশন নাই তাকে যদি চরম মমতায় স্নেহের ভালোবাসা দিতে পারি, চরম মমতায় তার কথা বলে যদি কাঁদতে পারি, এই মাইন্ডসেটটা যদি থাকে, তাহলে আমার মনে হয় না সালমা শাহিদা যাদেরকে নিয়ে নিয়ে অনুষ্ঠান করছি, হাজারো পথ শিশু যারা ঢাকা শহরে ছিন্নমূলের মতো জীবন কাটাচ্ছে তাদের এই রাস্তাতে আর থাকতে হবে। আমি অনেক অনেক সম্মানিত বোধ করছি যে আপনার মতো একজন মহিষী নারী এই মুহূর্তে আমার সাথে ফোনে আছে এবং আপনার এই ভালোবাসা, আপনার এই মমত্ববোধ, আপনার এই টান, আপনার এই মায়ামাখা কণ্ঠস্বর আমাদেরকে সত্যি আজকে ভালোবাসার এই বাংলাদেশের স্টুডিওকে অন্য একটু উচ্চতা নিয়ে গেছে। অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।
আপনাকেও ধন্যবাদ। তারপরে আমি আরেকটা কথা বলতে চাই, আমার বাসায় কিছু থাকে একজন বয়স্ক মহিলা, 60-70 বছর হবে, তার মেয়েকে এতিমখানায় সে বড় করছে, মেয়ে অন্য একটা ছেলেকে পছন্দ করে বিয়ে করে চলে গেছে, তার মাকে দেখে না। ওই বৃদ্ধ মহিলাও সেও আমার কাছে থাকে, জানে,
আমি শুনেছি জিসানের কাছে, জি,
সেও কোনো কাজ করতে পারে না,
জি আমি শুনেছি, খারাপ প্রলোভন দিয়েছে একজন 50-ঊর্ধ্ব বয়স্ক একজন ব্যক্তি। এটাও কিন্তু আমাদের এই সমাজের, এই দেশের, এইখানকার মানুষের একটি গল্প। আবার একজন মানুষ, একজন মহিয়সী, একজন একজন মমতাময়ী মা এখন ফোনে আছে, যে চিন্তা করতেছে আমি এক সাকিবকে রেখেছি, আমি ওই বয়স্ক মহিলাটাকে রেখেছি, আরো কিভাবে এদেরকে রাখতে পারলে আমার মনের তৃষ্ণাটা মিটবে। তাই আমি যখন আপনার সাথে কথা বলছি তখন আমি চিন্তা করছি যে কোন গ্রহের মানুষ আপনারা, কোন পৃথিবী থেকে এসেছেন আপনারা, আর আমরা এই মানুষগুলোকে দেখি।
আমি আমার আপনার আমার বড় ছেলে ইউনিভার্সিটি পড়ে, আমার কোনো সংসারে অশান্তি নাই, কিন্তু আমি যদি এরকম আরো সাকিবদের মতো বাচ্চা পাই তাহলে আমি আরো ছোট বাচ্চাকে এরকম পালতে চাই।
জি, এবং আমরা এই আপডেটটা সবার কাছে দিতে চাই, এই ভালো কাজের কম্পিটিশন সৃষ্টি হয়ে যাক, শুরু হয়ে যাক সমস্ত সমাজের মধ্যে, তাহলে হয়তো হয়তো আমরা যে আশা পূরণে ব্যস্ত হয়েছি সেই আশাটা পূরণ হবে, আর কাউকে পথশিশু বলে ডাকতে হবে না, কোনো পথের বাকি ছিন্নমূল নোংরা কাপড় চোপড় গায়ে কোনো পথশিশুকে আর দাঁড়িয়ে থাকতে দেখবো না। ভালো থাকবেন আপনি, আপনার জন্য অনেক অনেক আমাদের পক্ষ থেকে দোয়া, সুস্থ থাকুন, ভালো থাকুন, আর এইভাবে মানুষকে ভালোবাসতে থাকুন। আমরা সালমার কাছে ফিরে যাব, এবং ফিরে যাওয়ার আগে জিসান অনেক ধন্যবাদ, দারুণ দারুণ একটি মুহূর্ত আমাদেরকে দেওয়ার জন্য। আমি একটি নাম্বার আমি খুব সংক্ষেপে সেরে ফেলতে চাচ্ছি, সেটি হচ্ছে আমি জিসানের কাছ থেকে বিদায় নিতে যাচ্ছি। আমরা আসলে একটু সময় নিয়ে এই ডেমনস্ট্রেশনটা করলাম, যাতে করে আমরা একটা ওয়ে আউট আমাদের মতো করে বলার চেষ্টা করছি, যার মধ্য দিয়ে বুঝিয়ে দেয়া যে আমরা হয়তো একটা কাপড়, একটি টাকা বা একটি জামা নিয়ে আসার চেষ্টা করছি, কিন্তু একটি জীবনকে কিভাবে কত সহজে বাঁচিয়ে দিতে পারি, যে জীবনটাকে বাঁচিয়ে দেওয়ার জন্য বহু কিছু করার প্রয়োজন হবে না, শুধু একটু ভালোবাসাটা হয়তো বন্টন করার দরকার, যেটি বন্টন করলে ভালোবাসা পক্ষান্তরে বেড়েই যাবে, কমবে না। সেই কারণে হয়তো জিসান এবং তার পরিবারকে আমরা আজকে ভালোবাসার বাংলাদেশে
জিসানকে নিয়ে কিছু SMS আছে, তো আমি পড়তে চাই। এন্ড বানু লিখেছেন যে গুরু জিসান ও তার ফ্যামিলি সকলের প্রতি রইল হাজারো শ্রদ্ধা, এবং সাথে লিখেছেন যে জিসান ভাই আপনাকে কাছে পেলে খুব ইমোশনাল একটা কথা, আপনার পা ধরে সালাম করতেন, এরকম একটা ব্যাপার। এবং তাহিয়া যুক্ত হয়েছেন, উনি লিখেছেন যে এই প্রথম কোন আক্ষেপ হচ্ছে কেন ছেলে হলাম না, জিসান ভাইয়ের মতো এই রাত বিরাতে স্টুডিওতে ছুটে যেতে ইচ্ছে করছে আমার।
আমরা জিসান এবং তার পরিবারের সাথে কথোপকথন শেষ করে নিয়ে আসছি, যিনি এই পরিবারের পুরোধা, যিনি কর্তা ব্যক্তি, যে ব্যক্তিটির আদর্শ এবং যার মননশীলতা অথবা যার অ্যাটিটিউডেই হয়তো বা যার অ্যাটিটিউডের মানে সম্মুখ তত্ত্বাবধানে জিসানদের মতো ছেলেদের এত চমৎকার গ্রুমিং হয়, এবং সেই ব্যক্তিটাকে আমরা সুযোগ হাতছাড়া করতে চাচ্ছি না আমাদের ভালোবাসার বাংলাদেশের স্টুডিও থেকে সম্মান জানানোর। জি, আপনাকে স্বাগত জানাচ্ছি প্রাণব ভালোবাসার বাংলাদেশের স্টুডিওতে।
আমি আপনাদের আমি আমার পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, হ্যাঁ, আমাদেরকে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য।
আমি অবশ্য একটা উদ্দেশ্য নিয়েই আমি এতক্ষণ কথা বলছিলাম জিসানের সাথে, সাকিব এখানে উপস্থিত, এবং জিসান তার সরাসরি এখান থেকে ম্যামের সাথে কথা বলার সুযোগ করে দিয়েছেন এবং আমি ফাইনালি চাচ্ছিলাম যে আপনার সাথে আমাদের কথাটা হোক, শুধুমাত্র এই সম্মানের ট্রিবিউটটা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার। আপনার অবগতির জন্য বলে রাখি, আমরা পথ শিশুদেরকে অনুষ্ঠান করছি গত সপ্তাহে এবং আজকের সপ্তাহে। আমাদের উদ্দেশ্য হচ্ছে এই পথ শিশুদের জন্য কাপড়ের কালেকশন করা, যাতে করে একটি পথ শিশু কাপড়বিহীন অবস্থায় এবারে উদযাপন তাদেরকে না করতে হয়। কিন্তু এই কাজগুলো যখন করছি তখন বারবার একটা বড় জিজ্ঞাসা আমাদের সামনে চলে আসছিল যে একটি টাকা, একটি কাপড় একটি প্রাণকে কি ঘুরিয়ে দিতে পারে? কখনোই পারে না, এটা প্রয়োজনের চাইতে একেবারে যৎসামান্য। তখন চিন্তা হচ্ছিল যে এমন কিছু কি ওয়ে আউট নাই, এমন কিছু কি সমাধান নাই যাতে করে মানুষের প্রাণগুলোকে বাঁচিয়ে দিতে পারে? তখন জিসানের ঘটনাটা আমি জানতে পারি এবং তাকে অনুরোধ করি যে আপনারা সামনে এসে ডেমনস্ট্রেশনটা দেন এই পরিবারের, যেখানে আপনারা এই আমাদের আজকে উপস্থিত হয়েছে সালমা, তানিয়া বা শহীদাদের মতো, এদের জায়গাতেই হয়তো সাকিব থাকতে হতে হতো, কিন্তু সেই ভাগ্যটা তাকে বরণ করতে হয়নি, বরং বীর দর্পে সমাজে মাথা তুলে জিসানের মতোই বেঁচে আছে সেই পরিবারে। এরকম ভাবে যদি ভালোবাসা ভাগাভাগি করে নেওয়া হয় তাহলে হয়তো এই শহরে আর কোন ছিন্নমূল পথ শিশুকে আর দেখতে হবে না। তাই আপনাদেরকে এই অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত করা, তাই এই ট্রিবিউটটা আপনাকে জানানো। আপনার পক্ষ থেকে যদি আমাদের উদ্যোগ এবং আপনাদের এই ওভারঅল প্ল্যানিং এগুলো সম্বন্ধে যদি আপনার পক্ষ থেকে কিছু বলার থাকে।
আমি মনে করি এই দেশের প্রত্যেকটি দাদা আমাদের মতো মোটামুটি একটু সামাজিক অবস্থানে আছে, তারা যদি প্রত্যেকটি মানুষ এরকম একটি করে সাকিবকে ফুলে তুলে নেয়, আদর করে নেয়, আমি মনে করি এই দেশে কোন পথকলি থাকবে না এবং এই কলির একদিন ফুল হয়েই ফুটবে এই সমাজে।
এক কথায় অনেক বড় একটা কথা বলে দিয়েছেন এবং আমরা আশ্বস্ত আপনাদের মতো মানুষ পৃথিবীতে আছে, তাই আমরা ভরসা পাচ্ছি জিসানদের মতো জেনারেশন এই বাংলাদেশকে সামনে নেতৃত্ব দিতে যাচ্ছে, তাই আমরা সত্যি আশায় বুক বাঁধছি ম্যাম যিনি ফোনে ছিলেন এমন মমতাময়ী মা এই পৃথিবীটাকে ব্যালেন্স করছে তাই। এবং এসব সত্তাগুলো যতদিন পৃথিবীতে থাকবে, যতদিন এই সমাজে থাকবে, আমরা আশার স্বপ্ন আশায় জাল বুনতেই থাকবো যে সেই দিন হয়তো খুব বেশি দূরে নাই যেদিন আমাদেরকে আর কোনো পথের বাকি কোন পথ শিশুকে নোংরা অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখতে হবে না। অনেক ভালো থাকবেন, অনেক সম্মান, অনেক অনেক সম্মান আপনার জন্য, আপনার গোটা পরিবারের জন্য এবং আমার লাখ লাখ বন্ধুদের পক্ষ থেকে অনেক দোয়া, অনেক ভালোবাসা, অনেক 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 শ্রদ্ধা আপনাদের সকলের জন্য। আমরা জিসানের এবং তার পরিবারের কাছ থেকে বিদায় নিচ্ছি, চলে যাচ্ছি আবার সালমান কাছে এবং এই অনুষ্ঠান চলতে থাকবে দেড়টা নাগাদ। এবং এর মধ্যে অবশ্যই আপনাদের যারা কন্ট্রিবিউট করতে চান এই পথ শিশুদের জন্য, আজকের তারিখে এখনো যদি আপনারা সরাসরি স্টুডিওতে আসতে চান প্লিজ ওয়েলকাম, এবং সেই সাথে আপনারা যদি এর পরেও আপনারা আপনাদের কন্ট্রিবিউশন আমরা জানি যে চলতেই থাকবে, সেটা নিয়ে আমরা হাজির হয়ে যাব সেই পথ শিশুদের কাছে এবং অবশ্যই ফেসবুকের মাধ্যমে এবং আমাদের প্রোগ্রামের মাধ্যমে আপ টু ডেট করবো আপনাদেরকে যে কিভাবে আপনাদের কন্ট্রিবিউশন পৌঁছে দিচ্ছে। এবং আপনারা আপনাদের ভালোবাসা জানানোর, আমাদেরকে সমর্থন জানানোর, আমাদেরকে অনুপ্রেরণা দেওয়ার রাস্তা খোলা আছে 162060-তে মেসেজ পাঠিয়ে, পথ খোলা আছে আমাদের ডেডিকেটেড ফেসবুক আইডিতে লাইক অথবা কমেন্টস দিয়ে। সো প্লিজ ডু ইয়োর জব, যাতে করে আমরাও ইন্সপায়ার্ড হই, কারণ আমরাও তো মানুষ, খুব সামান্য মানুষ, আমাদেরও প্রয়োজন আছে আয়নাতে নিজেকে দেখার যে আমরা ঠিক পথে আছি নাকি ভুল পথে যাচ্ছি।
রাইট, এবং আমি ফেসবুকের পেজের অ্যাড্রেসটা আরেকবার বলে দিতে চাই, অ্যাড্রেসটা হচ্ছে www.facebook.com/dhakafm90.4 এবং আপনি আমাদের এই অফিসিয়াল ফ্যান পেজটা যেভাবে খুঁজে পাবেন সেটা হচ্ছে আপনার ফেসবুক অ্যাকাউন্টে সার্চ বারে গিয়ে ঢাকা এফএম লিখে সার্চ দিলেই সে কাঙ্ক্ষিত ঢাকা এফএম 90.4 এর অফিসিয়াল ফ্যান পেজটি আপনি খুঁজে পাবেন। এবং আপনি দেখছেন যে এখানটিতে লাইকিং এর পরিমাণ হচ্ছে 118,000 প্লাস, সো এটি হচ্ছে আমাদের মেইন অফিসিয়াল ফ্যান পেজ। সো আপনি এই পেজটিতে এসে লাইক করবেন এবং আমাদের যে পোস্টটি আছে পোস্টটিতে লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং আমাদেরকে SMS করবেন 16260-তে। আর আবারও রিকোয়েস্ট করছি বন্ধু যে আমাদের এই অফিসিয়াল ফ্যান পেজটিতে এসে লাইক করুন এবং সংযুক্ত থাকুন ঢাকা FM 90.4 এর সাথে 24/7। ওকে, আর অনেক SMS আছে আমি যেগুলো পড়তে চাই, যেমন জুনায়েদ আছেন হাজারীবাগ থেকে, লিখেছেন যে গুরু এরকম দুঃখীদেরকে বলতে সুযোগ দেওয়ার জন্য থ্যাংকস, গুরু অনেক কষ্ট হচ্ছে এই সমস্যাটা। ওকে, কেন হয় এরকম, কেন হচ্ছে আমাদের এই সমাজে, এই প্রশ্নটি উনি করেছেন। এবং আরেকজন আছেন রাস্কিন মিরপুর থেকে, লিখেছেন যে সালমা আমিও
তোমার সাথে কান্না করছি। খে অ্যান্ড মৌ আছেন বাড্ডা থেকে, বাড্ডা থেকে লিখেছেন, গুরু আল্লাহর কাছে দোয়া করি যেন আপনাদের মতো মানুষকে কিয়ামত পর্যন্ত বেঁচে রাখে আল্লাহ, যাতে এভাবেই মানুষের সমস্যার সমাধান করে যেতে পারি। খে মৌ দোয়া করবেন অবশ্যই। এবং সাজিদ, সাজিব আছেন নরসিংদী থেকে, উনি লিখেছেন যে গুরু আমার সালাম নিবেন এবং ওকে সালাম নিবেন এবং উনিও সাহায্য করতে চান, সেই ইচ্ছাটাই পোষণ করেছেন। ওকে সজীব, ওয়েলকাম আপনাকে। আপনি যে কোনো সময় চলে আসতে পারেন আমাদের ঢাকা এফএম এর অফিসে এবং কন্ট্রিবিউট করতে পারেন আপনি যেটা কন্ট্রিবিউট করতে চান। আমরা যে পথ শিশুদের জন্য উদ্যোগটা নিয়েছি জানেন, তারপরও আরেকবার বলছি যে আমরা পথ শিশুদের জন্য পুরনো কাপড়, নতুন কাপড় এবং যে কোনো সাইজের কাপড় আমরা কালেক্ট করছি। সো আপনি কন্ট্রিবিউট করতে পারেন আমাদের ঢাকা এফএম এর অফিসে এসে। এবং আমাদের অফিসের অ্যাড্রেসটি হচ্ছে 45 Navana Tower, 15th floor, Gulshan 1, and Navana Tower এর 15 তলায় হচ্ছে ঢাকা এফএম এর অফিস। এবং আমি হঠাৎ করে কথা বলতে গিয়ে একটু চমকে গেলাম এবং এমন একটি জিনিস দেখলাম যে রিয়েলি আমি চমকেই গেলাম। সো একটু পরে বুঝবেন বন্ধু কেন চমকেছি। এবং আরেকজন বন্ধু আছেন, উনিও আমাদেরকে থ্যাঙ্কস জানিয়েছেন, ওকে, এবং সাধুবাদ জানিয়েছেন।
কথা বলছিস ঠিকই, কিন্তু কথা বলার মাঝখানে এখানে সালমার চোখে পানি, যে মানুষটি ঢুকেছে এখন স্টুডিওতে তার চোখে পানি, সে স্বাভাবিকভাবে আসতে পারেনি যেহেতু আপনারা দেখতে পান না, যেহেতু এটা ভিজুয়াল কোনো মিডিয়া না অডিও, আপনাদেরকে হয়তো বলতেই হয় যে তাকে হুইল চেয়ারে করে আসতে হয়েছে, কারণ স্বাভাবিকভাবে আসার মতো পরিস্থিতি তার নাই। কিন্তু এটা বলতে আমি একেবারেই কার্পণ্য বোধ করছি না বা এতটুকু আমার গলা ধরে আসছে না যে তিনি হুইল চেয়ারে আশ্রয় নিয়েছেন ঠিকই, কিন্তু আমি জানি যে আজকের তারিখে যারা আমরা সুস্থ সবলভাবে পথে চলাফেরা করছি আমাদেরই আসলে হুইল চেয়ারের প্রয়োজন, কারণ মানবতার জায়গায়, মানসিকতার জায়গায় সে মানুষটি আমাদেরকে ছেড়ে ফুড়ে দিয়ে অনেক অনেক উঁচুতে উঠে গেছে। কারণ মানুষের টানে সাড়া দিয়ে এই রাত বিরাতে হাজির হয়েছে ভালোবাসার বাংলাদেশের স্টুডিওতে, হাওমাও করে কান্নাকাটি করছে। কে আমরা, আমি বাকি, মেঘলাই বাকি, এই সালমাই বাকি, এই তানিয়াই বাকি, কি আমাদের সাথে তাদের সম্পর্ক? শুনি একটু তার কাছে কথা শুনি।
This track was downloaded from fusionbd.com.
জি, আপনাকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি।
ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। আমি বেসিক্যালি আপনাকে আপনার প্রোগ্রাম অনেক আগে থেকেই শুনি, যখন থেকে মানে আপনি অন্য একটা ফেমে ছিলেন তখন থেকে আমি শুনি। কিন্তু গুরু, যে প্রবলেমটা সবসময় সবার মধ্যে থাকে, আমার এই প্রবলেম আসলে আমার কখনো কোনো বাধা আমাকে মানায়নি। আমি আজকে আপনার প্রোগ্রাম শোনার পরে বারবার, আমি শুরু থেকে, আমি 9টা পর্যন্ত অফিস করেছি, বাসায় গিয়েছি রাত 10টার পরে, কিন্তু আপনার প্রোগ্রাম আমি নিয়মিত শুনি, শোনার পরে আমি আর স্থির থাকতে পারিনি। কিন্তু গুরু, আমার একটু আশা ইচ্ছে ছিল একটু প্ল্যান হয়েছে, বাট আমি ওইভাবে প্ল্যান করতে পারিনি। কিন্তু আমার একদম বাসাতে আমার আমার যা ছিল আর কি, এটা কিছুই না, আমি জানি এটা কিছু, কিন্তু তারপরে আমার আমি আপনার ডাকে আমি সারা দিতে এসেছি। এবং আপনার কথাই বলতে হয় যে যাদের হয়তো মন আছে তাদের অর্থ নেই, যাদের অর্থ আছে তাদের মন নেই, আমার হয়তো আমার কিছু নেই, দুটো হাত আছে, এটাকে দিয়ে দিতে চাই আমি মানুষের কল্যাণে। আমি দিতে চাই, আমি শুরু করেছি কিছুটা নিজস্ব প্ল্যানের মাধ্যমে, সো এই কাজগুলো আমাকে ভীষণ পীড়া দেয়, আমি থাকতে পারি না। এরকম ছোট ছোট আমার উদাহরণও আছে যেগুলো আমি হয়তো সার্বিকভাবে পারি না। আমি কোনোদিন রাস্তায় চলতে গেলে ছোট ছোট বাচ্চারা যখন পত্রিকা বিক্রি করে, 7 বছর, 8 বছর, 9 বছর, ওদেরকে ডেকে নিয়ে হয়তো আমি ওদের সারাদিনের প্রাইস ডোমের কথাটা শুনি, ওই দিনের টাকা আমি ওদেরকে পে করি এবং ওদেরকে বলি যে আজকে দিনে আরে শোনা, এই জিনিসগুলো আমাকে ভীষণ প্রত্যয় করতো।
আচ্ছা, আমরা কিভাবে নিজের কৃতজ্ঞতা স্বীকার করব স্রষ্টার কাছে, সমাজের কাছে বা এই দেশটার কাছে। সহজ সুস্থ সবল সমস্ত দিক দিয়ে সক্ষমতা থাকার পরেও একেবারে একটা বারের জন্য একটা মুহূর্তের জন্য এই সক্ষমতার জন্য কৃতজ্ঞতা পোষণ করি না, না স্রষ্টার কাছে, না নিজের কাছে, না এই মানুষ হিসেবে মানুষের কাছে। আর এই মানুষটি যে যে আমি সরাসরি স্ট্রেট ওয়েতে এই কারণে বলছি যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন না, তাই এখন ভালোবাসার বাংলাদেশ স্টুডিওতে যে মানুষটি বসে আছে তাকে স্টুডিওতে পর্যন্ত নিয়ে আসতেও দুই তিনজনকে সাহায্য করতে হয়েছে, কিন্তু সেই মানুষটি সমস্ত কিছুকে ছাপিয়ে দিয়ে বলেছে আমার দুই পা নাই তাতে কি হয়েছে, আমার দুই হাতটাই মানুষগুলোর জন্য আমি উৎসর্গ করে দিতে পারি। এখন আমি গুরু হয়ে যে ক্যারেক্টারটা প্লে করছি আমি এতে সে আমি স্টুডিওতে বসে এখন এই মানুষটির পা ধরে যদি কয়েক জন্ম আমি যদি কাঁদি তাও কি আমার সেই 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 দায়টা থেকে আমি মুক্তি পাব, আপনাকে বলার আসলে ভাষা নাই। এবং কি মমতায় কি মহব্বতে কি টানে কি ভালোবাসায় চোখের কোনা দিয়ে অবারিত ভাবে পানি গড়িয়ে পড়ছে, এত দরদ এত মায়া এত ভালোবাসা কোন জগৎ থেকে আপনি নিয়ে এসেছেন? আল্লাহ আমাকে যদি কয়েকবার জন্ম দিয়ে এরকম ভাবে সৃষ্টি করতে পারতেন আরো মহব্বত আরো টান এই মানুষগুলোর জন্য অনুভব করি, এটাই তো জীবন, এটাই তো বেঁচে থাকা, এটাই তো মানুষ হিসেবে মানুষের সার্থকতা। আমি এইসব কিছু কীটের মতো পৃথিবীতে আসলাম গেলাম কেউ কারো কোনো খবর রাখলাম না, এরকম যদি হাজারটা বছর বাঁচি এ বাঁচার মধ্যে সত্যি কোনো মাহাত্ম্য নেই, এটাকেই তো বাঁচা বলে যেখানে সমস্ত সীমাবদ্ধতা নিজের ছাপিয়ে দিয়ে এই মানুষগুলোর জন্য নিজেকে একেবারে বিলিয়ে দেওয়ার যে মন মানসিকতা। সত্যি বিশ্বাস করুন ভেতর থেকে মন চাচ্ছে আপনার পা ধরে পড়ে থাকি, বিশ্বাস করুন এর মধ্যে কোনো আতিশয্য নাই, কোন রকমের ভাড়ামি নাই, কোন রকমের মানে ন্যাকামো নাই, কিচ্ছু নাই, একদম মনে হচ্ছে যে আপনার পা জড়িয়ে ধরে বসে থাকি যে আমি গুরু গুরু ডাক শুনতেছি মানুষের কাছ থেকে। আমি কি আপনার মতো এই ধরনের মাইন্ডসেট রাখি? কখনো না, মনের দিক থেকে আপনি আমার চেয়ে ফার 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 বেটার, কয়েক জন্ম আমি কোন মসজিদ মন্দিরের ইট হয়ে কাঁদলেও আপনার মতো মানসিক জোর মানসিক ভালোবাসা মানুষকে ভালোবাসার এই রকম একটা মহব্বতপূর্ণ মন যা শুধুই মমতাতে ভরা আমি পাবো না। আপনি যতক্ষণ আছেন ততক্ষণ আপনি কাঁপতেছেন, ততক্ষণ আপনার চোখ লাল হয়ে উঠছে, ফামলিং হচ্ছে আপনার কথাতে, শুধুমাত্র এই অপরিচিত অজানা না জানা এই মানুষগুলোকে ভালোবাসা থেকে টান থেকে। অনেক খারাপ ক্যারেক্টারের মধ্যে কিছুক্ষণ আগে সালমার মুখ থেকে যে ক্যারেক্টারটির কথা শুনলাম যে পঞ্চাশ ঊর্ধ্ব একটা মানুষ তার রিপুত লালসা চরিতার্থ করতে চায় আট বছরের একটি মেয়ের মাধ্যমে, সেই সমাজটাকে বিলংস করে আপনার মতো মানুষের। আল্লাহ আমার জনম সার্থক এসব মানুষগুলোর সাথে বিভিন্ন ওসিলা দিয়ে তুমি সাক্ষাৎ করার সুযোগ করে দিচ্ছ, অনেক কৃতজ্ঞতা। আপনার দেয়া এই কন্ট্রিবিউশন আমরা রিসিভ করছি এবং এই কন্ট্রিবিউশনটা অনেক 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 বড় সম্মানের দাবি রাখি। এবং আমি সাইদ অনুরোধ করছি ইন্তজারের মাধ্যমে এটি আমাদের কন্ট্রিবিউশন যেখানে আমরা করছি সেই জায়গায় পৌঁছে দেওয়া হোক, আর ওকে একদম সুহালে ওকে বাসায় পৌঁছানোর জন্য ব্যবস্থা করে দেওয়া হয়, আমরা যেন নিজেরা এটা তত্ত্বাবধান করে করি। আপনাকে অনেক কৃতজ্ঞতা, অনেক ধন্যবাদ আমাকে এইভাবে এসে সম্মানিত করার জন্য। সত্যি আপনি যদি আমার বয়সে ছোট না হতেন আপনার আমি পা জড়িয়ে ধরে বসে থাকতাম, এবং আপনার এই যে এই যে এই যে মমত্ববোধ এই যে টান মানুষের প্রতি এই যে ভালোবাসা এটা যেন কখনো এর পরে যেন কোনো আবরণ না পড়ে, প্লিজ এটাকে শুধু জিয়ে রাখবেন, আর কিছু করতে হবে না, এ ধরনের মানুষের বড় বেশি অভাব এই সালমাতের জন্য খুব বেশি প্রয়োজন।
কিন্তু আমি আবারও বলবো আমার কিছু নেই, আমি আমি দুটো হাত নিয়ে আসছি আপনাদের কাছে এই মানুষদের মতো, আমার দুই হাত এইরকম কর্মকাণ্ড বিলিয়ে দিতে, যদি কখনো সুযোগ হয় বা আপনাদের সুযোগ থাকে আমাকে একটু সুযোগ করে দেন আমি আপনাদের সাথে থাকছি।
আমরাই বরং সত্যি নিজেদেরকে মহান ভাবো যদি এই ধরনের সুযোগ আসে সুযোগ তৈরি হয়। সাইদ আমি চাইবো যে ওর স্পেশাল ওর নাম্বারটা যেন রাখা হয়, যদি আমরা খুব শীঘ্রই ন্যাশনাল ওয়াইড আমরা আমাদের নেটওয়ার্ক যেতে যাচ্ছে এটি সত্যি আসার খবর, এবং যখন আমরা কমিউনিটি ফোরাম করব তখন এই মানুষগুলোকে সামনের কাতারে রাখবো যাতে করে আমাদের এই প্রাণা ভালোবাসার বাংলাদেশের যারা ফ্যান ফলোয়িং আছে তাদেরকে নিয়ে একটি ভালো লক্ষ্যে আমরা পৌঁছাতে পারি। কারণ আমরা প্রথম থেকে দাবি করে আসছি এটি শুধু অনুষ্ঠান না, এটি মানুষের পাশে থাকার একটা উপলক্ষ মাত্র। অনেক ভালো থাকবেন আপনি। আমরা অনুষ্ঠান শেষ করে নিয়ে আসবো বন্ধু, কারণ অনুষ্ঠান শেষের ঘন্টা বেজে এসেছে। আমরা সালমার কাছ থেকে সর্বশেষ কথাগুলো শুনবো এবং সেই কথাগুলোর পরেই এবং এর মাঝে যদি আমরা এ ধরনের প্রচুর মানুষ ওয়েট করতেছে আসলে স্টুডিওর বাইরে, আমরা সুযোগ করে দেব তাদেরকেও এখানে কথা বলার। একটু পরে সালমার কাছ থেকে আগে একটু আনুষ্ঠানিকভাবে তার জীবনের ঘটনাগুলো একটু শেষ করে নিয়ে আসি। সালমা বলছিলেন যে, বলছিলে তুমি যে তোমার জীবনের এই এই পরিস্থিতির পর ফাইনালি তুমি এখন মায়ের কান্না ও সেই প্রতিষ্ঠানেই তো আছো, নাকি তোমার তুমি কোন প্রতিষ্ঠানে আছো, এখন কোথায় আছো তুমি?
এখন আমি আছি একটা কান্নার পজিশনে আমি আছি।
থাকছো কোথায় এখন? সালমা এমন কিছু কি যে যখন থেকে 7-8 বছর বয়স ছিল তখন ওই যে বৃদ্ধ লোক তোমাকে যে ধরনের আহ্বান করেছিল ক্ষুধার কারণে, সে আহ্বানে তখন সাড়া দাওনি, পরও কি নিজেকে সমর্পণ করেছে এরকম কোনো কিছুতে?
জি, আমি অনেকবার আমি চেষ্টা করছি আমার নিজেকে বাঁচানোর জন্য।
তারপর
ওখান থেকে আমি আসলাম, আসার পরে আমি কয়েকটা মেয়ের সাথে কমলাপুর আসি, আসার পরে সেখানেও থাকি কয়েকদিন। তারপরে পিএইচ শেষে একটা ভাইয়ার সাথে দেখা হয় আমার, সে আমাকে বলল তোমার নাম কি, তখন আমি বললাম আমার নাম সালমা। তখন সে আমাকে বলল তুমি কি আমাদের এই জায়গায় যাবা, তখন আমি ভাবছি যে ওরকম বাসা বাড়িতে নিয়ে আমাকে মারধর করবে, তখন ওদের কাছে বলছি যে আমাকে আপনারা মারধর করবেন, তখন ওনারা বলল না। তখন আমি ওনাদের সাথে গেলাম, যাওয়ার পরে দিদি আমাকে জিজ্ঞেস করলো তোমার বাড়ি কোথায়, আমি বললাম আমার বাড়ি এই জায়গায়। তখন আমি ওই জায়গায় বসলাম দিদির সামনে, বসার পরে সে আমাকে জিজ্ঞেস করলো তোমার বাড়ি কোথায়, আমি বললাম আমার বাড়ি ময়মনসিংহ। সে বললো তুমি কি আমাদের এখানে থাকবা, আমি বললাম জি। তখন আমি আস্তে আস্তে সেখানে থাকি, থাকার পর সেখানে আমার এখন আগে যেরকম ছিলাম সেখান থেকে আমি অনেকটা ভালো আছি। এখন আমি এখন যে জায়গায় আছি পিএইচটিসি আমাদের ঘর মায়া কানুন, আমি চাই আমার শিশু অনেক থেকে স্বপ্ন যে আমি একটা কণ্ঠশিল্পী হব। কিন্তু
এখন কি মায়া কানুনে আছো তাহলে?
জি, আমাকে সে জায়গায় আর্ট শিখায়, নাচ শিখায়, নাটক শিখায়, গান শিখায়।
কিন্তু মায়া কানুনে আসার আগ মুহূর্তে সালমা, যারা এই ধরনের সমাজের মধ্যে যারা এই ধরনের খারাপ দৃষ্টি নিয়ে ঘুরে এই বিভিন্ন স্টেশনে পথে ঘাটে রাত বিরাতে এ ধরনের পরিস্থিতির সামনে কি তোমাকে পড়তে হয়েছিল ক্ষুধার কারণে, অভাবের কারণে, অথবা তুমি ছোট্ট, তোমার প্রতিরোধ করার ক্ষমতা নাই তাই এরকম পরিস্থিতিতে নিজেকে কি আত্মসমর্পণ করতে হয়েছিল?
অনেকবার হয়েছে, একবার না।
এই হচ্ছে জীবনের বিভিন্ন রং। ফাইনালি আমাদের জন্য আশার খবর যে
যে ইনস্টিটিউশনে সে আশ্রয় পেয়েছে তারপর থেকে অন্তত এই অন্ধকারাচ্ছন্ন মুহূর্তগুলোকে তাকে মনে করতে হচ্ছে না। দাঁড়ালে আবডালে, শয়নে বা জাগরণে, বা কোনো অবচেতন মনে একটা মুহূর্তের জন্য ওই মুহূর্তগুলো যখন তার স্মৃতিতে এসে ভিড় করে। এখন তোমার বয়স কত সালমা?
আমার বয়স 12।
এই 12 বছর বয়সে একটি মেয়ের স্মৃতিতে যখন ওই জিনিসগুলো ভিড় করে, তখন তার পক্ষে স্বাভাবিকভাবে নিঃশ্বাস নেয়া, স্বাভাবিক মানুষ নিজেকে ভাবতে শেখা, স্বাভাবিকভাবে সমাজের সাথে মানিয়ে নেওয়াটা অনেক বেশি কষ্টকর হয়ে যায়। দায়ী কে এসবের জন্য? দায়ী কি পক্ষান্তরে আমরাই না? সমাজের সমস্ত উইংগুলোকে একসাথে প্ল্যান করে যেন এই মানুষগুলোকে ওই পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছি। মানুষ হিসেবে তো বিচিত্র প্রাণী আমরা, আমরাই কি পক্ষান্তরে এরকম কোন প্ল্যানিং এর ভিতর দিয়ে যাচ্ছি না তো? যে সালমা, বিলাল, শাহিদারা খারাপ থাকুক, তবে আমার আমার সন্তান যারা এলিট লাইফ রিপ্রেজেন্ট করে তাদের মূল্যায়নটা থাকবে। নাহলে তোমরা চাইলে এক লহমায় এসব মানুষের জীবনকে পরিবর্তন ঘটাতে পারি, এক লহমায় এসব মানুষগুলোকে ভালো থাকার ব্যবস্থা করে দিতে পারি, তাও করছে না। কেন করছে না? এই পার্থক্যটা জিয়ে রাখতে চাচ্ছে কি? নিজেদের আত্মতৃপ্তি বা আত্মতুষ্টির জন্য? খুব বড় রকমের একটি কথা বলার চেষ্টা করলাম, ধৃষ্টতা দেখালাম। মনে হচ্ছে কোনো কোনো মানুষের ক্ষেত্রে, কোনো কোনো মানুষের ভেতরে এটিও হয়তো একটা ভালো লাগা সৃষ্টি করে যে তার সন্তান BMW বা মার্সিডিস বেঞ্জে করে যাবে, গাড়ির কাঁচটা খুলে আলতো করে দেখবে, বাবা দেখো ওরা কত কষ্টে আছে। তবে না সে বাবা প্রাউড ফিল করবে যে দেখো ওরা রাস্তায় থাকে আর তোমাকে আমি আকাশ দিয়ে নিয়ে যাচ্ছি, আমি সে তোমার প্রাউড ফাদার। কিন্তু আমরা যারা সমাজ পরিবর্তনের চিন্তা করি, আমরা যারা চিন্তা করি যে সমস্ত কিছুকে বদলে দেব আমরা, আমরা যারা চিন্তা করি যে দিনের পর দিন এই পরিস্থিতির ভেতর দিয়ে যাচ্ছি, এই পরিস্থিতি আর চলতে দেওয়া যেতে পারে না, এই পরিস্থিতি বন্ধ করে দেওয়া হোক, এর পার্থ এর এর পরিবর্তন আনতে বাধ্য, এরকম হাজারো মানুষ, লাখো মানুষ এখন একসাথে চেষ্টা করছি। আমি বলার পরপরই এই রাত বিরাতে অনেক মানুষ কিন্তু স্টুডিওর বাইরে ওয়েট করছে। সবাইকে ভেতরে নিয়ে আসা হোক সাইদ, আমরা সবার কাছ থেকে একটু কথা শুনবো যে কি কি টানে, কি মহব্বতে তাদের এখানে ছুটে আসা, আদৌ কি আমরা এই পরিস্থিতি পরিবর্তন ঘটাতে পারবো কিনা। যে সালমা এখানে বসে আছে, একটা মানুষের জীবনে খারাপ আর কি হতে পারে, কষ্টের আর কি হতে পারে, দুঃখের আর কত ঘটনা ঘটতে পারে। আমার পক্ষে আসলে কথা বলাটাই, কন্টিনিউ করাটাই প্রবলেম হয়ে যাচ্ছিল বন্ধু, একটু অসুস্থতার কারণে গ্লুকোজ লেভেল মনে হয় নেমে গেছিল, তাই বাধ্য হয়ে আমাকে স্টুডিওতে অনেকে অবশ্য দেখলো যে আমাকে খেতে হচ্ছে, ওষুধ নিতে হলো আর কি। আসলে রোজা থাকার পর এইভাবে কন্টিনিউ করাটা টাফ হয়ে যাচ্ছিল। সবচেয়ে বড় যেটা প্রবলেম হচ্ছে সেটি হচ্ছে ভেতরের দহন, একটার পর একটা ঘটনার কারণে এই দহনগুলো আসলে সহ্য করাটা অনেক বেশি টাফ হয়ে যাচ্ছিল। মাত্র 6-7 বছর বয়স সন্ধিতেই পৌঁছায়নি, আমাদেরই কেউ একজন তার লালসা চরিতার্থ করার জন্য সালমাকে এক রাতের জন্য নিজের করে খেতে চাই, কত জঘন্য মন মানসিকতা। 12 বছর বয়স, তার আগ মুহূর্ত পর্যন্ত কতদিন, কত রাত, কত ঘটনার ভেতর দিয়ে যেতে হয়েছে। আমি যখন বললাম যে এই রকম পরিস্থিতির সামনে পড়তে হয়েছে, সালমার উত্তর ছিল বহুবার। এখন এই কম বয়সে একটা মেয়ে যার পেটের মধ্যে চরম ক্ষুধা, যার শক্তি নাই কোনো মানুষকে সেইভাবে প্রতিহত করার, এই রকম লেলিহান শিকা যেখানে জ্বলছে যে সমাজের প্রত্যেকটা জায়গাতে দাও দাও করে, তার পক্ষে কতখানি বা সম্ভব সমস্ত কিছুকে পাশ কাটিয়ে নিজের আব্রু, নিজের সম্মানটাকে জিয়ে রাখা? প্রতি মুহূর্তে আমরা ভিক্টিমাইজড করছি, কি নজর দিয়ে, কি সরাসরি নিজের লালসা, নিজের রিপুট তারণা চরিতার্থ করার জন্য। ধর্মীয় রেফারেন্স আনতেই হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেহেতু আজকে রমজানুল মোবারক, পবিত্র রাতে, বলতেই হয়, মানুষের চক্ষু, চক্ষের দৃষ্টি বিষাক্ত তীরের চেয়ে বিপজ্জনক। ষোড়শী রূপসী কোনো মেয়ের দিকে যতবার কুদৃষ্টি নিয়ে তাকাবে, জেনা করলে যে পাপ হয়, সে পাপ তোমার আমল নামায় লিখা হবে। আদৌ কি ধার ধারে এসবে? চোখ, জিহ্বা, মুখ, শরীর, মন দিয়ে অনবরত ধর্ষণ করে চলেছি। সালমার পরে যে সালমাকে নিয়ে বসেছি আজকে তার জীবনের সাতকাহন শুনতে, নাকি করা যায় আমাদের সবার, যারা এই সমাজটাকে দিন দিন এই পথে এগিয়ে নিয়ে যাচ্ছি, এই পাপের প্রায়শ্চিত্ত করবো কি দিয়ে? তবে আশার খবর কেউ পিছিয়ে নাই বন্ধু। আজ স্টুডিও এই মুহূর্তে আমার স্টুডিওতে তিল পরিমাণ জায়গা নেই, যে জায়গাতে আমরা নতুন লোক আর ঠুকাতে পারি। রাত বিরাতে সবাই ছুটে চলে এসেছে অন্তত এই সমর্থনটা দেওয়ার জন্য যে আমরা সাথে আছি সমস্ত ভালো কাজের। ভদ্রমহিলা খুব যথার্থই বলেছেন যে আমরা অনেক কিছু করতে চাই বাবা, অনেক বড় কিছু করতে চাই, কিন্তু পারি না এই কারণে যে আমরা বুঝি না যে এই আমরা যে উদ্যোগটা নিচ্ছি সেটা সঠিক জায়গাতে যাবে কিনা। সামাও মানুষ ভেবেছে যে এরা হয়তো এই জিনিসগুলো নিয়ে বাটপারি করবে না, আমরা যে কন্ট্রিবিউট করতে চাচ্ছি আমাদের মানসিক এই উদ্যোগটাকে নিয়ে এরা ছেলে মানুষই করবে না, এখানে কোনো জোট চুরি হবে না। আমি কথা দিয়েছি, আবারও কথা দিচ্ছি, শরীরে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত সামান্য থেকে সামান্য কন্ট্রিবিউশনের কোন রকমের জালিয়াতির সামান্যতম কোনো সুযোগ নাই। স্রষ্টার অপার কৃপায় আমি ভালো জায়গাতে জব করতেছি, আমি সেই পরিবার বিলংস করি যে আমার সেই প্রয়োজন নাই যে আপনাদের সেই কন্ট্রিবিউশনের সামান্যতম জিনিস আমাকে গ্রহণ করতে হয়, তার চাইতে আমি আমার নিজের মৃত্যুটাকে শ্রেয় মনে করব। সামাও মানুষজন ভরসা পাচ্ছে বিধায় টানেলের মধ্যে একটা আলো দেখতে পাচ্ছে মনে করে সবাই ছুটে এসেছে বন্ধু। আমি সত্যি কৃতজ্ঞ, ধন্য আমার এই জীবন যে আল্লাহ আমাকে সুযোগ করে দিয়েছেন আমার সমর্থনে আপনাদের সাড়া দেওয়ার দৃশ্যটা দেখতে দেওয়া। বারবার যেটা যেমন বলি আজও বলি যে কোন মসজিদে সারা জীবন যদি ইট হয়ে কাঁদি তাও আপনাদের কৃতজ্ঞতা, আপনাদের দায়, আপনাদের এই প্রতিদান শুধরানোর মানে এই 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 অনুদান শুধরানোর ক্ষমতা আমার নাই। অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক টান, অনেক মহব্বত আপনাদের জন্য যারা এসেছেন স্টুডিওতে। এখন সালমা এটাই আসার খবর যে কি এক টানে সবাই একজোট হয়ে যায়, কি এক মহব্বতে সবাই একজোট হয়ে যায়, বাবা নাই মা নাই, কিন্তু দেখো এই মানুষগুলোর মধ্যে দিয়ে ভাই বোন বিভিন্ন রকমের চেহারা নিয়ে সবাই উপস্থিত হয়েছে এবং সমস্ত জেনারেশন সব রকমের ক্লাস্টারের মানুষ, আমি একদম উচ্চবিত্ত থেকে মধ্যবিত্ত নিম্নবিত্ত সবাইকে এখানে রিপ্রেজেন্ট হতে দেখছি, এটা সবচেয়ে আশার খবর। আমার স্টুডিওতে বাম পাশে বসে আছে দুইজন, তাদেরকে আমি বলছি তাদের নাম এবং তাদের পরিচয় দিতে। এবং এই যে এখন বাজে প্রায় অনেক রাতি হয়ে চললো, এই ঘটনা শুনে এই যে ছুটে আসা, কি এক টান, কি এক মহব্বত, কি এক প্রণোদনা এখানে আসা, সেটি শুনি তাদের কাছ থেকে। যে আপনাকে স্বাগত জানাচ্ছি স্টুডিওতে।
থ্যাংক ইউ। আমি তানসিনা, আমার সাথে আছে আমার বাসায় থাকে, ওর নাম হচ্ছে সুমা, আমরা আদর করে কে টুনি নাকি টুনি। হ্যালো
হ্যালো।
আচ্ছা, তো আজকে যখন সালমার কাহিনী শুনছিলাম যে সে একটা বাসায় কাজ করতো, তাকে আর কি ওর হাত থেকে হাড়ি পড়ে যাওয়ার জন্য ওর বাসার মালিক ওকে তাকে পিটাতে পারে, তো ও বলে যে আপু তুমি ওর জন্য কিছু করতে পারবা না, আমি বলছি হ্যাঁ চল ওর জন্য ঈদের ড্রেস নিয়ে যাই। তো আমার ওয়ার্ড্রোবে যা ছিল আমি নিয়ে এসেছি, আমার এখনো শপিং হয়নি, আমি ইনশাল্লাহ যদি আমি শপিং করে আমি সালমার জন্য আরো অনেক কিছু কেনার ইচ্ছা রাখি, আমি ওকে অবশ্যই সেগুলো দিয়ে যাব, এসে আমি স্টুডিওতে এসে গুরুর কাছে দেওয়ার চেষ্টা করব। তো আজকে যখন সালমা তার কথা বলছে, সে কিন্তু তার নিজেকে রিপ্রেজেন্ট করছে না, ঢাকা শহরে এমন অনেক পথ শিশু আছে যাদের ভিতরে যে কষ্ট আমরা অনেক সময় দেখি যে গাড়ির মধ্যে তারা ধাক্কায় থাকে, যাপা দুইটা ফুল নিয়ে যান বা আপা ভাত খাবো টাকা নাই, তখন মাঝে মায়া লাগে যে কি খুঁজছে, আবার গাড়ির গ্লাস মুছে দেয়, তখন আমি চিন্তা করি আহা ওরা খেতে পায় না, তখন আমার ছোট একটা পিচি বোন আছে তোকে বলে দেখো ওরা খেতে পায় না, ওরা ফুল বিক্রি করে টাকা নিয়ে তারা খাবে, তুমি খাবার খেতে চাও না, তোমাকে অনেক কিছু করে খাবার খাওয়ানো হয়, তো দেখো মানুষের কত অভাব। তো আমাদের দেশে আসলে ওরাই সালমাদের মতো মেয়েরা বা ছেলেরাই বেশি, অনেক ছেলে মেয়েদেরকে দেখি স্কুলে যাওয়া তো দূরে থাক, কারো ভালো ব্যবহার তারা পায় না, মানে তাদের জন্য স্কুল আছে বলবো না যে নাই, কিন্তু সেরকম তাদের ফ্যাসিলিটি যেরকম আছে বা সবার মধ্যে যে একটা চেতনা যে হ্যাঁ আমি ওদের জন্য কিছু করব, সবাই আমরা বলি হ্যাঁ কি করে দেশে সব হরতাল হচ্ছে এই হচ্ছে সেই হচ্ছে, কিন্তু আমরা নিজেরা যে আজকে যে এসে যে সবাই কন্ট্রিবিউট করছি সবার মধ্যে, যে আমি এসে অবাক হয়ে গেছি যে কত মানুষ, আমি বলেছি আল্লাহ এত রাতে সবাই চলে এসেছে, ইনফ্যাক্ট যখন রানা প্লাজার যে ট্র্যাজেডিটা হলো তখনও যে কত কন্ট্রিবিউশন এসেছি আমি গুরুর কাছে
কি ভাবে এসেছিল
হ্যাঁ গুরুর কাছে যে শুনেছি সবাই আমি আইডিবি তে গেছেন দেখছি সবাই ব্লাড দিচ্ছে আমি দেখে বলি যে না আমাদের মানে দেশের মানুষের মধ্যে মমত্ববোধ আছে সবার মধ্যে শুধু একটু দরকার যে হ্যাঁ যে না আমরা অনেক কিছু করতে পারি আমাদের মধ্যেও সেই চেতনা বোধটা আনতে হবে যে না আমাদেরকে দিয়েও হবে আমি কেন আমার অন্য একজনকে দোষ দিব আমি নিজে কি করতে পারছি সেটাই আজকে সালমার মতো যারা আছে যারা আরো অনেক মেয়েরা আছে আমার ইচ্ছা আমি যদি আমার সামর্থ্য থাকলে আমি অবশ্যই তাদের জন্য কিছু করতে যারা আরো যাদের অনেক অনেক কিছু আছে যারা একটু চেষ্টা করলেও পারবে যে হ্যাঁ আমি এদেরকে একটা এমন একটা স্কুলিং বা এমন কিছু যেমন সালমা বলছে সে গানের শিল্পী হতে চায় তো তাকে গান শেখানোর জন্য যদি কেউ এগিয়ে আসেন সেরকম আমি চাচ্ছি কারণ আমাদের দেশে অনেক সুযোগ অনেক কিছু অনেক রিসোর্সেস আছে সেগুলো আমাদেরকে কাজে লাগাতে হবে ধন্যবাদ
এবং আমি সত্যি সত্যি আমি অনেক খুশি হয়েছি এভাবে যে বেশিরভাগই যারা এখানে এসে পৌঁছেছে তারা 20-30 এরকম বয়সসীমার মধ্যে এবং বারবার যে কথা বলছি আবারও বলতে হয় বাংলাদেশ বা বাঙালিদের ভয়ের কোনো কারণ নাই যে দারুণ এক জেনারেশনের হাতে দারুণ এক প্রজন্মের হাতে এদেশ ভবিষ্যতে এদেশের নেতৃত্ব যাচ্ছে যাদের কাছে সত্যি আমরা সেফ যে নেতৃত্ব রিপ্রেজেন্ট করে যে আমার অতিথি বন্ধু এখন এতক্ষণ কথা বলল এইরকম মানসিক এরকম একটা মাইন্ডসেট নিয়ে যারা সমাজের মধ্যে আছে দারুণ অদ্ভুত চমৎকার চমৎকার ভালো লাগা নিয়ে আজকে অনুষ্ঠান শেষ করছি এবং ওর কথা রেস ধরেই বলতে হয় যে সত্যি বাংলাদেশে ফুলের কোনো কমতি নাই এত ফুল যে ফুলগুলো বিভিন্ন নামে আমার স্টুডিওতে এসে হাজির হয়েছে শুধু একজন ভালো নেতৃত্ব প্রয়োজন যে ফুলগুলো দিয়ে চমৎকারভাবে একটি মালা গাঁথবে যে মালার নাম হবে বাংলাদেশ যে বাংলাদেশে প্রত্যেকটি পরতে পরতে লেখা থাকবে ফুলের প্রত্যেকটা পাপড়িতে লেখা থাকবে ভালোবাসা এবং একসাথে সেটিকে আমরা বলবো ভালোবাসার বাংলাদেশ আচ্ছা বলুন তো এখানে তো কোনো সার্কাসের ব্যবস্থা নাই কোন রকম এন্টারটেইনিং নাই আমি জানি যে জেনারেশনের জন্য খুব এন্টারটেইনিং হচ্ছে মানে যদি সেরকম কোনো কনসার্ট হয় আমরা যে ধরনের কনসার্ট পছন্দ করি স্পেশালি জেমস বলতে তো বেশিরভাগ অজ্ঞান তাই তো জেমসের গান কেমন লাগে সেই রকম না আপনাদের আপনাদের ল্যাঙ্গুয়েজে যদি বলি সেই রকম তাই তো অথবা এখানে হয়তো কোনো ডিজে পার্টিরও ব্যবস্থা নাই ডিজে পার্টির সাথে অর্থ একটু যারা আপার ক্লাস তারা আবার এটার সাথে পরিচিত বা সেই রকম কোনো এন্টারটেইনিং এর ব্যবস্থা নাই কি হয়েছে আপনাদের হঠাৎ কিসের জন্য আপনাদের মতিভ্রম হলো যে রাত বিরাতে আপনাদের ছুটে আসা উত্তর দিন যে যেমন করে পারেন যেভাবে পারেন কি হয়েছে আপনাদের কি কারণে আপনাদের রাত বিরাতে ছুটে আসা এই যে আমার স্টুডিওতে এখন তিল পরিমাণ জায়গা নাই
গুরু আমরা গরিব আমরা গরিবের কষ্ট বুঝি আমরা সাধারণ জনগণ এবং আমরা এদেশের গরিবদের কারণ গরিব গরিবের কষ্ট বোঝে বড়লোক অনেক বড়লোক আছে তারা গরিবের কষ্ট বোঝে না কিন্তু আমরা গরিব ঘরের সন্তান আমরা গরিবের কষ্ট বুঝি রাস্তাঘাটে যারা চলাফেরা করে রাস্তাঘাটে যারা বসবাস করে রাস্তাঘাটে
আপনার কথাও আংশিক সত্য পাশাপাশি এই কথাও সত্য আমার বাম পাশে যে বসে আছে তার পস লুক আমি যতটুকু আমার আমার মানে মানুষের অ্যাপিয়ারেন্স দেখে যতটুকু বোঝার মানে ক্ষমতা আর কি সে ভালো একটি ক্লাসকে রিপ্রেজেন্ট করে যে এতক্ষণ কথা বলছিল
মানে
হ্যাঁ ভালো একটি ক্লাস রিপ্রেজেন্ট করে কিন্তু এটা বুঝতে তো বাকি নাই যে ওর মধ্যে যে মমত্ববোধ যে ভালোবাসা মানুষের প্রতি লুকিয়ে আছে সেটিকে সম্মান না করার কোনো উপায় নাই এবং এর আগে যে ভদ্রমহিলা এসেছিলেন জিসানকে নিয়ে এতক্ষণ যে আমরা যে ডেমনস্ট্রেশনটা করলাম তার মানে কি এই জায়গাগুলো ঠিকই আছে সব ক্লাস্টারের মধ্যে কি গরিব কি মধ্যবিত্ত কি উচ্চ মধ্যবিত্ত বা উচ্চবিত্ত সব জায়গাতেই আছে প্রবলেম হয়ে গেছে যে মানুষের আস্থা জায়গাগুলো নষ্ট হয়ে গেছে যে কার মাধ্যমে আমি এই কন্ট্রিবিউশনটা করব যাতে করে সঠিক জায়গাতে সঠিক ব্যক্তির হাতে আমার এই কন্ট্রিবিউশনটা পৌঁছাবে এইটাই হচ্ছে প্রবলেম আর কি অর্থাৎ আমরা আর ক্লাস্টারে না ভাগ করি মানুষকে মানুষ হিসাবে সবাই আমাদের সাথে আছে আমি এখন প্ল্যাটফর্মে ওপেন করে দিচ্ছি মাইক্রোফোন আপনাদের স্টুডিও আপনাদের শুধু আমার জিজ্ঞাসা একটাই আদৌ কি সম্ভব এই পরিস্থিতি পরিবর্তন ঘটানো আমি যে
সম্ভব সম্ভব
এটা কি মুহূর্তের দুর্বলতা যে না আমি কিছুক্ষণ সময়ের জন্য সালমাকে দিয়ে কান্নাকাটি করলো সালমা আমি ব্যাকগ্রাউন্ডে মেঘলা খুব ট্রিক্স হয়েতে তুই মানে ওই দুর্বল মানুষকে করে আর কি এই টাইপের কিছু ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজাচ্ছিস মাঝে মাঝে তার জামিন পরে গানও দিচ্ছিস মানে মানুষকে ইমোশন করার যত রকমের এলিমেন্ট আছে সব ভালোবাসা বাংলাদেশের মাধ্যমে প্লেস করা হচ্ছে বিধায়
মুহূর্তের দুর্বলতার জন্য ছুটে আসা,
এই
পরিস্থিতির কি পরিবর্তন হওয়া উচিত না? দিনের পর দিন কি এই পরিস্থিতি চলতে থাকতে পারে? সালমার মতো মেয়েরা 8 বছর বয়সে 50 ঊর্ধ্ব কোন বুড়ো ভামের লালসার শিকার হবে, এটা কি মেনে নেওয়া যায়? 8 থেকে 12 বছর বয়সের মধ্যে 100 times বিভিন্ন নোংরা মানুষের ক্ষুধার শিকার হবে, এটা কি মেনে নেওয়ার যোগ্য? ওই জায়গা থেকে কোন সময় কল্পনাতেও নিজের পরিবারের কথা কাউকে ভাবতে পারি?
না।
যদি না পারি তো অন্য মানুষের ক্ষেত্রে এই ঘটনা ঘটতে দেওয়া কি বন্ধ হওয়া উচিত না? মানুষ হিসেবে কি এটা আমাদের দায় না?
জি গুরু।
যদি দায় হয়ে থাকে, এটা যদি মুহূর্তে দুর্বলতা না হয়ে থাকে, কি করার আছে আমাদের বলুন আপনারা?
গুরু আমার একটা কথা বলার আছে।
একে একে সংক্ষেপে বলবেন, খুব তাৎক্ষণিক বলবেন, অনুষ্ঠান শেষ করার সময় চলে এসেছে, আমার মাইক্রোফোনটাও দিয়ে দিলাম, বলুন আপনারা বলুন।
গুরু আমার একটা কথা বলার আছে যে আমার সামর্থ্য অনুযায়ী আমি কিছু নিয়ে আসছি। আমার একটা কথা যে বাংলাদেশে অনেক ধনী ব্যক্তি আছে, তাদের সামর্থ্য অনুযায়ী গরিবদের পাশে দাঁড়াক, তারা সাহায্য করুক এবং বাংলাদেশের সবাইকে এভাবে এগিয়ে নিয়ে যাক।
জি গুরু, আমি একটা কথা বলতে চাই। আমি গত বৃহস্পতিবারে যে ঘটনাটা শুনছিলাম, সেটা শোনার পরে ভাবছিলাম যে ভালো একটা প্রস্তুতি নিয়ে আসবো, কিন্তু আজকে যে তানিয়ার যে কান্নাকাটি শুনলাম, শুনে আর ঘরে থাকতে রুমে থাকতে পারলাম না, তাই অল্প কিছু নিয়ে আমি এখানে ছুটে এসেছি। কিন্তু আসার যে সামনে যে বৃহস্পতিবারে, অবশ্যই আমি একটা প্রস্তুতি নিয়ে আসব। আমি ঢাকা সিদ্দিক বাজার থেকে এসেছি। তবে গুরু এই প্রেক্ষিতে একটু বলে রাখি যে আমরা ঈদের আগ দিয়ে অনুষ্ঠান হয়তো কন্টিনিউ করার প্ল্যানিং এ ছিল না, অনুষ্ঠান কন্টিনিউ করেছি। এবার আপনার উদ্যোগ যদি হয়ে থাকে একটা জামা, একটা পুরাতন জামা, সেটি নিয়ে আপনি হাজির হয়ে যান আমাদের ঢাকা এফএম এর অফিসে, 15th floor গুলশান 1 নাভানা টাওয়ার, এখানে চলে আসুন। এর জন্য আর বৃহস্পতিবার পর্যন্ত অপেক্ষা করার কোন প্রয়োজন আছে বলে আমি মনে করি না। যেভাবে ছুটে এসেছেন এই রাতে, যখন যে মুহূর্তে পারবেন আপনারা সরাসরি আমাদের এখানে এসে আপনাদের কন্ট্রিবিউশনটা পৌঁছে দেন। আর আমরা কথা দিচ্ছি আপনাদের এভরি সিঙ্গেল কন্ট্রিবিউশন, যেটি আমরা ফেসবুক এবং আমার প্রোগ্রামের মধ্য দিয়ে আমি আপডেট দিব আপনাদেরকে, যাতে করে আপনারা জানতে পারেন আপনাদের এই কন্ট্রিবিউশন কোথায় কোথায় কিভাবে ব্যবহৃত হলো। আমরা সাভারের রানা প্লাজার ওই ট্র্যাজেডির পরেও কিন্তু আমরা সবাইকে আপডেট দিয়েছি যে কত টোটাল কালেকশন কত ছিল, এবং সেটা এনাম মেডিকেল কলেজে আমরা কন্ট্রিবিউট পৌঁছে দিয়েছিলাম সেই ব্লাডগুলো, যেটা আপনাদেরকে ফেসবুকে ছবি তুলে দেখিয়ে দিয়েছি আর কি। এরকমভাবে সমস্ত কিছু আপ টু ডেট দেওয়া হবে আপনাদেরকে। জি আপনারা কিন্তু সবাই সমানে চলে আসুন, সময় একেবারেই নাই, যার যা মনের কথা আছে। আমার শুধু কোয়েশ্চেন একটাই, যেটা কি শুধুই মুহূর্তের দুর্বলতা হয়ে থাকবে নাকি এই ঘটনার পরিবর্তন হবে? পরিবর্তন কি হওয়া উচিত? জোরে বলুন তো একটু, আকাশকে ফাটায় বলুন তো, আসলেই হওয়া উচিত? দিনের পর দিন কি এই পরিস্থিতি চলতে দেওয়া যেতে পারে? পশ্চিমা সংস্কৃতির নামে 1000 বছরের স্বপ্নে লালিত আমার আপনার সংস্কৃতি, এটা কি ধ্বংস হতে পারে?
না, কখনোই না, নেভার।
8 বছর বয়সী কোনো মেয়ে কারো যৌন তৃষ্ণা মেটানোর কোন পণ্য বা কোন ভোগ্যতে রূপান্তরিত হতে পারে? আমরা আমাদের পরিবারের যে ভবিষ্যৎ সদস্যগুলো আমাদের হাত ধরে আসছে, আপনারা বেশিরভাগই 20 থেকে 30 বছর বয়স সীমার মধ্যে আপনারা যাবেন, হয়তো বড় একটা ইনস্টিটিউশন একটা মানুষের জীবনে, সেটি হচ্ছে বৈবাহিক ইনস্টিটিউট সম্পর্ক। তখন আমরা কি কখনোই কল্পনা করতে পারি যে শাহিদা বা সালমা বা বিলালের মতো সন্তানদের অবস্থায় ফেলে রেখে যায় আমাদের অনুরোধজাত সন্তানকে? এমন চিন্তা কি কেউ করেন? তাহলে পরিবর্তনটা এখন এই মুহূর্ত থেকে আসা উচিত। কি করা উচিত, কি করতে চান আপনারা, কি করলে এই পরিস্থিতিগুলো একদম একদম আমরা ঢেকে ফেলতে পারবো, দারুণ একটি ভালোবাসার বাংলাদেশকে আমরা পরিণত করতে পারবো? আপনারা বলুন, এবং খুব চটজলদি বলবেন, আপনাদের জন্য সময় প্রায় 3 থেকে 4 মিনিট, এর মধ্যে যে যতটুকু পারার বলবেন। জি প্লিজ প্লিজ।
আমি জহিরুল ইসলাম রামপুরা থেকে আসছি। আমি একটা কথাই বলবো যে মানুষ মানুষের জন্য, এই কথাটা যদি সত্যি হয় তাহলে আমাদের সমাজে অনেক দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় মানুষ বিভিন্ন নির্যাতিত হচ্ছে, এমনকি পথে ঘাটে হচ্ছে, বাসে হচ্ছে, বাসায় হচ্ছে, এভরিওয়ার, সব জায়গায় মানুষকে নির্যাতিত হচ্ছে। তো এটা মানুষ হিসেবে মানুষের মেন্টালিটি, মূল কথা হচ্ছে এটা চেঞ্জ করা দরকার, যে মানুষের প্রতি মানুষের যে মমত্ববোধ, মানুষের প্রতি মানুষের ভালোবাসা, এই জিনিসটা নিজের থেকে ফিল করতে হবে। আর এই জিনিসটা যদি ফিল করে তাহলে কখনোই সে মানুষের সাথে মানুষ কখনোই খারাপ ব্যবহার করতে পারবে না।
অনেক অনেক দারুণ একটি কথা বলেছেন এবং সেটিরই উদ্যোগ কিন্তু আমরা ওই জায়গা থেকেই কাজ করছি। মিডিয়া এই জায়গাতে অনেক বড় একটি রোল প্লে করতে পারে আমি জানি, সেই কারণে আমরা আমাদের জায়গা থেকে সেই চেষ্টাটা করছি ভালোবাসার বাংলাদেশের মাধ্যমে, যে মাইন্ডসেট একটা পরিবর্তন নিয়ে আসা। কাজগুলো তো আলটিমেটলি আপনাদের সবাইকেই করতে হবে, আমাদের সবাইকেই করতে হবে, সেই সেই কাজ করার জায়গাটা থেকে আমরা যেন সরে না যাই। আরেকটি প্রাসঙ্গিক অনুরোধ করে রাখি, আমি জানি যে ল এনফোর্সমেন্ট এজেন্সির অনেকেই আমাদের অনুষ্ঠানটি শোনেন, যারা পুলিশে আছেন, র্যাবে আছেন বা বিভিন্ন বিভিন্ন বিজেপিতে আছেন, আর্মিতে আছেন, তারাও আমাদের অনুষ্ঠানটি শোনেন। মনের টানে বা এটাকে আপনারা আপনাদের দৃষ্টিতে ছেলে মানুষই বলুন না যাই বলুন না কেন, ভালোবাসার টানে এ মানুষগুলোকে কন্ট্রিবিউট করার জন্য যারা ছুটে এসেছে তারা আবার ফেরত যাবে বাসাতে। পথিমধ্যে যদি কোনো কোনো নেগেটিভ কোনো এভিডেন্স কারো ক্ষেত্রে না পান, আপনাদের রাইট আছে সবাইকে ক্রস চেক করার যে তারা জন নিরাপত্তাহীন কোনো কাজের মধ্যে জড়িত আছে কিনা, যদি সে ধরনের কোনো এভিডেন্স কারোর মধ্যে না থাকে, সত্যি যদি তারা মানবিকভাবে আমাদের ভালোবাসা জানাতে ইন্টেনশন থেকে এখানে এসে থাকে, তাদেরকে যেন কোনো রকমের নাজেহাল না করা হয়। আমরা জানি যে ভালোবাসার বাংলাদেশের সাথে আপনারাও দারুণভাবে সম্পৃক্ত এবং অবশ্যই আপনারা সেই ব্যাপারটাকে আপনারা আমলে নেবেন। জি, আপনাদের জন্য সময় আর তিন থেকে চার মিনিটের মধ্যে খুব অল্প অল্প করে সবাইকে বলার সুযোগ দিন যে যে বলতে চায়।
গুরু আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইউসুফ বলছি, আমি আসছি রামপুরা থেকে। গুরু, একটা কথাই সবাই বা আমরা মানুষ হিসেবে যদি একটা কথা সবসময় খেয়াল করি যে জীবের প্রেম করার জন্য সেই জন্য সে বিষয়ে ঈশ্বর, এই কথার তো আর কোন বিকল্প থাকে না। মানুষের মধ্যে ঈশ্বর থাকে যদি তার ভালো কর্মের মধ্যে, তো মানুষকে তার ভালো কর্মে যদি আগাতে পারে বা মানুষ তাকে নিজেকে নিজে যদি বিচার করতে পারে, সবচেয়ে বড় আদালত তার বিবেক। এই বিবেক যদি মানুষকে ভালো কাজের দিকে আগাই নেয় তাহলে তো গুরু আর কোনো যে খারাপের কোনো চিহ্ন বিন্দু মাত্র আর লেশ মাত্র থাকে না। তো আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে, নিজেদের মন মানসিকতা চেঞ্জ করতে হবে, মানুষের জন্য মানুষকে ভালোবাসার জন্য একটা আত্মত্যাগ সেটা মানুষকেই করতে হবে।
আমি অনুষ্ঠান শেষ করব বন্ধু, একেবারেই হাতে সময় নাই, আপনারা এই রাত বিরাতে এখানে এসেছেন, আপনারা কন্ট্রিবিউট করেছেন, আমি একেবারেই যৎসামান্য একজন মানুষ, স্রষ্টার সুযোগ করে দিয়েছেন যে আপনারা আমার ডাকে আহ্বানে সাড়া দিয়ে এখানে এসেছেন, সেই সম্মানিত হওয়ার আপনার দিকে বারবার চোখ যাচ্ছে, কারণ আপনি যে অভিব্যক্তি নিয়ে তাকাচ্ছেন, যে অভিব্যক্তি নিয়ে দাঁড়িয়ে আছেন, খুব কম কপাল যাদের আছে, খুব কম মানুষের ভাগ্যে এই জিনিসটা জোটে। আপনার অভিব্যক্তি স্পষ্ট করে বলে দিচ্ছে যে মানুষটা আমার সামনে দাঁড়িয়ে কথা বলছে কি আমি ভালোবাসি, এর প্রশ্নে আমার শ্রদ্ধাবোধ আছে, প্রত্যেকটি কথা আমি বিশ্বাস করি। এরকম যদি স্রষ্টা বারবার বলেছেন যে এরকম যদি একটা মানুষ পৃথিবীতে কেউ জন্ম রেখে যেতে পারে তার জীবন পরিপূর্ণ, তার জীবন সত্যি পরিপূর্ণ, তা আপনার অভিব্যক্তি, আপনার আমার দিকে তাকানো, আপনার চোখের যে চোখের কোণে পানি ঠিক আসার আগ মুহূর্তে অবস্থা, আপনার টোটাল ওভারঅল যে ফ্লেভার, এবং সেই ফ্লেভার স্পষ্টতে বলে দিচ্ছে যে গুরু এতেশাম আপনার প্রতি আমার সেই ভালোবাসা, সেই বিশ্বাস, সেই আস্থা আছে, এবং আমি ধন্য হচ্ছে এই কারণে। এরকম একটা মানুষও যদি আমার মনের মধ্যে আমি এই জিনিসটা পয়দা করে দিয়ে পৃথিবী থেকে যেতে পারি আমার কোনো আফসোস নাই। জি, আপনি কিছু বলুন।
গুরু, আমার নাম রাসেল বিশ্বাস, আমি রামপুরা থেকে এসেছি। আমরা চার ভাই মূলত এখানে আসছি, আমি প্রোগ্রামটা আপনার কন্টিনিউ প্রতিদিনই প্রোগ্রামটা শুনি। তা আমি মূলত ব্যবসা করি, ছোটখাটো একটা স্টক লটের ব্যবসা। আমি আজকে কিছু কাপড় চোপড় নিয়ে আসছি, 16টা আপনার টি শার্ট এবং আর 13টা মোটামুটি যা পারছি এটা নিয়ে আসছি। তা আসলে যখন তানিয়ার যে ঘটনাটা শুনলাম, মানে ঘরে বাসায় থাকতে পারি নাই।
আচ্ছা, তানিয়ার একটু ধাম করে নিয়ে আসুন না, সাইদ অনুষ্ঠান শেষ করে ওই ওকে চলে গেছে।
তখনই আসলে আমার ফ্রেন্ডদের বললাম যে চল আমরা
তানিয়াকে নিয়ে আমরা ওকে স্টুডিওতে যাব।
স্টুডিওতে যে দেখি ওখানে কিছু আসলে দিয়েছে। আগে থেকেই আমার পরিকল্পনা ছিল যে এখানে আসার জন্য, আসলে সময়ের ব্যস্ততার কারণে এখানে আসতে পারিনি।
আর আমি তো বিদায় নিয়ে নিই সবার কাছে। জি জি, শেষ করুন।
আপনার কাছে আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আসলে এই ধরনের একটা প্রোগ্রাম উদ্যোগ নিচ্ছেন। আসলে যে পথ শিশুদের জন্য আসলে সবাই চিন্তা করে না, সবাই যদি আপনার
কথা, আরেকটি কথা আমি বলে রাখি, খুব প্রাসঙ্গিক আপনার এই কথার প্রেক্ষিতে মনে পড়লো, আমার নাম নিয়ে কিন্তু অনেকে ধান্দাবাজি করার চেষ্টা করে ফেসবুকে, ইন্টারনেটে।
জি,
খবরদার কেউ বিশ্বাস করবেন না, আমি 4.5 বছর মিডিয়াতে আছি, আমি কখনো কারোর সাথে ইন্টারঅ্যাক্ট করি না, সরাসরি কারোর সাথে আমার যোগাযোগ করি না, ইচ্ছা করেই করি না, কারণ যত যোগাযোগ করব তত আমার নিজের প্রশ্ন অহংবোধটা আসবে, তত ধান্দাবাজি আমার মধ্যে ঢুকবে, তত আমি এই জায়গা থেকে সরে যাওয়ার সম্ভাবনা আছে। এই কারণে আমি কোনো সময় ইন্টারঅ্যাকশনে যাই না। কেউ যদি ইন্টারঅ্যাক্ট করে আমার নাম দিয়ে তাহলে অবশ্যই বিশ্বাস করবেন না, বুঝবেন যে সেটা ভণ্ড বা প্রতারণা করছে আপনাদের সাথে। কারণ এই যে বিভিন্ন সময় আপনাদেরকে আহ্বান করি আর এইভাবে ছুটে ছুটে আপনারা আসেন, পাগলের মতো কন্ট্রিবিউট করেন, এই সুযোগটা অনেকে নেয় বা অনেকে নিবে এটাই স্বাভাবিক, বিশ্বাস করবেন না কখনো। কারণ আমি আসলে দৃশ্যপটে আসি না, কখনোই আসি না, কারোর সাথে ইন্টারঅ্যাক্ট করি না, কোন রকমের কমিউনিকেশন আমার কারোর সাথে হয় না, কারোর সাথেই না। জাস্ট প্রোগ্রাম করে আমি হারিয়ে যাই। আমি জব করি একটি কোম্পানিতে, সেই কোম্পানির জব আমার বাড়ির কাজ সেগুলো নিয়েই থাকি। ইনফ্যাক্ট আমি এই শহরেই থাকি না। সো প্লিজ কেউ কোন রকম বিশ্বাস করবেন না, এই কথাগুলো অনেকে সুযোগ নিচ্ছে, ম্যানিপুলেশন করার চেষ্টা করছে, যা হয় আর কি, যে রাত বিরাতের কথা শোনায় 100 লোক চলে আসতেছে, 600 লোক আসতেছে, এই সুযোগ অনেক অনেক কিছু প্রতারণা করার চেষ্টা করবে, সেটা কখনোই আমি কথা দিচ্ছি আমার নাম নিয়ে কেউ কখনো সুযোগ নেওয়ার চেষ্টা করলে ভাববেন যে এটা বাটপারি। হ্যাঁ হ্যাঁ, একটু আপনি বলবেন, তার আগে আমি আর দুইজনকে কথা নিই, ওরটা নিয়ে আর ওরটা নিয়ে শেষ করব, আর যে তানিয়ার কথা বলছিলেন তানিয়া এখানে উপস্থিত, তানিয়াকে অনুষ্ঠান শেষ করবো। জি, এক লাইনে
আসসালামু আলাইকুম গুরু, প্রথমে আমার সালাম নিবেন, অনেক ধন্যবাদ জানাই এবং ঢাকা 90.4 কে অনেক থ্যাংক জানাচ্ছি আমার তরফ থেকে। তো আসলে আমরা আপনার প্রোগ্রামটা মেলাদিন ধরে শুনি, আমরা ব্যাচেলার থাকি, তো আমরা তিন বন্ধু আপনার শ্যামল যাদব আর মহমুদ থাকি, ওখান থেকে টেসি ইঞ্জিনিয়ার স্টুডিয়ার্স আসছি, এবং কি আসলে আমি নিজেকে আমি স্থির রাখতে পারলাম না যে আজকের ইয়েটা বিষয়টা আমার কাছে খুবই খারাপ লাগছে, তানিয়ার আর যে সালমার জীবন কাহিনীটা শুনে। আসলে মানুষের লাইফটা এমন,
আমরা এটারই পরিবর্তন চাই, শেষ করি, একদম হাতে সময় নাই, যে আপনি চলে আসেন, আপনি চলে আসেন, থ্যাংক ইউ। একদম দুই এক লাইন।
জি, আমি সুমন মধ্যপাড়া থেকে আসছি। তো আমি প্রথম যেটা বলবো সেটা হচ্ছে ওদের আসলে যারা পথে শিশু, এদের প্রথম যে কষ্টটা হচ্ছে এদেরকে যদি লক্ষ লক্ষ টাকাও দেওয়া হয় তারপর আমার মনে হয় না প্রকৃতভাবে এরা সুখী হবে। কি জন্য? কারণ এদের কিন্তু বাবা মা বা পরিবার কেউই নেই। সো যার বাবা বা মা নাই সেই বুঝে যে তাদের কষ্টটা কি। সো আরেকটা যেটা, আমি একটা রেস্টুরেন্টে জব করি খুব কাছে, সো সেখানে যেটা হয় শেয়ার টু কেয়ার নামের একটা এনজিও আছে, সো ওইখান থেকে আমাদের একটা ইন্টারেস্ট নেওয়া হয়, সো বেশ ভালোই কালেকশন হয়। শুধু আমাদের রেস্টুরেন্ট নয়, এটা অনেক রেস্টুরেন্ট থেকেই নেওয়া হয়। প্লাস আমি একদিন বাইরে গেলাম, সেই সময় দেখলাম কিছু ফরেনার তারা ছবি তুলতেছে ওদেরকে সাহায্য করার জন্য। তো অনেকেই দেখতেছি এরকম সাহায্য করার জন্য বিভিন্ন ভাবে টাকা কালেক্ট করতেছে। সো এইগুলো আসলে কোথায় ইউজ হচ্ছে, এগুলো আদৌ ইউজ হচ্ছে নাকি এগুলো মিস ইউজ হচ্ছে?
এগুলোর জন্য সবচেয়ে জরুরি হচ্ছে, আমরা তো আসলে কোনো প্যারালাল গভর্নমেন্ট চালাই না, আমরা মিডিয়াতে আসলে কাজ করছি। আমরা অনুরোধ করব বাংলাদেশের দাপ্তরিক কাজে যারা আছেন, স্পেশালি যারা এই ব্যাপারগুলোকে দেখাশোনা করেন, তারা যেন এই ব্যাপারটাকে অবশ্যই একটু ক্রস এক্সামিন করে দেখা হয় যে সত্যি আমাদের ভালোবাসা, আমাদের মহব্বত যেটা টাকা হয়ে পৌঁছাচ্ছে সেই জায়গাগুলোতে, সেটি সঠিক জায়গায় পৌঁছাচ্ছে কিনা। অনুষ্ঠান শেষ করে
আমি মনে করি আজকে জায়গায় যারা আসছে সবাই ভালোবাসা টান আসছে এবং সবাই প্রকৃত। তবে যেভাবে টাকা এই খাতে যেই টাকা যেভাবে বিভিন্ন দিক থেকে আসতেছে, এই টাকাগুলো যদি সঠিকভাবে ব্যয় হইতো আমার মনে হয় না যে বাংলাদেশে কোনো পথ শিশু থাকতো। বিকজ অফ আমাদের রেস্টুরেন্ট থেকে যে পরিমাণ টাকা কালেক্ট হয় শুধু আমাদের রেস্টুরেন্ট থেকে, সেটা আমি মনে করি আমাদের পার টেবিলে, সাপোজ আমাদের পার টেবিল হচ্ছে 20 টাকা মিনিমাম। সো মিনিমাম হচ্ছে 20 টাকা, আর এখানে মিনিমাম 20 টাকাও দেয় না, 200-500
যেগুলো এই কন্ট্রিবিউশনটা করা হচ্ছে এরকম। শুধু আপনি শেয়ার অ্যান্ড কেয়ারের কথা বললেন, এরকম 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 হয়তো অনেক অনেক এনজিও আছে এবং সেটি দেখার দায়িত্ব আমাদের এর জন্য ডেডিকেটেড মন্ত্রণালয়ে আছে। আমরা অনুরোধ করব তাদের কর্তা ব্যক্তিদেরকে অবশ্যই এই ব্যাপারটাকে,
আমি মনে করি এটা নিয়ে যারা বিজনেস করে আগে তাদেরকে
বন্ধ করা উচিত। এবং বিভিন্ন সময় আমাদের এই কথাগুলো এসেছে, কিছুক্ষণ আগেও আমি বলছি,
মানুষ কিন্তু কিছুক্ষণ আগে কান্তি বলে গেছে,
আস্থা হারিয়ে
গেছে। এখন আমাদের অনেক সময় দেখা গেছে রাস্তায় কেউ দিতে গেলেও ডাউট হয়,
সেটাই
আসলেই তার হাত নাই কিন্তু নিজের দিতে ডাউট হয় যে আসলে কি সত্যিকারের হাত নাই নাকি সে অভিনয় করতেছে।
বাস্তব কিন্তু সবচেয়ে বড় যেটা ব্যাপার, আমার এই মানসিক যোগাযোগ, আমার এই দেয়ার যে মানুষ,
একটা জিনিস আমি ট্রাই করি যে আমি আজকে 7 বছর হচ্ছে ঢাকা আসছি, সো আমার ছোট থাকতে মা মারা গেছে। সো মা মারা যাওয়ার পর আমি যখন স্কুলে যাইতাম তো সবসময় একটা জিনিস কাজ করতো যে সবাই বাসায় যাবে, তো বাসায় যাওয়ার পর দেখা গেছে সবাই তার মা ডাক দেবে যে খাইতে আসো বা কিছু। সো আমার ওই জিনিসটা কাজ করতো, বাসায় গিয়ে আমার নিজের খাবার নিজের খাইতে হতো, নিজের কাপড় চোপড় নিজের করতে হইতো, ধুইতে হইতো। পরে আমি যাই হোক ঢাকায় আসি, আস্তে আস্তে যাই হোক, হ্যাঁ এখন বুঝি আসলে মা না থাকলে যে জিনিসটা কি। সো এদের কিন্তু শুধু মা না, পরিবারের কেউই নাই,
ঠিক আছে, ওদের আপনি যত কাপড় চুপড় আমরা যাই দিই না কেন বা টাকা পয়সা যাই দিই, ওরা কিন্তু প্রকৃত ভাবে সুখটা পাবে না। সো যারা এটা নিয়ে বিজনেস করে তাদের আসলে বোঝা উচিত যে আমরা কাদেরকে নিয়ে বিজনেস করতেছি।
এবং এই কথার সূত্র ধরে ওর কথার মধ্যে দারুণ একটি বিষয় এসেছে এবং খুব রিয়েলিস্টিক কথার, তো সেই কথার সূত্র ধরে অনুষ্ঠানটাকে শেষ করে নিয়ে আসি। এটি একটি ছোট্ট প্রয়াস, অনেকগুলো প্রচেষ্টার মধ্যে ছোট্ট একটি প্রয়াস যে আমরা আজকে ঈদের আগ দিয়ে এই পথ শিশুগুলোকে অন্তত একটা কাপড়ের ব্যবস্থা করে দেবো, সেটি নতুন হোক আর পুরাতন হোক, এটা ছেলে মানুষই চাওয়া। এটা দিয়ে কি ওই মানুষগুলোর প্রাণগুলো বেঁচে যাবে? অবশ্যই না। অনুষ্ঠান চলাকালীন সময় আপনারা খেয়াল করলে টের পাবেন যে আমি বারবার এই কথা বলছিলাম, এটি একটা ছেলে মানুষই চাওয়া, অন্তত আজকে রাতের জন্য তা নিয়ে এটা ভালো থাকো। আজকে ঈদের দিন ওর জন্য হলো সালামাটা একটা ভালো পোশাক পরে থাকো, একটা ছেলে মানুষই চাওয়া। কিন্তু আমরা চেয়েছিলাম জীবনটাকে বাঁচিয়ে দেওয়া যায় কিভাবে, সেই কারণে কিন্তু জিসান এবং তার পরিবারকে আমরা আমন্ত্রণ জানিয়ে তাদেরকে রিপ্রেজেন্ট করাইছি যে এইভাবে হলে এই পথ শিশুগুলোকে আর পথের কোনো বাকি এই জঙ্গলি অবস্থায় নোংরা অবস্থায় দাঁড়িয়ে থাকতে হবে না ছিন্নমূল চেহারা নিয়ে। সেই জন্যই কিন্তু এদেরকে রিপ্রেজেন্ট করিয়েছি। সান ওর নাম তানজিনা, তানজিনাকে এভাবে রিপ্রেজেন্ট করানো যে এই কাজগুলো কিন্তু অনেক সহজ করে দেয়। তানজিনা ওর বাসাতে যে কাজের জন্য যে মানুষটি ডেডিকেটেড আছে তার সাথে যে বিহেভটা করে, তার সাথে যে ভালোবাসার মমত্ববোধের সম্পর্ক, সে সম্পর্কটা যদি সালমা তার জীবনে সেই প্রথম যখন বাড়িতে কাজের জন্য গিয়েছিল তখন যদি পেত, তাহলে কি সালমার 8 বছর থেকে 12 বছর এই 4 বছরের অন্ধকারপূর্ণ এই সময়টা পার হতে হতো? হতে হতো না। আমি ওই জায়গাতেই কিন্তু স্পেশালি হিট করেছি, আমি বারবার ওয়ে আউটের কথা বলছি, রিজলভের কথা বলছি। আপনারা নিজেরাও জানেন যে আমি আমার জায়গাতে অন্তত চেষ্টা করি যে রিজলভ কি হতে পারে। প্রবলেম নিয়ে তো সবাই কথা বলে, মিডিয়া ইজ অল অ্যাবাউট প্রবলেম প্রবলেম এন্ড প্রবলেম, কিন্তু আমরা রিজলভের একটা ওয়ে আউট চিন্তা করি অ্যাটলিস্ট। তো সেই ওয়ে আউটটাই কিন্তু এইটা, যেটা আমরা মেসেজ দিয়েছি একটি ঘটনার মাধ্যমে, যে ঘটনাটা উপস্থাপিত হয়েছে যার কথা বলছিলাম, জিসান এবং তার পরিবার, জিসানের বাবা জিসানের মা সবাইকে নিয়ে আসা, কিন্তু তাদের কোনো অ্যাডভার্টাইজমেন্ট করার জন্য না। জিসানকে আমি চিনেছি গত প্রোগ্রামে, আপনারা জানেন জিসান ওই যে একটা ওর মা একটা শার্ট দিয়েছিল, সেই শার্টটা নিয়ে আসলো, পরে আমি বিলালকে আমরা ওইটাই দিলাম। জিসানের পরিবারটাকে রিপ্রেজেন্ট করানোর উদ্দেশ্য ওইটা, যে ও যেমন সাকিবকে ওরা নিয়ে নিয়েছে 5 বছর আগে থেকে, সেই রকম ভাবে সেই জায়গাতে যদি আমরা নিজেরা কন্ট্রিবিউট করি, ভালোবাসাকে বন্টন করলে কখনো কমে এ তো বাড়ে। একটা মানুষের খাবার পারপাজে পরিধানের জন্য যে পরিমাণ জিনিসের প্রয়োজন সেটা এফোর্ড করতে কি খুব বেশি খরচ হয় না? শুধু ওই মাইন্ডসেটটা প্রয়োজন, ওই মাইন্ডসেটটা যদি চলে আসে তাহলে কি আর 2 মাস 6 মাস বা 1 বছরের মাথায় এই তিলোত্তমা শহরে কোনো পথের বাকি একটা ছিন্নমূল পথ শিশুকে কি পাওয়া সম্ভব? সেটাই কিন্তু আমাদের আলটিমেট টার্গেট, আর এটি হচ্ছে উপলক্ষ। একটা তো উপলক্ষ দরকার, যে উপলক্ষকে ঘিরে আমরা সবাই একসাথে থাকবো, ভালোবাসা প্রবণ এই মানুষগুলো একসাথে।
আমি আরেকটু একটু গুরু, আমি যে রেস্টুরেন্টে চক করি ওখানে 250 গ্রাম গরু মাংস বিক্রি হয় 14,000 টাকা, 250 গ্রাম গরু মাংস বিক্রি হয় 14,000 টাকা, ওটা ইম্পোর্টেড, হ্যাঁ, এবং খুবই এক্সপেন্সিভ।
250 গ্রাম গরু মাংস মানে এক পোয়া, একটু খোলা মেলা করে বিশাল,
এটা নাম হচ্ছে কোবে বিফ, 500 টাকা বিফ,
হোয়াটএভার, মানে কি বিফ তো না,
বিফ, ইটস বিফ,
14,000,
14,000 টাকা, বাট এখন আরো একটু বেশি, আরো বেশি এখন বাড়ছে। ইভেন ওখানে আমি নাম বলতে চাই না, 4-5 জন খেতে গেলে 60,000-70,000 টাকা আমাদের বিল হয়, ঠিক আছে? তো চিন্তা করেন তার এত হিউজ পরিমাণ টাকা ওখানে ভাঙতেছে, আমাদেরকেও দিতেছে, আমাদেরকে 20,000 টাকা টিপস দেওয়া যায়, 25,000 টাকা
এট এ টাইম,
এট এ টাইম, নট অনলি 20,000, আমাদের 4,000-5,000 টাকা পার পার্সন করে দিচ্ছে, 40,000 টাকা পর্যন্ত তারা টিপস দেয়।
এগুলো তো হাজার হাজার কোটি টাকা ব্যাক মানি,
বাট আমি নিজে দেখছি,
দেখা যায়
আমি নিজে দেখছি আমার পকেটে টাকা ঢুকাই দিয়ে গেছে, ঠিক আছে, 3,000 টাকা, অথচ সে রিক্সা, আমি তাকে রিক্সা ঠিক করে দিয়েছি এক ফরেনার, সে রিক্সাওয়ালার সাথে সে ভাড়া নিয়ে ই করতেছে,
তালাপোকার জীবন ওরা বরণ করে, এই শো অফ করা, এই তালাপোকার জীবন ওরা নিয়ে নেয়। আমরা একটা দিনই বাঁচবো, সিংহের মতো করে বাঁচবো, এবং স্রষ্টার কাছে সে প্রার্থনাই করে যাই যে স্রষ্টা এত শো অফ এর প্রয়োজন নাই, আমার নিড এত বেশি না, সেই কারণে হয়তো আমি মানুষকে দেয়ার মানসিকতা অনেক বেশি ভাবে পোষণ করি, যার নিড একেবারে ইনফিনিটি, যার নিড কখনোই ফুলফিল হবার নাই, সে তো রিক্সাওয়ালার সাথে বার্গেন করবে 3 টাকার জন্য।
আমি একটা কমিটমেন্ট করতে চাই আজকে, আমি মানে আজকে যে অনুষ্ঠানটা হচ্ছে, আমি চাই আপনাদের অনেকগুলো প্রোগ্রাম আছে, এই যে প্রোগ্রামটা এটা কন্টিনিউ
করাটা উচিত
শুড বি তাই হবে
আর যেটা মানে আমি পার্সোনালি যেটা বলতেছি আমাদের সবার যে এজটা এখন যেখানে যারা আসছি সবার হচ্ছে আবেগ এবং ইমোশন কাজ করে খুব বেশি সো এই ইমোশনটা ধরে রাখতে পারলে আই থিঙ্ক এটা খুবই বেটার সো আর যেটা আমি যেটা করব যে এখন থেকে প্রতি মাসে আমি মানে কোন মানে ডেট না যদি এরকম কোন ইয়া থাকে আমি আসব আমার যতটুকু সাধ্য
পারব এইখানে না এইখানে না নিজ উদ্যোগে আমি চাইবো যে আপনি এটা এটা এই যাদের প্রয়োজন আছে এমন কোন মানুষের কাছে পৌঁছে দিবেন কারণ আমি কোন ইকোনমিক কন্ট্রিবিউশন এখানে নেই না যে ধরনের ইকোনমিক কন্ট্রিবিউশন এর আগে আপনারা করেছিলেন সেটা কিন্তু ডেডিকেটেড কোন অ্যাকাউন্টে করেছিলেন
গুরু সবকিছুর কিন্তু একটা নৌ মাঝি দরকার
আমরা সবসময় আছি সবসময় যদি জায়গায় আমাকে বসায় না আমারও মাথা
যদি আপনি আমাদের নেতা হন
না না এটা কখনোই না আমার প্ল্যানিংটা হচ্ছে এটা কখনোই সম্ভব না আমি অনুষ্ঠান শেষ করছি এটা প্ল্যানিংটা এরকম যে কোন একটা হয়তো ধর্মীয় কোনো ব্যাপার ওই ভদ্রলোক হয়তো এই ব্যাপারে ন্যাকটা তার বেটার সে তখন আমাদেরকে নেতৃত্ব দিবে কোন জায়গায় হয়তো ফাইন্যান্সিয়াল কোন একটা অ্যাক্টিভিটিস নিয়ে কাজ করার প্রয়োজন সেখানে হয়তো এক্সপার্টিস একজন আছে সে আমাদেরকে নেতৃত্ব দিবে জরুরি না যে একজন ব্যক্তি অন্ধভাবে নেতৃত্ব দিবে তার পেছনে আমরা সবাই একসাথে থাকবো কখনো এটা প্রয়োজন না আমি হয়তো কথা বলতে পারি কিছুটা সেই কারণে হয়তো সেই কাজগুলো আমি করছি বাট জরুরি না যে সব কাজের মধ্যে আমার সেই এক্সপার্টিস আছে যার যেখানে এক্সপার্টিস আছে সামনে থেকে সে রিপ্রেজেন্ট করবে আর আমাদের এই ভালোবাসার বাংলাদেশের একটি কমিউনিটি ফোরাম করতে যাচ্ছি খুব শীঘ্রই আমাদের ন্যাশনাল ওয়াইড একটা কভারেজ পেতে যাচ্ছে নভেম্বর ডিসেম্বর নাগাদ তখন আপনারা আপনাদের মাঝ থেকেই এই কমিউনিটিটা ফোরাম করবেন আবার আপনারাই সামনে থেকে নেতৃত্ব দিবেন কিন্তু নেতৃত্বের জায়গায় কখনো আমাকে চিন্তা করবেন না সব তখন থাকবে হয়তো আপনাদের গুরু ক্যারেক্টারটা ধ্বংস হয়ে যাবে যেটা আপনারা কখনোই হয়তো চান না
অবশ্যই না
কারণ মানুষ হিসেবে খুব সাধারণ আমিও আগুনের তাপটাকে ভয় পাই তাই সবসময় এই ফেম এই ইম্পর্টেন্সি এই মূল্যবান এই যে মূল্যবান ভাবতে শেখানো সেখান থেকে নিজেকে লুকিয়ে রাখি শেষ করছি বন্ধু অনেক ভালোবাসা অনেক মহব্বত অনেক টান অনেক কিছু সেগুলো নিয়ে আজকে শেষ করছি এবং এই কন্ট্রিবিউশন আমি নিতে থাকছি অলরেডি এবং সাইদ এটা বারো এটা পৌঁছে দেওয়া হোক আমাদের স্টোরে এবং একদম শেষ করছি প্রচুর কন্ট্রিবিউশন এখানে প্রচুর এগুলো সব পৌঁছে দেওয়া হোক স্টোরে পৌঁছে যাক আর আমি তানজিন আপনাকে বলছিলাম যে এখানে আরেকটি এক্সাম্পল যে এক্সাম্পলটা নিয়ে এসেছে ওর নামটা কি জানো
ওর নাম সোমা আমরা ওকে টুনি ডাকি
টুনি এখানে আছে সেই টুনিকে নিয়ে এসেছে এরকম ভাবেই টুনি এবং সাকিবদের মতো করেই কিন্তু ওভারনাইট পথ শিশুদের জীবন পাল্টে ফেলা সম্ভব তানিয়া ঘুমাচ্ছে এই যে কাঁদছিলে তখন যখন শুরু হলো আমার মা নাই বাবা নাই আমাকে কে দেখবে আমার এই বন্ধুরা বলছিল যে এই যাদের বাবা মা নাই তাদের 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 এই ব্যবস্থাটা হবে কিভাবে আমরা তখন বলছিলাম ভালোবাসার যদি এক্সিস্টেন্স থাকে ভালোবাসার এত বেশি পাওয়ার যে ভালোবাসা বিভিন্ন মানুষের হাত ধরে বহু গুণে আমাদের কাছে ফিরে আসবে তখন এই ভালোবাসাতেই বেঁচে থাকা সম্ভব দেখো তানিয়া কত মানুষ এসেছে এদের এই মানুষগুলো কি কখনো দেখেছো তুমি এদের চেহারা কখনো দেখেছো এই মুখগুলোকে কেউ জানে চেনে তোমাদেরকে কেউ কি তোমার ভাই বা মামা বা খালু কেউ লাগে এরকম কেউ কি কিন্তু দেখো রাত বিরাত এখন রাত বাজে প্রায় দুইটা তোমার কান্নাকাটি শুনে তোমার কষ্ট শুনে পাগলের মতো ছুটতে ছুটতে চলে এসেছে কাপড় চোপড় নিয়ে ঠিক আছে তোমার হক এই কাপড়গুলো থাকবে যেখানে যেগুলো কাপড় তোমার পছন্দ সেই কাপড়গুলো তুমি আগে নিবে বাকিগুলো তোমার মতো যে মানুষগুলো আছে কষ্টে তাদের কাছে আমরা পৌঁছে দিব এখন কি কিছুটা হলো ভালো লাগছে না যে এত মানুষ তোমাকে ভালোবাসে তোমার কথাই তোমার কান্না শুনে তোমার কাছে ছুটে এসেছে কিছু বলো তাদেরকে উদ্দেশ্য করে সেই মুহূর্ত সেই পরিস্থিতি হয়তো খুব বেশি দূরে নয় যখন সাকিব টুনি এদের মতো করে তোমার জীবনে দারুণ একটি সুখকর পরিবর্তন হবে অন্ধকারময় সেই সময়গুলোর কথা কখনো ভাবতেও হবে না মনটাকে একটু হালকা লাগছে সালমা যে কত মানুষ তোমাদের ভালোবাসায় ছুটে এসেছে এইভাবে
এখন অনেকটা হালকা লাগতেছে যে আমি আমার মনে কষ্ট রাখতে হলো সমাজের কাছে ভাগ করতে পারছি আমার এতটুকু ইয়া যে আমি এখানে এসে এতটুকু এত মানুষের সাথে কথা বলতে পারতেছি এই মানুষের কাছে আমার সবসময় দোয়া থাকবে যে আমাদের মতো নারীদের যেন এরকম আশঙ্কায় যেন না পড়তে হয় আর আমাদের মতো নারীদের জন্য ধরে না ঠেলে ফেলায় ওনারা। ওনারা যেন সবসময় চায় যে আমাদের বুকে জড়াই ধরতে, ওনারা যেন কোনো সময় আমাদেরকে আঁকড়ে না কষ্ট না দেয়।
অবশ্যই এই ভালোবাসায় থাকবে, সেই প্রতিজ্ঞায় নিচ্ছি বন্ধু। অনুষ্ঠান শেষ করছি বন্ধু, অনুষ্ঠানের একদম শেষ মুহূর্ত ঠিক না, আধা ঘন্টা সময় অতিক্রান্ত, সেহেরি খেতে হবে। যারা এসেছেন অনুরোধ থাকলো গিয়ে ঘুমিয়ে পড়বেন না, সেহেরি খাবেন তারপর ঘুমোবেন, না হলে আর একটা বড় পাপের ভাগী আমি হয়ে যাব। স্রষ্টা তো বলেছেন যে, স্রষ্টা বারবার বলেছেন তিনি যে এই সময়কার একটি কন্ট্রিবিউশন 70 গুণ কন্ট্রিবিউশন অন্য সময়ের কন্ট্রিবিউশনের চাইতেও বেশি। তো সেইটাতে যদি আমরা শরীক হতে পারি, দোষের তো কিছু নাই, কিন্তু তা করতে গিয়ে পাঁচটা স্তম্ভের একটি বড় হাকাম হচ্ছে রোজা, সেটা যেন আমাদের হাত ছাড়া না হয়ে যায়। যারা শুনছেন অথবা যারা এখানে এসেছেন, সেহরি খাবেন তারপরেই ঘুমাবেন, যারা ইসলাম ধর্ম বিলংস করেন তাদের উদ্দেশ্যে বলছি, একজনের যেন রোজা নামিস হয় আমাদের অনুষ্ঠানের কারণে। অনেক ভালো থাকবেন, অনেক সুখে থাকবেন, আর এই কৃতজ্ঞতা, এই মহব্বত, এই ভালোবাসা ইন রিটার্ন আপনাদেরকে দেওয়ার সুযোগ নাই। আপনারাই কিন্তু সাহস বাড়াচ্ছেন আমাকে দিনের পর দিন বড় বড় কাজ করার, ভুলে গেলে চলবে না। এই যে সাহস বাড়িয়ে গেলেন ব্লাড কালেকশনের সময়, এভাবে সাহস দিয়েছেন, এখনো এইভাবে সাহস দিচ্ছেন, ভুলে গেলে চলবে না। আমি কিন্তু আরো বড় বড় উদ্যোগ নিতে যাব, আরো অনেক বড় বড় উদ্যোগ নিতে যাব, নেতৃত্ব দিব না, নেতৃত্ব দেওয়ার আকাঙ্ক্ষাই আমার মধ্যে নাই, কিন্তু পথ দেখানোরও কেউ আমি না, পথ দেখাবে যারা এক্সপার্টিস তারা। আমি অ্যাটলিস্ট আহ্বান করব ভালো কাজের জন্য, এবং আমি আমি চাইবো না তখন যেন আমাকে এমন না হয় যে চোখ খুলে দেখছি শুধু আমি একা আমার স্টুডিওতে। ভালো থাকুন, সুখে থাকুন, আর জীবনটাকে অনেক বাঁচুন।
জি গুরু,
জি
আমি
শেষ,
আমার নাম মিলন,
মিলনের শেষ বক্তব্য দিয়ে অনুষ্ঠান শেষ করব।
আমি সালমার কান্না দেখে আর এই বাবুর কান্না দেখে আর ঘরে থাকতে পারলাম না। আমার মামা ইমরানের সাথে আমার বাচ্চার জন্য 6 পিস টি শার্ট নিয়েছিলাম, ওইটা নিয়ে আমি আপনার স্টুডিওতে চলে আসছি ওদের দেওয়ার জন্য আর আপনাদেরকে দেখার জন্য।
এটা কি নেওয়া যায় বন্ধুরা? অবশ্যই না, অবশ্যই না, না 6 পিচ নেওয়া যায় না।
আমি বলবো
মিলনভাই যেন বাচ্চার জন্য নিয়েছিলেন 6 পিচ, পুরোটা নেওয়া যায়? অবশ্যই না,
না আমি দিচ্ছি, আমি আমি আবার কিনে নেব গুরু ইনশাল্লাহ। আমি সেলাই, আমি একটা কোম্পানিতে জব করি, আমি ড্রাইভিং করি।
না না, ওটা এফোর্ড করতে অনেক কষ্ট হবে মিলন। আমি বলি 6 পিচের মধ্যে 3 পিচ এখানে দেন আর 3 পিচ ফেরত নিয়ে যান, আপনি পারবেন আমি জানি, বাট আমি এটা এফোর্ড করতে আপনার জন্য অনেক কষ্ট হবে।
আমি ড্রাইভিং করি গুরু, আমি যখন দেখি যে ছোট ছোট বাচ্চারা রাস্তা দিয়ে দৌড়াদৌড়ি করে আমার অনেক ভয় লাগে।
ঠিক আছে,
কোথা থেকে ওরা আসছে?
6 পিচের মধ্যে 3 পিচ, ঠিক আছে 3 পিচ আপনি দেন আর 3 পিচ ফেরত নিয়ে যান। আপনার বেসুমার টাকা থাকলে বলতাম যে আরো কিছু নিয়ে আসেন। জি জি জি, ভালো থাকবেন, ভালো থাকবেন, বিদায় নিচ্ছি একদিনে সবকিছু। জি সর্বশেষ সবার অনুমতি নিয়ে লাস্ট রাকিব।
রাকিব, আমি মতিঝিল থেকে আসছি। আমি আপনার বলবো যে আমি গতবারও এই দিনে আমি এরকম লোকের পাশে ছিলাম, আর এখন এইবার আমার এই সময়টায় আমার অবস্থা খুব খারাপ, তারপর আমি আসলে কিছু কিনতে পারিনি ওদের জন্য, আমি 500 টাকা দিতে চাই। আর আরেকটা কথা হলো, তারপর মানে আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার একটা ফ্রেন্ড ও বিদেশে থাকে আপনার।
আপনি যে 500 টাকা দিলেন ওটা পরে শুনবো আমি, এই 500 টাকা দিলেন কত টাকা পকেটে আছে?
১০০০ টাকা
দিয়ে দিলেন, তাই তো? পকেটে থাকলো কয় টাকা? সেটা
পকেটে টাকা আছে,
কত
পকেটে? 1,000 টাকা আছে।
এটা দিয়ে কতদিন চলতে হবে
সেটা আমি ম্যানেজ করে দেবো, টাকা সমস্যা নাই, কিন্তু আমার বন্ধুটার জন্য দোয়া করবেন যে ও আমার পাশে এই সময়
দাঁড়ায়। অবশ্যই দোয়া করি বন্ধু, এদের দোয়া করি।
আমি অনুষ্ঠান আগামী তো এদের পাশে দাঁড়াতে পারি, গতবার আমি এই সময় ওকে পাশে দাঁড়াইছিলাম।
অবশ্যই অবশ্যই। আচ্ছা, আমি এই পর্যন্ত কিন্তু কোনো কিছু কন্ট্রিবিউট করিনি, মানে এই 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 ফোরামে আমি ওকে, আমি ওকে আমার পক্ষ থেকে 500 টাকা রেখে দেখ, এটা আমি ওর পক্ষ থেকে এই এই 500 টাকা আমি দিয়ে দাও,
দেয়া যাবে আমার পক্ষ থেকে, দেয়া যাবে।
সাইদ, আমি চাচ্ছি যে আমি যেহেতু কন্ট্রিবিউট করিনি, আমি নিজে থেকে শুরু করি, এটা কাপড় চোপড় আমারটা আমি তো দিবই, এই 500 টাকা আমি তোমাকে দিলাম, ছোট ভাই হিসাবে তুমি নাও আর তোমার 500 টাকা ওকে দিয়ে দাও, তোমার নিজের কাছে কিছু না, না এই তার লোকে ভাববে যে এখানে ভাই নাটক শুরু হয়ে গেছে, এটা রাখো রাখো, এটা রাখো আর ওটা দাও, আমার কন্ট্রিবিউশনটাতে করা হলো। অনুষ্ঠান শেষ করছি বন্ধু, আর না আর না আর না আর না আর না আর না আর না, অনুষ্ঠান শেষ করছি। সাইদ ক্লিয়ার করো, লাস্ট 2টা ফোন কল, ফোন যেহেতু নেওয়া হয়নি, সর্বশেষ 2 ফোন কল, ফোন কল নিয়ে অনুষ্ঠান শেষ করছি। আমরা একদম শেষ করে ফেলেছি, ভালোবাসার আতিশয্যে বা ভালোবাসার অত্যাচারে মারা না পড়ি আবার। বাট ভালোবাসা একদিন না, বহুদিন বহুভাবে আসতে থাকুক, একদিনে সবকিছু যেন উজাড় না হয়ে যায়, এইভাবে ভালোবাসতে থাকুন। অনুরোধ থাকলো, প্লিজ আপনারা এইভাবে ভালোবাসতে থাকুন। জি আমি তো অবশ্যই আছি, কিন্তু কখনো নেতৃত্ব দেওয়ার কথা বলবেন না। জি সেটাই চলবে। আমরা প্রথম ফোন কল নিতে যাচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম।
হ্যাঁ, আমি একটু গুরুর সাথে কথা বলতে চাচ্ছি।
জি বলছি, কে বলছেন, কোথেকে বলছেন?
আমি যাত্রাবাড়ি থেকে সোহাগ বলছি।
জি সোহাগ বলুন, সমস্ত কিছু নিয়ে আপনার অভিমত, আপনার বক্তব্য প্লিজ বলুন।
জি গুরু, আসসালামু আলাইকুম।
ওয়া আলাইকুম আসসালাম। জি প্লিজ বলুন সোহাগ।
জি গুরু, আমি যাত্রাবাড়ি থেকে সোহাগ বলছি।
জি জি প্লিজ বলুন, শুনতে পাচ্ছি আমরা। আমি না, আমার স্টুডিওতে এখন কয়েক
সহকারী। জি সালাম করার জন্য গুরু,
খবরদার কাউকে পা ধরে সালাম করবেন না, মানুষ একমাত্র জাতি, সবসময় মাথা তুলে রাখবে, কখনো না। আমিও তো কিছুক্ষণ আগে চাইছিলাম যে একজন ব্যক্তি আসছিলেন, ওর পা ধরে কান্নাকাটি করি, করিনি, বাট মন থেকে চেয়েছি। ভালো থাকবেন, সুখে থাকবেন, আর সুযোগ পেলে আপনি আপনার মতো করে কন্ট্রিবিউট করবেন। লাস্ট আর দুইটি ফোন কল, অনুষ্ঠান শেষ করছি। হ্যালো, আসসালামু আলাইকুম।
ওকে গুরু।
জি 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 জি, আমরা লাস্ট আর দুইটি ফোন কল নিব, আর আমরা বিদায় নিয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে। ভালো থাকবেন, সুখে থাকবেন। খুব ভালো হতো যে সবাইকে ইন্ডিভিজুয়ালি যদি আমি কথা বলতে পারতাম। মিলন ভালো থাকবেন। জি 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 ভালো থাকবেন। জি আমরা অনুষ্ঠান শেষ করছি, আর লাস্ট দুইটি ফোন কল এবং অনুষ্ঠান শেষ করব। জি ভালো থাকবেন। জি আল্লাহ হাফেজ। জি খোদা হাফেজ, খোদা হাফেজ। আরেকবার আমি অনুরোধ করি, সেটি হচ্ছে যে যারা ল এনফোর্সমেন্ট এজেন্সিতে আছেন, আপনারা অবশ্যই আপনাদের এই অধিকার ডিজার্ভ করেন যে এত রাত্রে কেউ যখন যাবে বা আসবে তাদেরকে ক্রস চেক করার। যদি ক্রস চেক করে এরকম কোনো নেগেটিভ কোনো কিছু না থাকে, সত্যি যদি ভালোবাসার কারণে এই স্টুডিওতে এসে থাকেন, সেটার জন্য কাউকে যেন ক্ষতিগ্রস্ত না হতে হয়, এটি একটি অনুরোধ থাকবে। যেভাবে নিরবিচ্ছিন্নভাবে শান্তিপ্রিয়ভাবে তারা এসেছে, তারা ঠিক সেইভাবে যেন বাড়ি অবধি ফিরে যেতে পারে, সেই প্রার্থনাই করছি আমার এই বন্ধুদেরকে ঘিরে যারা এত রাতে স্টুডিওতে এসেছিলেন। তানজিনা ভালো থাকবেন, ভালো থাকবেন, সুখে থাকবেন এবং শান্তিতে ফেরত যাবেন। টেনশন থাকবে যতক্ষণ পর্যন্ত বাড়িতে ঠিকভাবে না পৌঁছালেন। অনুষ্ঠান শেষ করছি, শেষ করার আগে কথা অনুযায়ী লাস্ট দুইটি ফোন কল। হ্যালো, আসসালামু আলাইকুম। জি কে বলছেন, কোথেকে বলছেন? জি অনেক ধন্যবাদ। এবং জি বলুন। জি দ্য লাস্ট ফোন কল শেষ করছি বন্ধু।
আসসালামু আলাইকুম।
ওয়া আলাইকুম আসসালাম। কে বলছেন, কোথেকে বলছেন?
আমি গাজীপুর থেকে রাজিন বলছিলাম।
হ্যাঁ রাজিন, গুরুর সাথে। জি রাজিন আমি বলছি, প্লিজ বলুন। জি রাজিন প্লিজ বলুন।
গাজীপুর থেকে বলছি আমি।
হ্যাঁ হ্যাঁ, জি জি আপনার কথা শুনতে পাচ্ছি, প্লিজ বলুন। ওর নাম কি?
রাজিন। রাজিন
রাজিন রাজিন প্লিজ আপনি বলুন, আপনাকে শুনছি আমরা, প্লিজ বলুন।
গুরু আমি অনেকদিন থেকে আপনার সাথে কথা বলার জন্য চেষ্টা
করছিলাম।
আমি গত 5 তারিখেও আমি ফোন দিছিলাম, আমার প্রথম কলটা কেটে গেছিল গুরু।
জি জি
আমি কথা বলতে পারি নাই।
জি
আপনার সাথে আমি খুব কষ্ট পাইছিলাম সেদিন।
জি
তো গুরু, আপনি যে উদ্যোগটা নিয়েছেন আমি মানে এত খুশি হয়েছি, আমি মানে ভাষা প্রকাশ করতে পারবো না, কারণ আমি অনেকদিন থেকেই এরকম একটা চিন্তা ভাবনা আমার
আপনি ফোন দিয়েছিলেন গত শুক্রবার কি তার আগে আগের বৃহস্পতিবার?
কথা বলতে পারিনি।
জি এক মিনিটের মধ্যে শেষ করুন রাজিন, আমরা অনুষ্ঠান শেষ করছি।
গুরু আমি একটু লাস্ট বলি আপনাকে, আমি একটা মসজিদে মুয়াজ্জিন করি, আমি গত শুক্রবারে আমি লোকদেরকে মানে বলে দিয়েছি এবং অনেকে আমাকে সাড়া দিয়েছে, আমি বেশ কিছু কাপড় আমার কাছে কালেক্ট হয়েছে এবং আমি আগামী সপ্তাহের মধ্যেই যে কোনো এক সময় আমি আসবো
আপনাদের
অনুষ্ঠানে, ইনশাল্লাহ আমি এসে দিয়ে যাবো এবং আমি আমার বন্ধুদেরকে নিয়ে আমি অনেক কাপড় ইয়া করার জন্য মানে চেষ্টা করতেছি এবং অনেকের আমার সাড়া দিছে।
জি রাজু অনেক ধন্যবাদ।
আমার এখানে প্রায় 15-16 জন ছেলে আমার কাছে আরবি শিখে,
আলহামদুলিল্লাহ
ওদেরকে গত সপ্তাহে বলেছি,
আলহামদুলিল্লাহ
ইনশাল্লাহ এতে সহযোগিতা করবে।
এবং
আমি বেশি কৃতজ্ঞ থাকতে পারবো আপনার সাথে সাক্ষাৎ হতে পারলে, কারণ ভালোবাসার মূল হকদার তো আপনারাই, যারা নিজেরা উদ্যোগ নিয়ে এইভাবে কালেকশন করে আমাদের কাছে পৌঁছে দিচ্ছেন। শেষ করছি বন্ধু, শেষ করার সামান্যতম সুযোগ নাই, তারপরও শেষ করতে হচ্ছে, শেষ করতে হয় তাই। কিন্তু যে আবেগ সৃষ্টি হয়েছে, যে ভালোবাসা, যে টান তৈরি হয়েছে প্রত্যেকটি কর্নারে, সেটি যেন কোনোভাবেই মুহূর্তে দুর্বলতা না হয়, বরং এটি এমনই এক ভালোবাসা, এমনই একটি প্রেম মানুষের সাথে মানুষের, সেটি যেন আজীবন লাস্টিং করে, আজীবন যেন এই ভালোবাসাটা ধরে রাখতে পারি, সেই প্রার্থনাই করছি স্রষ্টার কাছে। আর আমার এখানে আগত যেসব বন্ধুরা এই রাত বিরাতে এখানে এসেছে, সর্বশেষ একটি কথা আমার কানে এখনো বিধে আছে, সেটি হচ্ছে যে এর এ ভালোবাসা ফুলের মতো এ মানুষের মাধ্যমে উপস্থিত হচ্ছে, সেই ফুলগুলো দিয়ে মালা গাঁথার কাজটা হয়তো ভালোবাসার বাংলাদেশের মাধ্যমে হচ্ছে, এবং সেই দিন হয়তো সত্যি দূরে না, বাংলাদেশ সত্যিকারে ভালোবাসায় ভালোবাসার বাংলাদেশে পরিণত হবে, আমাদের সমস্ত ইচ্ছা, সমস্ত আকাঙ্ক্ষা, সমস্ত চাওয়াগুলো পূর্ণ হবে। মেঘলা, আরেকবার কৃতজ্ঞতা এবং ধন্যবাদ সমস্ত বন্ধুদেরকে, এবং ধন্যবাদ কৃতজ্ঞতা অবশ্যই স্রষ্টাকে, যিনি সুযোগ করে দিয়েছেন মানুষের ভালোবাসায় শিক্ত হওয়ার, যিনি সুযোগ করে দিয়েছেন মানুষের ভালোবাসায় অবগাহন করার, যিনি সুযোগ করে দিয়েছেন ভালোবাসায় ভালোবাসায় মাখামাখি হওয়ার এই দৃশ্য সামনে থেকে দেখবার। ভালো থাকুন বন্ধু, সামনে সপ্তাহে অথবা তার পরের সপ্তাহে সবসময় কণ্ঠস্বর ভালোবাসার কথাই বলবে। তবে বিদায়ের একদম শেষ মুহূর্তে সর্বশেষ একটি কথা আরেকজন একদম একেবারেই নাছোড়বান্দা, একটু শুনে নি, এক লাইনে বলতে হবে, কি বলতে চাও?
আসসালামু আলাইকুম গুরু, আমার নাম মোহাম্মদ সোহেল, আমি মহাখালী সাততলা থেকে এসেছি। তো আমি আমার আম্মা ছোট বোন শুনতেছিলাম, তো আমার খুব খারাপ লাগছে গুরু, তাই আমি কাউকে না বলি মনে করি বাসা থেকে নিয়ে
ভুল করেছো, ফিরে যাওয়াটা সমস্যা হয়ে যাবে।
ঠিক আছে গুরু, আমার আম্মা আসতে দিত না আমার গুরু, আমি যদি বলতাম তো গুরু আমি বিছানার থাকতে পারিনি গুরু, আমি মানে খুবই কষ্ট করে আমি চলে
আসছো, এবং তুমি যে কন্ট্রিবিউটটা করতে চাচ্ছ অর্থনৈতিক ভাবে সেটা করার আপাতত প্রয়োজন নাই, এই ভালোবাসা, এই মহব্বত, এই কান্নাটা যেন থাকে, এটা যেন না যায়, এটি মানুষের জন্য প্রয়োজন আছে। বিদায় নিচ্ছি বন্ধু, ভালো থাকুন, সুস্থ থাকুন, সুখে থাকুন, নিরাপদে থাকুন, এবং এইভাবে পরস্পর পরস্পরকে ভালোবাসতে থাকুন।
ছিলেন প্রাণ আর ভালোবাসার বাংলাদেশ, আমি মেঘলা বিদায় নিব এই মুহূর্তে, গুরু এতেশাম বিদায় নিয়ে চলে গেলেন এবং অনেকটা সময় অতিক্রান্ত করে চলে এসেছি আমরা। এখন ঘড়িতে সময় ঠিক রাত 2:12, কিছুক্ষণ পরে সেহরির ওয়াক্ত শুরু হয়ে যাবে। আর বন্ধুরা, আশা করছি যে সেহরি খেয়ে নামাজ পড়ে তারপরে ঘুমাবেন, এবং আমরাও সেটা করব। আর অনেক বন্ধু আমাদের সাথে যুক্ত ছিলেন SMS এর মাধ্যমে এবং ফেসবুকের মাধ্যমে, এবং লাস্ট দুটো SMS আমি পড়তে চাই ফেসবুকে। যিনি লিখেছেন যে MC চন্দন লিখেছেন, গত সপ্তাহে যখন আমি এই প্রোগ্রামটা শুনি তখন থেকে রাস্তায় আমি যত সালমা, তানিয়া আর বিল্লালের মতো শিশু পেয়েছি তাকেই হেল্প করেছি, এবং সারা জীবন করে যাব ইনশাল্লাহ। অবশ্যই করবেন চন্দন, এবং আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এবং আরো একজন আছেন আমাদের সাথে, মনির, উনি লিখেছেন যে গুরু আমার হোস্টেলের গেট রাত 12:00 দিকে অফ হয়ে যায়, শত ইচ্ছা থাকা সত্ত্বেও আসতে পারলাম না, মনে হচ্ছে গেটটা ভেঙে ফেলি। আমি আসলে কিছু আমার বলার নেই, আমি এখানে বসে থাকি এই প্ল্যাটফর্মে, এই সিটটাতে বসে থাকি, এবং কত কিছুর যে সাক্ষী এবং দেখি, আমি শুধু হতবাক হয়ে দেখতেই থাকি, চুপ করে থাকি যে কি হচ্ছে, এটা কিভাবে সম্ভব, আর কিছুই বলার নেই। এবং যে কথাটি সবসময় বলি সেটা হচ্ছে যে সবাই অনেক ভালো থাকবেন, সবসময় মানে ন্যায়ের পথে চলবেন অবশ্যই, এবং এত বড় কথা আমি বলতেও চাই না। একটা ইনফরমেশন দিতে চাই যে বন্ধু, আপনারা জানেন যে গতকাল 18 জুলাই ছিল নেলসন ম্যান্ডেলার হ্যাপি বার্থডে। এবং দক্ষিণ আফ্রিকায় নতুন একটি দিনে শুরুই হয়েছে লাখো স্কুল শিশুর কণ্ঠে জন্মদিনের গান দিয়ে। এবং এক মাসেরও বেশি সময় ধরে প্রিটোরিয়ার মেডিক্লিনিক হার্ট হাসপাতালে মৃত্যুর সাথে লড়ছেন বর্ণবাদ বিরোধী আন্দোলনের অবিসংবাদিত নেতা ও দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলা। ওকে, এটা ওনার 95তম জন্মদিন। এবং বন্ধু, জানেন যে আজকে আমাদের হুমায়ুন আহমেদ স্যারের মৃত্যুবার্ষিকী। আজকে 19 জুলাই, গত বছর ঠিক এই দিনে উনি মারা গিয়েছেন নিউ ইয়র্ক সিটিতে আমেরিকার। অ্যান্ড আমরা এই প্ল্যাটফর্ম থেকে ওনার জন্য দোয়া করছি, ওনার আত্মার জন্য। উনি যাতে বেহেস্তবাসী হন, আল্লাহ যেন উনাকে বেহেস্তবাসী করেন। ওকে, তো বন্ধু চলে যাব, চলে যাওয়ার সময় হয়েছে। এবং অবশ্যই আগামী বৃহস্পতিবার কথা হবে, সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন। এবং চলে তো যেতেই হবে, বরাবরের মতো যেটা হয়, ইয়েস, বিদায় ঘন্টা বেজে যায়, আমি একটা বিদায় ঘন্টা প্লে করে তারপরে যাই। সো সবাই অনেক ভালো থাকবেন, নিজের দিকে খেয়াল রাখবেন এবং সত্যের পথেই থাকবেন ইনশাআল্লাহ। ওকে, তো চলে যাচ্ছি, টেক কেয়ার। This track was downloaded from FusionBD.com.